This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, অনেক বেশি হ্যাপি আছেন আশা করছি। আর অলরেডি অনেক এস এম এস 1606 এবং ফেসবুকে অনেক কমেন্ট এসে পড়েছে। তো এখনো যারা এস এম এস অথবা কমেন্ট করেননি তাদেরকে বলছি এখনই কিন্তু আপনি কমেন্ট এবং এস এম এস করতে পারেন। এস এম এস করার জন্য আপনি সেল ফোন এস এম এস অপশনে গিয়ে লিখুন এস এম গ্রুপের স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1606 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছি www.facebook.com/thakafm90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন। আমরা যে পোস্ট দিচ্ছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। এবং অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন ফেসবুকে, দেখতে পাচ্ছি আছেন আমাদের সঙ্গে অদ্ভুত ছেলে স্বামী। এবং আরেকটি কথা জানিয়ে দিতে চাচ্ছি যার জন্য সবাই অপেক্ষা করেন সবসময়, যে এই সপ্তাহে আমাদের ভালোবাসার বাংলাদেশের সেই অতিথি বন্ধুর নামটি কি এবং তিনি দেখতে কেমন অনেকেই জানতে চেয়েছেন, তাদেরকে জানিয়ে দিচ্ছে আমাদের আজকে ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু সাইফুল। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প এবং সাইফুল দেখতে কিন্তু অনেক চমৎকার। আশা করছি তার ভালোবাসার গল্পটি অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো হবে। আর যারা ফেসবুকে কমেন্ট করছেন অবশ্যই কিন্তু এখানকার লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর বন্ধুরা যারা 1606 আমাদের সঙ্গে কানেক্টেড আছেন অবশ্যই কিন্তু এখানকার স্পেস আপনার নামটি লিখতে একদমই ভুলবেন না। অনেকেই আছেন যারা নাম লিখেন না, নামটি লিখলে আমার পড়তে অনেক বেশি ভালো লাগে, কারণ আপনি এত কষ্ট করে এস এম এস করলেন সেখানে যদি আপনার নামটি না থাকতো তাহলে সেটি কেমন হলো না বলুন। আর বন্ধুরা যারা আমাদের ভালোবাসার বাংলাদেশে হটস্পিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি কাজটি করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। আমি সবসময় বলি আবারও জানিয়ে দিচ্ছি আপনাকে এস এম এস করতে হবে বন্ধু। এস এম এস করার জন্য আপনার সেল ফোনে এস এম এস অপশনে গিয়ে লিখুন এফ এম গুলো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দিন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 1606 এই নাম্বারে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি 1606 আমাদের সঙ্গে আছেন একদম প্রথম যিনি এস এম এস করেছেন অনেকদিন পর, দেখে অনেক ভালো লাগলো, বাবলু লালবাগ থেকে। তিনি আজকে আমার নতুন একটি নাম দিয়েছেন, আবার তিনি প্রতিবারই আমার নিত্য নতুন নাম দেন যেটা আমার খুবই ভালো লাগে। আজকে তিনি আমাকে লালপুরি নাম দিয়েছেন, আজকে আমি লাল ড্রেস পরেছি। থ্যাংকস বাবলুকে যে সুন্দর একটি নাম দেওয়ার জন্য। আর জানতে চেয়েছেন কেমন আছি আমরা, আমরা অনেক বেশি ভালো আছি বাবলু, আশা করছি আপনিও অনেক বেশি ভালো আছেন এবং সবসময় আমাদেরকে অনেক অনেক বেশি করে এস এম এস করবেন। আমাদের সঙ্গে আরও আছেন আলমাস হোসেন দোহার থেকে, তিনি লিখেছেন আজও সে তাকে ভুলে গিয়েছে এবং সে মার্চে নাম হলো রেশমি, কিন্তু তিনি তাকে ভুলতে পারছেন না, কি করবেন কিছুই বুঝতে পারছেন না আমাদের আলমাস হোসেন। আলমাস যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনাকে ভুলে গিয়েছে, তার স্মৃতি অবশ্যই আপনার মনে পড়বে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু যেহেতু ভুলে গিয়েছে আপনাকে মনে করছে না, চেষ্টা করুন আপনিও ভুলে যাবার, আশা করছি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কামন আছেন আমাদের সঙ্গে চাঁদপুর থেকে, আরো আছেন আমাদের সঙ্গে মৌ ফরিদপুর থেকে, তিনি লিখেছেন আজকের গল্পটি কেমন হবে। মৌ আমি এখন পর্যন্ত জানি না আজকের গল্পটি কেমন হবে, তবে আশা করছি খুব বেশি ভালো হবে। শাহাদ হোসেন নীরব আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের নতুন বন্ধু, তিনি আমাদেরকে সবসময় শোনেন কিন্তু ফার্স্ট টাইম আমাদের এস এম এস করলেন, অনেক ধন্যবাদ শাহাদ, আশা করছি সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং অনেক অনেক বেশি করে আপনি এস এম এস করবেন। তহিদ আছেন আমাদের সঙ্গে গোড়াজুবা থেকে, তিনি লিখেছেন আমাদের প্রোগ্রাম তার অনেক ভালো লাগে। তৌহিদ অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর এস এম এস টি করার জন্য। আর শামীম আছেন নারায়ণগঞ্জ সানারপাড়া থেকে, তিনি জানতে চেয়েছেন আমরা কেমন আছি এবং তিনি জানিয়ে দিয়েছেন তিনি ভালো আছেন, অনেক ভালো লাগলো আপনি ভালো আছেন জেনে, কারণ অনেকেই শুনি যে ভালো নেই, আজকে আমার মনটি খারাপ, এখন আমি কি করব। যখন কেউ বলে যে না আজকে আমি ভালো আছি, মনটা খুব ভালো আছে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বন্ধুরা আমি আবারও জানিয়ে দিচ্ছি আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু সাইফুল, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে আছেন তাসলিমা আক্তার, রাইজিং সান আছেন আমাদের সঙ্গে, হুমায়ুন কবির আছেন, আমিনুল ইসলাম আছেন গাজীপুর থেকে, তিনি লিখেছেন ছেলেটি তো খুব সুন্দর এবং গুড লুকিং, আসলে এখন দেখতে কিন্তু অনেক চমৎকার আর অনেক বেশি ভালো লাগছে। আর এখন যারা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইস www.facebook.com/thakafm90.4। নিজাম খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন হাসান, তিনি ফাহিমাকে ভালোবাসেন আবার ঘৃণাও করেন, মিক্স হয়ে গেল তাই না ফাহিম? সাইফুল্লাহ খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন তোফাজ্জল ইসলাম রাজু আছেন, তিনি আমাদের সঙ্গে দুবাই থেকে কানেক্টেড হয়েছেন। ইমদাদুল হক জনি আছেন আমাদের সঙ্গে, মেহেদি হাসান জনি আছেন, ইফতেকার ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি তার গার্লফ্রেন্ডকে বলতে পারছেন না, খুব পেইন, কি বলতে পারছেন না বন্ধু, আর যা বলার গিয়ে সাহস করে বলে দিন, আশা করছি কাজে দিবে, ভালো খারাপ কোন একটা কিছু রেসপন্স তো পাবেন আপনি। ফারুক সিনহা মিজান মারজান আছেন আমাদের সঙ্গে, আর আছেন নাজির হোসেন হৃদয়, তিনি আমাদের সঙ্গে সব সময় থাকেন। সম্রাট হোসেন সোহান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন সালাউদ্দিন আয়ুব আছেন আমাদের সঙ্গে, খালেদ গাজি আছেন, তিনি আমাদের নতুন বন্ধু, চাঁদপুর থেকে আছেন, চাঁদপুর মতক থেকে আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি গ্রামে নদীর পাড়ে বসে আমাদেরকে শুনছেন, তিনি এবং তার বেস্ট ফ্রেন্ড আদির ছেলে হাসান এবং মেহেদি আর তাদেরকে ওয়েলকাম করতে বলেছেন। অনেক ভালো লাগলো আপনার পিছন নদীর পাড়ে বসে আমাদেরকে শুনছেন, আশা করছি অনেক বেশি ভালো লাগছে আপনাদের এবং আপনাদের ফিলিংসটাই অন্যরকম। ডেঞ্জারাস সজীব আছেন আমাদের সঙ্গে, অনেকদিন পর দেখলাম সজীবকে, জানতে চেয়েছেন কেমন আছে সজীব, আমি সবসময় ভালো থাকি, আশা করছি তুমিও ভালো আছো। রুবেল রোমান্স আছেন আমাদের সঙ্গে, আরও আছেন জাহিদুল ইসলাম রানা সহ আরও অনেকেই আছেন ফেসবুকে। তো বন্ধু আপনিও চাইলে ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm90.4। আর ভালোবাসার মানুষটি কিন্তু সব সময় ইচ্ছা করে ভালোবাসার মানুষটিকে পাশে রাখার, ইভেন স্বপ্নেও কিন্তু তাকে দেখতে ইচ্ছা করে, এবং স্বপ্নে দেখলে তো কথাই নেই আরো বেশি ভালো লাগে, সারাদিন সেই স্বপ্নের কথাই চিন্তা করা হয় যে আজকে ভালোবাসার মানুষটিকে স্বপ্নে দেখেছি, এবং অনেক 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 বেশি রোমান্টিক কিন্তু সবকিছু মিলে পরিবেশটা হয়ে যায়। তো এখন যে গানটি শুনবো অবশ্যই ভালো লাগবে, এবং স্বপ্নের চেয়েও মধুর কিন্তু সেই ভালোবাসার মানুষটির কথা সবসময় মনে করে এমনই চিন্তা হয়। তো বন্ধুর সঙ্গে থাকুন, সাথে থাকুন ফিরছি গানের বিরতির পর।
সাথে হয় দেখা, বসে বসে ভাবি তা একা একা, সে স্বপ্নে আসে তবু স্বপ্নে যে মধু তাকে চোখ রাখা দূর বহুত, স্বপ্ন দেখে রাত চলে যায়, তারপর আসে ভোর, তারপর আমার ঘুম ভাঙে, দেখি ব্যস্ততা সহ অবিরাম ছুটে চলা, একা একা কথা বলা, কত কিছু বলে ফেলা, তাকে ভালোবেসে ফেলা, এই ভালোবাসাতেই রতু Thank you. সোনালী রোদে ভরা মেঘের আকাশ জানি না, তার স্বপ্নে আছে তারা, বেশেছি ভালো থাকে স্বপ্ন দেখা থাকে স্বপ্নে রং দেখে মনে চায় তার ছবি এঁকে সে স্বপ্নের চেয়ে স্বপ্নে তার সাথে হয় দেখা বসে বসে ভাবি তা একা একা সে স্বপ্নে আছে তবু স্বপ্নে তাকে তুমি চোখ রাখা দূর বহুত
বাংলাদেশ ইমা রয়েছে আপনাদের সঙ্গে, আর চমৎকার একটি গান শুনছিলাম স্বপ্নের চেয়ে মধুর। ভালোবাসার মানুষটি সবসময় অনেক বেশি মধুর হয় এবং সবসময় অনেক বেশি ভালো লাগার ভালোবাসা হয়, তাই তো সে ভালোবাসার মানুষ। আর ভালোবাসার মধ্যে অনেক সময় ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি সব তো হবেই, তাই বলে তো মন খারাপ করার কিছু নেই। অনেকেই আজকে দেখলাম ফেসবুকে যে অনেকেরই অনেক কারণে মন খারাপ এবং প্রধান কারণ এটি যে ভালোবাসার মানুষটি রাগ করেছে। ভালোবাসার মানুষটি রাগ করবে, ভালোবাসবে, কাঁদাবে, হাসাবে, এসব নিয়ে তো ভালোবাসার মানুষটি, তাই বলে কি এত মন খারাপ করলে চলে? আর বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakrefm90.4 এবং আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু সাইকুল, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আশা করছি গল্পটি অনেক বেশি ভালো হবে। এবং বন্ধু আপনিও চাই যে আমাদের ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্পটি আমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারেন, তার জন্য আপনাকে SMS করতে হবে। বন্ধু SMS করার জন্য আপনার সেল ফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ দিন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধুরা আপনি চাইলে কিন্তু এখনো 16260 SMS করতে পারেন, আপনার মনে যত কথা আছে সবকিছু আমাকে জানাতে পারেন। জানাতে হলে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ দিন আপনার মনের যত কথা যত না বলার কথা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে আছেন পি আর তানভীর আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার প্রোগ্রামটা অনেক ভালো লাগে, কিন্তু আজকে তার গার্লফ্রেন্ড তার ফোনের অ্যান্সার করছে না, প্লিজ একটু বলে দিন ফোনের অ্যান্সার করবে। আচ্ছা তানভীরের যিনি গার্লফ্রেন্ড হন যদি এই মুহূর্তে আমাকে শুনে থাকেন তাহলে আমি বলছি ফোনটা অন্ততপক্ষে ধরে দেখুন যে তানভীর কি বলতে চায় এবং কি হয়েছে আসলে আমি তো জানি না। আমার মনে হয় যে যত যাই হোক ভালোবাসা মানুষটির সাথে ঝগড়াঝাটি হলে ফোনটা অন্ততপক্ষে রিসিভ করা দরকার, যে ফোন করে ফোনটা ধরে শোনা দরকার যে সে কি বলতে চায়। এমন কিছু তো হতে পারে যে আপনি জিনিসটা জানেন না বা তখন আপনি বুঝতে পারেননি, কিন্তু এখন তিনি বলছে আপনি সেটা বুঝতে পেরেছেন। তো যত যাই হোক ফোন না ধরে কিন্তু থাকা যাবে না, ফোনটি অবশ্যই ধরতে হবে। প্রিয় রাশেদ আছেন আমাদের সঙ্গে, তাসকিয়া স্নিগ্ধা প্রিয়া আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ইউ এফএম গুরু ভেরি মাচ। হৃদয় আহমেদ রোজও আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার কমেন্ট কেন পড়া হয় না, তিনি আমাদের সঙ্গে অনেক রাগ করবেন। হৃদয় আমি কিন্তু আপনার কমেন্টটি পড়ে দিয়েছি, আশা করছি আপনি এখন অনেক 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 বেশি কমেন্ট করবেন। আসান হাবিব আছেন আমাদের সঙ্গে ঢাকা রামপুরা থেকে, তিনি লিখেছেন তার মনটা একদমই ভালো নেই আজকে, একটু আগে যা বলছিলাম যে ভালোবাসার মানুষটি তার সঙ্গে রাগ করেছে এবং তার ভালোবাসার মানুষটি কথায় কথায় তার সঙ্গে রাগ করে, কথা বলতে চায় না কিন্তু আমি তাকে অনেক লাভ করি। ভালোবাসার মানুষ যেহেতু আপনি তাকে অবশ্যই অনেক বেশি ভালোবাসবেন, কিন্তু কথায় কথায় রাগ হয়তো এটা ভালোবাসাই, ভালোবাসা দেখে আপনাকে অনেক বেশি তাই রাগ করে, কিন্তু তাই বলে মন খারাপ করা যাবে না। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে কি হয়েছে, তুমি কেন রাগ করছো আমার সাথে, আশা করছি সমাধান পেয়ে যাবেন। কোনো সমস্যা হলে কোনো প্রকার মিস আন্ডারস্ট্যান্ডিং যদি মনে হয় যে হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় ফেস টু ফেস অথবা ফোনে যেভাবেই হোক না কেন সেটা মানে কনফিউশনে থাকা যাবে না, কনফিউশনটা দূর করে নিতে হবে যে কি হয়েছে আসলে, প্রবলেমটা কোথায়, সেটা যদি আপনি শোনেন অবশ্যই সব কিছু সমাধান আপনি পেয়ে যাবেন। হক আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আশরাফুল আলম আকাশ, রফিক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমাদের এজন্য কি আসবে না আপু? অবশ্যই আসবে, কিন্তু তার জন্য তো অপেক্ষা করতে হবে বন্ধু, আর ততক্ষণ তো আমি আছি আপনার সঙ্গে, তো আশা করছি ভালোই লাগবে। শান্তা ছেলে পাবন আছেন আমাদের সঙ্গে, তিনি একজনকে ভালোবাসেন, তাকে দেখতে অনেক ভালো লাগে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কিন্তু তার ভালোবাসার মানুষ তাকে বুঝতে পারছে না, এত প্রবলেম ভালোবাসার মধ্যে, ভালোবাসার মানুষটিকে আপনি একটু ভালোভাবে বুঝিয়ে বলুন, আশা করছি বুঝে যাবে। আর তাকে হাই বলে দিতে বলেছেন, আমি হাই বলে দিলাম, কিন্তু আপনার ভালোবাসার মানুষটির নামটি কিন্তু লিখেন, আপনি কিন্তু অবশ্যই আপনার ভালোবাসার মানুষটির নাম লিখে আপনি আবার কমেন্ট করুন, আশা করছি আমি আপনার কমেন্টটি সুন্দর করে পড়ে দিব। জনি পিপিএস আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সোহাগ আরএস, তিনি আমাদের সঙ্গে ফার্স্ট টাইম জয়েন করেছেন, তার অনেক ভালো লাগছে। ভুইয়া ফয়সাল আছেন আমাদের সঙ্গে, পরশ পাথর আছেন আমাদের সঙ্গে, তিনি তার বন্ধু ফরিদ রুবেল বিপ্লব রকি হামিদ তারা সবাই একসঙ্গে মিলে শুনছেন। ভাব আসলে সবাই যখন একসঙ্গে মিলে শোনা হয় কোনো প্রোগ্রাম তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আছেন আমাদের সঙ্গে জসীমউদ্দিন আছেন আমাদের সঙ্গে, সৈকত দাস আছেন, রিনা নিসু তিনি আমাদের সঙ্গে প্রথম কানেক্টেড হয়েছেন এবং তিনি আমাদের নতুন বন্ধু, অনেক ভালো লাগলো, অনেক নতুন বন্ধু আছেন তাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম করছি এবং আশা করছি সবসময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এবং প্রোগ্রাম চলাকালীন সময় অনেকে অনেক 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 কমেন্ট করেন যে এই মুহূর্তে এটা হচ্ছে এমন হলে ভালো হতো, এই রেসপন্সগুলো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে আপনারা একটা মুহূর্ত আমাদের থেকে ডিসকানেক্টেড হন না, সবসময় প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গেই থাকেন এবং আপনাদের এই কমেন্টগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগে। তো বন্ধু কমেন্ট বন্ধ করা যাবে না, অনেক অনেক বেশি করে আমি তো আপনার কমেন্টের প্রত্যাশা আছি এবং আমি আপনার কমেন্টগুলো আশা করছি অবশ্যই পড়ে দিব। এবং যাদের কমেন্ট বাই চান্স মিস হয়ে যায় তাদেরকে অনেক 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 বেশি সরি বলছি, সবসময় তো সবার কমেন্ট পড়া হয় না, হয়ে উঠে না, তার জন্য অনেক বেশি সরি। তৌসিফ হাসান আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, তিনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, তারও একই সমস্যা, তিনি তার ভালোবাসা মানুষটিকে বলতে পারছেন না। এই মুহূর্তে যারা শুনছেন এবং যাদের এই সমস্যাটি আছে যে ভালোবাসা মানুষটিকে বলতে পারছেন না, আজকে যেহেতু বৃহস্পতিবার, কাল শুক্রবার, এই মাসের তো শেষই, কালকে 27 তারিখ, তো শেষে গিয়ে ভালোবাসার মানুষটিকে আই লাভ ইউ বলে ফেলুন, অথবা আমি তোমাকে ভালোবাসি একগুচ্ছ লাল গোলাপ দিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটু রেসপন্স অবশ্যই আপনি পেয়ে যাবেন এবং আশা করছি ভালো রেসপন্সিভ পাবেন। হুমায়ুন কবির আছেন আমাদের সঙ্গে, তানিয়া ইসলাম প্রভা আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি আজ পুরোটুকু প্রোগ্রাম শুনবেন, অনেক ভালো লাগলো প্রভা, আশা করছি সবসময় আমাদের সঙ্গে ঠিক এভাবে কানেক্টেড থাকবেন। সাইফুল আল হাসান আছেন আমাদের সঙ্গে, অভি আহমেদ আছেন, এফ এস হৃদয় আছেন, আফরিন আক্তার আছেন ঢাকা কিলিয়া বাসাবো থেকে, আর আছেন আমাদের সঙ্গে সাইমন ফেন্সি আছেন, আল আমিন সিফা, তাসকিয়া আহমেদ, প্রিয়া আছেন, অ্যাঞ্জেল মায়া আছেন আমাদের সঙ্গে, জাহিদ হাসান থ্যাঙ্কস জানিয়েছেন, মোহাম্মদ ইদ্রিস আলী ছোটপুর থেকে আমাদেরকে শুনছেন, আরও আছেন আমাদের সঙ্গে সাইদুল ইসলাম, তিনি আমাদেরকে লিখেছেন আই লাভ ইউ ম্যাপু, আই লাভ ইউ টু, অনেক 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 ভালোবাসা সবার জন্য, সকল লিসনারদের জন্য এবং অনেক বেশি ভালোবাসা সবার জন্য সবসময় আমার পক্ষ থেকে। এম ডি তারেক আহমেদ জয় আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আজহারুল ইসলাম, মোহাম্মদ নীলা খন্দকার আছেন আমাদের সঙ্গে। আর বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakathon90.4 এ অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর বন্ধুরা আপনারা জানেন আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু কিন্তু সাইফুল, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, আপনার জীবনের গল্প আমি শুনতে চাই, আপনার সেই ভালোবাসার প্রতিটি মুহূর্তের কথাগুলো আমি শুনতে চাই, কিন্তু অবশ্যই আপনাকে এসএমএস করতে হবে, এসএমএস করার জন্য আপনার ফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এসএমএস করে স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে। আশা করছি অনেক বেশি কমেন্ট এবং এস এম এস এই মুহূর্তে অলরেডি আমি পেয়ে গেছি এবং আরো বেশি কমেন্ট এবং এস এম এস পড়বো, কিন্তু এতক্ষণ তো অনেক কথা বলেছি, একটি গান না শুনলে কি হয়? গানের বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।
যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর সৈকিক রক্সি ফিউশন স্টাইলিশ উল ফিনিশ।
শুনছেন FM 90.4 এবং ভালোবাসার বাংলাদেশ চলছে এবং আজই আমার রয়েছে আপনার সঙ্গে থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। আর বন্ধুরা এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য। এবং যারা শুনছেন অবশ্যই কিন্তু আমাকে SMS করতে পারেন, SMS করার জন্য আপনার ফোনে SMS অপশনে গিয়ে দেখুন, এখানে পুরো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার আপনি যা কিছু বলতে চাচ্ছেন দেখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছে, ফেসবুক আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, www.facebook.com/FM90.4 আপনি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। এখানে আজকে আমি একটি পোস্ট দিয়েছি এবং আপনি অবশ্যই সেই পোস্টটা দেখতে পারবেন যে আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অস্থি বন্ধু সাইকেল সাইকেল দেখতে কিন্তু অনেক চমৎকার এবং গুড লুকিং। আশা করছি তার ভালোবাসার গল্পটি অনেক বেশি সুন্দর হবে, সবাই সে প্রত্যাশা কিন্তু করছে, জানি না গল্পটি আসলে কেমন হবে। বন্ধু অবশ্যই কিন্তু সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন এবং অনেকেই কমেন্ট করছেন, আশা করছি সবার কমেন্ট আমি পড়তে পারবো। আর যারা কমেন্ট করেননি এখনো তাদেরকে বলছি অবশ্যই বন্ধু বেশি বেশি করে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টের প্রত্যাশায় রয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন খন্দকার তানভীর রাজ আছেন, তিনি লিখেছেন ইমা আপু প্লিজ নীলপরীকে বলো আমি তাকে খুব ভালোবাসি। নীলপরী যদি এই মুহূর্তে আমাকে শুনে থাকে তাকে জানিয়ে দিচ্ছে রাজ আপনাকে অনেক 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 ভালোবাসে এবং আশা করছি আপনি রাজের জীবনে আবার কামব্যাক করবেন। টাইম হাসান আছেন আমাদের সঙ্গে, HM শরীফ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মেহেদি হাসান জনি, তিনি থ্যাংক জানিয়েছেন গানটির জন্য। নাহিদ হাসান ফারুক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি মিথিলাকে এখনো ভালোবাসেন কিন্তু মিথিলা তাকে কোনো এখনো ভালোবাসে না, তাকে কোনো ফোন দেয় না। নিলয় আলামিন হোসেন আছেন আমাদের সঙ্গে, আর আছেন সোহানুর রহমান সোহান, তার কমেন্ট কেন আমি পড়ি না তিনি রাগ করেছেন, আমি তো কমেন্ট পড়ার চেষ্টা করছি বন্ধু। হাবিবুল্লাহ হাবিব আছেন আমাদের সঙ্গে, আরো আছেন পাভেল খান যোগ আছেন আমাদের সঙ্গে, তার কমেন্টও কেন পড়া হচ্ছে না, সবার একই অভিযোগ আমি যে কোথায় যাই। রিয়া আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি একজনকে খুব ভালোবাসেন তার নাম রিমন এবং তাদেরকে উইশ করে দিতে বলেছেন এবং তিনি রিমনকে অনেক বেশি মিস করছেন। রিয়া অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি রিমনকে, রিমন আপনাকে কিন্তু রিয়া অনেক বেশি ভালোবাসে এবং আপনিও ঠিক সেই পরিমাণ অনেক বেশি পরিমাণ ভালোবাসবেন রিয়াকে এবং অবশ্যই আশা করছি আপনারা দুজন আমাদের ভালোবাসা বাংলাদেশে আসবেন। রিয়া এবং রিমন এখনই সেলফোনটা হাতে নিয়ে কিন্তু আবার SMS করে ফেলুন, SMS করার জন্য লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ, আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আশা করছি আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। অচিন মানুষ আছেন আমাদের সঙ্গে, শফিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে সিঙ্গাপুর থেকে, আরো আছেন রাজ আছেন আমাদের সঙ্গে, শিমুল খান আছেন, তিনি লিখেছেন ইমা তুমি কি ডিনার করেছো, না এখনো করিনি বাসায় গিয়ে করবো, যদিও লাস্ট উইক খাওয়া দাওয়া করিনি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এই সপ্তাহে আম্মু প্রমিস করেছে যে সে নিজের সামনে থেকে বসে আমাকে খাওয়াবে কিন্তু এত রাত্রে খেতে আমার খুব বেশি খারাপ লাগে, খাওয়াটা আসলে খুব বেশি বিরক্তিকর। আর শিমুল আশা করছি আপনি ডিনার অবশ্যই করে ফেলেছেন, সবসময় বেশি বেশি ভালো থাকবেন এবং সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। আর আমাদের সঙ্গে ফেসবুকে আছেন এই মুহূর্তে মোহাম্মদ খোরশেদ আলম, তিনি জানতে চেয়েছেন আমরা কেমন আছি, আমরা সবসময় ভালো থাকি। চটুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ইমাপু এবং গুরু তোমাদের অনেক 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 ভালোবাসি। চটুল ইসলাম আমরাও আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি, আমাদের প্রতিটি লিসনারদেরকে আমরা অনেক অনেক বেশি ভালোবাসি। অনুভবের হৃদয় আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন পাবো কবে তার দেখা, যে হবে আমার স্বপ্নের রাজ্যের হাত ছাড়ি দেয় সেই রাজকন্যার সন্ধান কবে মিলবে আশায় আছি। হৃদয় আশা করছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে মিলে যাবে, তো অপেক্ষা করতে হবে। ফরহাদ মোল্লা আছেন, জাহিদ হাসান আছেন আমাদের সঙ্গে, সজিব খান হৃদয় আছেন, আর আছেন আমাদের সঙ্গে একাকী সাদিক, রব্বানি ইসলাম আছেন, নীরব খান আছেন আমাদের সঙ্গে, মেহেদি হাসান আছেন আমাদের সঙ্গে, জনি পিটিএস মৌমিতা আছেন, তিনি আমাদের সবাইকে হাই জানিয়েছেন, মোহাম্মদ ইমরান হোসেন আছেন, ঝিনুক শীল আছেন আমাদের সঙ্গে, নাজমুল ইসলাম, শিবলি আল হাসান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি বৃষ্টিকে অনেক ভালোবাসেন জানিয়ে দিতে বলেছেন। অবশ্যই আমি শিবলি বৃষ্টিকে জানিয়ে দিলাম যে আপনি বৃষ্টিকে অনেক ভালোবাসেন, আশা করছি আপনাদের ভালোবাসা সবসময় সারা জীবনের জন্য থাকবে। সৈকত হাসান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার ভালোবাসা মানুষটির নাম আয়েশা এবং তিনি তাকে অনেক ভালোবাসেন। তিনি অনেক ভালো লাগলো, আমারও নাম আয়েশা মিলে গেল, তাই না? সৈকত আশা করছে আয়েশাকে আপনি অনেক বেশি ভালোবাসবেন, সবসময় ভালোবাসা মানুষটিকে অনেক বেশি টেক কেয়ার করবেন, কোনো প্রকার ঝগড়াঝাটি নয়, তবে ঝগড়াঝাটি ভালোবাসার মানুষের সঙ্গে হতে পারে, কিন্তু সেটা খুব বেশি সময়ের জন্য যেন না থাকে। মোহাম্মদ শরীফ আছেন আমাদের সঙ্গে, সৈয়দ হোসেন সুমন আছেন আমাদের সঙ্গে, শিমুল হোসেন আছেন, রাকিব আছেন আমাদের সঙ্গে। তিনি ফাতিমাকে অনেক লাভ করেন, কিন্তু তিনি তাকে বলতে পারছেন না। খুব বেশি প্রবলেম হচ্ছে কি ভালোবাসা মানুষটিকে বলতে? এত বেশি প্রবলেমের তো কিছু নেই, গিয়ে বলে দিন, আশা করছি কাজ হয়ে যাবে। মোহাম্মদ মামুন ঢালি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে আব্দুর রহমান শিমুল, অঞ্জলি ইসলাম আছেন আমাদের সঙ্গে, খোরশেদ আলম সহ আরো অনেকেই আছেন এবং ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন। ইমরান খান আছেন, তিনি লিখেছেন আমরা সব সময় তিনি আমাদের পাশে সবসময় থাকবেন, তিনি অনেক ভালো লাগলো। মাকি আছেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে, আরো আছেন তানিশা, তিনি লিখেছেন তিনি আমাদের নতুন বন্ধু, তাকে উইশ করতে বলেছেন। নতুন বন্ধুকে সবসময় ওয়েলকাম সবসময় জানাই আমি অবশ্যই, আর সবসময় কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে। নতুন বন্ধু সাইফুল আছেন আমাদের সঙ্গে, তিনি ভালোবাসার মানুষ টিকে বলতে পারছেন না, তার নাম নাসিমা। সাইফুল এখনই গিয়ে অথবা এখনই ফোন করে জানিয়ে দিন যে আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন, আশা করছি রেসপন্সটা পেয়ে যাবেন এবং আমাকে অবশ্যই এসএমএস করে আবারও জানিয়ে দেবেন। শাপলা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে মোহাম্মদপুর থেকে জয় আছেন, তিনি নিপাকে ভালোবাসেন। শিশির আছেন আমাদের সঙ্গে, শরীফ হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি তানিয়াকে অনেক বেশি ভালোবাসেন। মিশু এবং মহসিনা আছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি লিখেছেন তোমার নাম এবং বয়স সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। আব্দুর রহমান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে রফিক, ইভা আছেন আমাদের সঙ্গে, তিনি নিলয়কে অনেক অনেক বেশি ভালোবাসেন। অনেক বেশি ভালো লাগলো ইভা যে আপনি নিলয়কে এত বেশি ভালোবাসেন এবং সবসময় ভালোবাসাটা যেন থাকবে, আপনাদের সেই প্রত্যাশা করছি। আর বন্ধুরা, ভালোবাসা সবসময়ের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য এবং কিছু মানুষের জন্য, ভালোবাসা সারা জীবনের জন্য, আব্বু আম্মু ফ্যামিলি সবার জন্য, কিন্তু ভালোবাসা কখনোই কমে না, সবসময় বাড়ি এবং সবসময় অনেক বেশি থাকে। আর এই মুহূর্তে অনেক বেশি মিস করছি ফ্যামিলিকে, আম্মুকে তো সবসময় মিস করি, আর আম্মুর শরীরটা ভালো না, সবাই দোয়া করবেন আম্মু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাসার কারো কোনো কিছু হলে কিন্তু কখনোই ভালো লাগে না, অনেক বেশি টেনশনে থাকা হয় এবং অনেক বেশি খারাপ লাগে। আর মায়ের কথা যেহেতু অনেক বেশি মনে পড়ছে, অনেক বেশি মিস করছি আম্মুকে, তো আম্মুর জন্য এই গানটি আশা করছি অনেক ভালো লাগবে। বন্ধুর সঙ্গে থাকুন, ফিরছি গানের বিরতির পর। 1626 তো অবশ্যই এসএমএস করবেন এবং www.facebook.com/90.4 কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি আছি আপনারই অপেক্ষায়।
পৃথিবীর সব কথা বলে গিয়ে ব্যাকুল প্রাণে মাকে ডাকি, জীবনের সব খানে সব গানে মাকে ছাড়া জীবনের নেই, মাহিন এলো মেলো হৃদয়ে আর কোনো ঠিকানা কেউ কি জানে। ও দেখে দুঃখ ভুলে মায়ের চলে জীবন বুঝি, যখনই দু থাকি নীরবে চোখ মেলে মাঝে
was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ
তোমার মনে আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটা প্রাণ ধরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটা হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যখন এই মুহূর্তে এই আপনাদের সাথে কথা বলার এই মুহূর্তে যখন আমার সুযোগ হয় আপনাদের সাথে একটা সোপান তৈরি করার, ভালোবাসার এক মাধ্যম হিসেবে ভালোবাসার বাংলাদেশ থেকে কথা বলার ভালোবাসার এক মাধ্যম হিসেবে বৃহস্পতি শুক্রবারের চমৎকার এই মুহূর্তটাতে আপনাদের সাথে যুক্ত হওয়া, এটি সত্যি আমার জন্য অনেক বড় একটি পাওয়া। কারণ দেশে এবং বিদেশে হয়তো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন রকম মিডিয়ামের মাধ্যমে অনেক রকমের ঘটনার আবহে অথবা অনুষ্ঠানের আদলে মানুষের সাথে কমিউনিকেট করার হয়তো অনেক সুযোগ তৈরি হয়। এবং আজকের পৃথিবীতে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমেও কিন্তু কেউ ফেসবুক, কেউ টুইটার, বিভিন্ন রকমের মিডিয়াম দিয়েও মানুষের সাথে মানুষ কমিউনিকেট করে। কিন্তু আপনাদের ভালোবাসায় সিক্ত ভালোবাসার বাংলাদেশ এমনই একটি মিডিয়ামে পরিণত হয়েছে যেটি শুধুই অনুষ্ঠানের পরিচয়ে, অনুষ্ঠানের আদলে নিজেকে আর সীমাবদ্ধ রাখেনি। আপনারা নিজের অবচেতন মনে ভাবতে শুরু করেছেন, আপনাদের নিজেদের মনের মধ্যে এইভাবে চিন্তাটাকে জায়গা করে দিয়েছেন যে আমাদের মতো খুব সাধারণ মানুষজন, যাদের সাধারণ মানুষের কথা বলবার জায়গা নাই, যেসব সাধারণ মানুষের কথা শুনবার জায়গা নেই, যে সাধারণ মানুষগুলোর স্বপ্নগুলো খুব বেশি মাত্রায় স্থূল, যে স্বপ্ন সাধারণ মানুষগুলো মোটা কাপড় আর মোটা ভাতেই সন্তুষ্ট থাকতে চায়, এদের কথা বলবার জন্য অন্তত একটি প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম থেকে বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে ইথারের মাধ্যমে কথা ভেসে যায় আমাদের কাছে। একটা প্ল্যাটফর্ম আছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, যেখানে আমাদের হৃদয়ের কথাগুলোই যেন অনুপ্রাণিত হয়। একটা প্ল্যাটফর্ম আছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, যে দারুণভাবে আপনাদের মনের কথা পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আপনাদের মতো করেই ধারণ করে। এবং আমি গুরু এতেশাম এই ভালোবাসায়, এই 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 দারুণ এক ভালোবাসার সোপান তৈরিতে নিরবিচ্ছিন্নভাবে ভালোবাসার হকারের দায়িত্ব পালন করে চলেছি। এবং স্রষ্টা যতদিন পর্যন্ত আমার এই নিথর দেহে প্রাণ সঞ্চারিত করে রেখেছেন, ততদিন পর্যন্ত ভালোবাসার এই ফেরিয়ালা আপনাদের কাছে পৌঁছে যাবে, বারংবার ভালোবাসার কথা বলবে, কখনো হয়তো ভার্চুয়াল ওয়ার্ল্ডে ইথারের মাধ্যমে ভালোবাসার কথা আপনাদের কাছে পৌঁছাতে চেষ্টা করবে, কখনো হয়তো আপনাদের বাড়ির কড়া নেড়ে বলবেন যে আপনারা সবাই ভালো থাকুন, পরস্পরকে ভালোবাসুন, আপনাদের কাছে হয়তো একসাথে করে সবার সবাইকে সাথে সমস্যাটা চেঁচিয়ে বলবে, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। যে মুহূর্তে মানুষের মধ্যে দেশ ক্লেশ হিংসা বিদ্বেষ দারুণভাবে জমাবদ্ধ হয়ে উঠেছে, আনরেস্ট হয়ে উঠেছে দেশ সমাজ তথা বিশ্ব সমাজ, সেই সময় কিছু মানুষ ভালোবাসার চর্চা করে যাচ্ছে, কিছু মানুষ শুধুই সবকিছুর প্রেক্ষিতে ভালোবাসার কথা বলে যাচ্ছে, কারণ আমাদের স্বপ্ন কোনো না কোনোভাবে যদি ভালোবাসার এই সংস্কৃতি এস্টাবলিশড হয়ে যায়, কোনো না কোনোভাবে মানুষের হাতকে শক্ত করে ধরা, মানুষকে জড়িয়ে ধরা, আমি তোমাকে ভালোবাসি এই কথাটি বলা, এই কালচারটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্ন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এই মানুষকে সৃষ্টির সেরা জীব করে, সত্যিকার অর্থে শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীবেরই দায়িত্ব যেন আখেরে পালন করবে মানুষ সেদিন। সত্যিকার অর্থে পৃথিবী এই পৃথিবীতেই স্বরূপ স্বর্গের খুব কাছাকাছি চলে আসবে, এই পৃথিবীর মধ্যেই স্বর্গ থেকে নেমে আসা যে ভালোবাসা দারুণভাবে উন্মাদিতা করে চলবে সমস্ত মানবকুলকে। পৃথিবী এরকম যে অবস্থাতেই থাকুক, আমি আপনাদের ভালোবাসার সেই জায়গাটাতে, আমি আপনাদের ভালোবাসার সেই উপলক্ষটাতে ভালোবাসার ফেরিওয়ালা হয়ে আপনাদের কাছে বারংবার ছুটে ছুটে যাব। কেউ হয়তো বিরক্ত হবেন, কেউ হয়তো চিন্তা করবেন এত ভালোবাসা দিয়ে কি হয়, এত আবেগে কি লেখা আছে, বাস্তবতা নিরিখে চিন্তা করো, সমাজের করাল গ্রাস কত মারাত্মক হতে পারে সেটাকে ছুঁয়ে দেখো। বিশ্বাস করুন, সেরকম সাধারণ মানুষ হিসেবে প্রতি মুহূর্তে আমি গুরু এতেশাম বিভিন্ন রকমের কষ্টের ভেতর দিয়ে যাই। আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখনও কতগুলো কষ্টকে আমাকে পাশে সরিয়ে রেখে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে। সাধারণ মানুষ হিসেবে যেমন ক্ষুধা কষ্ট দুঃখ আপনাদেরকে ছুঁয়ে যায়, আমাকেও ঠিক সেইভাবেই ছুঁয়ে যায়। আমার ব্যক্তিগত জীবনে, আমার পার্সোনাল লাইফে, আমার সাংসারিক জীবনে, আমার সামাজিক জীবনে বহু রকমের সমস্যার ভিতর দিয়ে আমি যাই, কিন্তু যখন আপনাদের কাছে আসি, আপনাদের চোখে চোখ রাখি, আপনাদের সাথে কথা বলার জন্য উদ্যত হই, আপনাদের কণ্ঠস্বর শুনবার চেষ্টা করি, আপনাদের হৃদয়ে ধ্বনি অনুরঙ্গমিত হয় আমার মধ্যে, তখন সমস্ত চোখে পাশে রেখে তখন চিন্তা করি সব কিছুর বাইরে, আয়মানের বাবা কারো স্বামী কারো ছেলে কারো সন্তান কারো ভাই কারো বন্ধু সব পরিচয়ের বাইরে, আমি এতে শাম একজন মানুষ, মানুষ হিসেবে দায়িত্ব পালন করার সময় এসেছে এখন। সব কিছুকে দূরে সরিয়ে দেওয়া তখন আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়, সব কষ্টকে পাশে ফেলে দিয়ে ভালোবাসার পেরিয়ালা বারংবার ভালোবাসার কথা নিয়ে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো আছেন তো, সবাই ভালোবাসছেন তো, সবাই পরস্পরকে ধরে বলছেন তো যে প্রত্যেকটা প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটা হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে, শুধুই ভালোবাসা দিয়ে।
সবাই এতক্ষণ অনেক বেশি অপেক্ষায় ছিলেন যে কখন আমাদের এতন গুরু এতেশাম আসবেন এবং কখন আমরা তার সেই কণ্ঠস্বর শুনব যা শুনলে আমাদের হৃদয় জুড়িয়ে যায়। জীবন্ধু শুনিয়ে তো দিয়েছি, আরো অনেকটা সময় আছে কিন্তু তিনি আমাদের সঙ্গে এবং ভালোবাসার সেই বন্ধুটিও কিন্তু অলরেডি হাজির হয়ে গিয়েছেন। আমরা বেশি দেরি করবো না, কিন্তু এর মধ্যে বলতে চাচ্ছি যে অনেক 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 লিস্টার আমাদের সঙ্গে এই মুহূর্তে কানেক্টেড হয়েছেন ফেসবুকে, আপনিও কিন্তু চাইলে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন www.facebook.com/sarcasm90.4
করে এবং আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু সাইফুল, আজকে আমরা শুনবো তার জীবনের গল্পস্থ। বন্ধু কোথাও যাবেন না অবশ্যই, কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং 1626 আছি, বেশি বেশি করে এসএমএস করবেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাহাঙ্গীর আহমেদ চৌধুরী আছেন আমাদের সঙ্গে, সুমাইয়া রহমান আছেন, তিনি অপেক্ষা করছেন কখন শুরু হবে। আর আছেন আমাদের সঙ্গে মিনহাজুল মনোয়ার আছেন আমাদের সঙ্গে উত্তরা থেকে, তিনি জানতে চেয়েছেন আমাদের এখানে কেমন আছেন, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি কেমন আছেন এবং তিনি অনেক অনেক বেশি মিস করেন আমাদের এফএমগুলোকে আইসোলেট করতে বলেছেন। আমি কিন্তু জানিয়ে দিয়েছি আপনার সেই মনের সুন্দর কথাগুলো। কুদ্দুসাজ আছেন আমাদের সঙ্গে, রফিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন শামসিকদার, মোহাম্মদ রুবেল হোসেন আছেন, আরো আছেন আমাদের সঙ্গে নাজমুল হাসান রিহান আছেন। তিনি লিখেছেন তার কমেন্ট কেন পড়া হয় না, আমি কিন্তু চেষ্টা করি সবসময় সবার কমেন্ট পড়ার। কথা বন্ধু বেলাল আছেন আমাদের সঙ্গে, এইচ এম কাজী মিনহাজ আছেন আমাদের সঙ্গে, সুধীন তালুকদার আছেন, তিনি লিখেছেন আই লাভ ইউ এফ এম গুরু এবং ঢাকা এফ এম, কারণ আমরা অনেক কিছু শিখতে পারি এই এফ এম আমাদের এফ এম গুরুর কাছ থেকে এবং তিনি জানিয়ে দিতে বলেছেন। অবশ্যই অবশ্যই আমি জানিয়ে দিলাম আমাদের এফ এম গুরুকে এবং আশা করছি আরো অনেক বেশি কিছু আপনি শিখতে পারবেন। তো বন্ধু সবসময় কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যারা শুনছেন অনেকেই আছেন আমাদের ভালোবাসার বাংলাদেশের হরসিতে বসতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি আসতে পারেন আমাদের ভালোবাসার বাংলাদেশের হরসিতে বসে আপনার জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তার জন্য আপনাকে কিন্তু এসএমএস করতে হবে, এসএমএস করার জন্য টাইপ করুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। অবশ্যই বেশি বেশি করে আপনি এসএমএস এবং কমেন্ট করবেন। কিন্তু আমাদের সঙ্গে আছেন চান্দিয়া খান আছেন, তিনি জানতে চেয়েছেন কখন আমাদের এফএম গুরু আবার কথা বলবে, আসলেই তো কখন কথা বলবে।
প্রথমে বন্ধুরা তোমাদের কাছে একটি 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 প্রার্থনার জন্য আবদার করি। আমাদের অফিসের একজন ঢাকা এফএম অফিসের একজন কর্মকর্তা যিনি কামরুল হাসান, খুবই পছন্দের একজন মানুষ আমাদের, তার বাবা শেখ আব্দুল করিম অসুস্থ, পিজিতে আইসিইউতে ভর্তি। আমরা সবাই তার জন্য দোয়া করি, স্রষ্টা যেন তাকে সাহায্য করেন সুস্থ হতে এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা অনেক অনেক দোয়া করছি সবাই মিলে। এবং সেই সাথে সাথে আর একটি ইনফরমেশনও দিয়ে রাখি, ঢাকা এফ এম ভার্সেস আকিজ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। সময় হচ্ছে, আমরা রিপোর্টিং টাইমটা এই ফাঁকে একটু জানিয়ে দিই, আগামীকাল 2:30 থেকে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তাতে অংশগ্রহণ করছে ঢাকা এফ এম এবং আকিজ গ্রুপ। তো আমার লিসেনার্স বন্ধুরা যারা আমার সাথে আছো, খুব ভালো হয় সবাই মিলে যদি চলে আসো ঢাকা খামারবাড়ি, খামারবাড়ি সংলগ্ন যে মাঠ, ফার্মগেট খামারবাড়ি, রাইট, খামারবাড়ি সংলগ্ন যে মাঠ সেই মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে। এটি একটি প্রীতি ক্রিকেট ম্যাচ, 2:30 থেকে ম্যাচটি শুরু হবে। তো খুব খুশি হব সবাই মিলে যদি হাজির হয়ে যাও, সবাই মিলে যদি আমরা এই প্রীতি ক্রিকেট ম্যাচটি উপভোগ করি। তো এই ছিল কয়েকটি ঘোষণা, আমরা চলে যাব আজকে স্কেজুল অনুষ্ঠানে। আজকে আমাদের হরসিতে যা বসবার কথা সে অলরেডি হরসিট অলঙ্কৃত করেছে এবং তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। স্বাগত আপনাকে।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম। এক্সাইটেড, কি মনে হচ্ছে হরসিতে বসে, যেখানে মানুষ খুব পবিত্র একটা মন নিয়ে রিলেট করবার চেষ্টা করে আমাদের সাথে, নিঃসন্দেহে সেই ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে না, কেমন মনে হচ্ছে, অনুভূতিটা কেমন?
জি গুরু, অনেক ভালো লাগছে এখানে বসতে পেরে, আল্লাহর কাছে প্রথমে আমি শুকরিয়া আদায় করি। আসলে আমি চাপা স্বভাবের একটা ছেলে, কিন্তু আপনার প্রোগ্রামটা আমি অনেকদিন যাবত নিয়মিত শুনি এবং শোনার পরে আমার মনে হলো যে আমি আমার জীবনের গল্পটা একটু বন্ধুদের সাথে শেয়ার করি।
এক্স্যাক্টলি সাইফুল, আমি তাহলে আর দেরি না করি, অলরেডি উই অলরেডি 26 লাইট, আমরা শুরু করতে যাচ্ছি সাইফুলকে সাথে নিয়ে তার জীবনের কথা, একদম ছোটবেলা থেকে, তারপর বড় হওয়া, তারপর জীবনের প্রত্যেকটা ভাগ একদম ডিটেলসে সাইফুলের কাছ থেকে আমরা শুনবো।
আমি সাইফুল, আমি ঢাকার বীরপুরে জন্মগ্রহণ, আমার জন্ম একটা নিম্নবিত্ত পরিবারে বলা যায়। আমি চার ভাই, এক বোনের ভিতর আমি ভাইদের ভিতর ছোট। ওগুলো ছোটবেলা থেকে আমি বাবা মা ভাই বোনদের আদর ভালোবাসা পেয়েছি অনেক। পাড়ায় বড় হওয়ার সাথে সাথে আমি খেলাধুলার সাথেও জড়িত ছিলাম। ফুটবল খেলা আমার খুবই পছন্দের খেলা। তো চার ভাইয়ের ভিতর আমরা দুই ভাই, আমার ইমিডিয়েট বড় যে, সে আমার 1.5 বছর বড়। তার সাথে আমার সম্পর্কটা খুবই জোরালো সম্পর্ক। ছোটবেলা থেকেই তার একটা ডিমের অর্ধেক অর্ধেক খাওয়ার জায়গায় আমি তারটা পুরোটাই খেয়ে ফেলেছি, সম্পর্কটা এমন আর কি। তো আমি স্কুল, আমার শহীদ আবুতালের উচ্চ বিদ্যালয় স্কুল, এটা 10 নম্বর। স্কুলের পর আমি পড়াশোনা করেছি বিসিএসসি সায়েন্স কলেজে। তারপর আমি আমার বিবিএ এবং এমবিএ করেছি দাউল ইহসান ইউনিভার্সিটিতে। দেন আমি বিআইবিএম থেকে এমবিএম কমপ্লিট করেছি। তো যখন আমি ভার্সিটিতে পড়ি, মানে অ্যাডমিশনের জন্য ট্রাই করি, ওই সময়ই আমার এক বন্ধুর সাথে দেখা হয় পলাচলে। বন্ধু সে আস্তে আস্তে আমার লাইফমেটে পরিণত হয়। তো তার সাথে আমার এখনো সংসার, আমার লাইফ মেট সে। তো আমি যখন প্রেম করি তখন এটা 2001 শুরু, তখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট।
আমার নর্মালি এখন হাতটা যে জায়গাতে আছে, সাইফুল আমার হাত দেখা যাচ্ছে,
জি
হাতটা, হাতটা যখন নর্মালি এইভাবে আছে তখন ইস রক এন্ড স্টিডি, রাইট? এটা কিন্তু একদম স্থির ভাবে এক জায়গাতে আছে। কিন্তু কেউ যদি বলে দেয় যে এই হাতটা কোনোভাবে হাফ ইঞ্চি এদিক ওদিক হওয়া যাবে না, যদি হয় তাহলে তোমার মানে জীবন নাশ হবে এখনই, তাহলে কিন্তু পসিবিলিটি আছে হাতটা মানে যে কোনো সময় কাঁপতে শুরু করবে, রাইট? আমি দুই একটি কথা হয়েছে স্টুডিওতে ঢুকতে ঢুকতে সাইফুলের সাথে। সাইফুল কিন্তু ভেরি স্মার্ট গাই, কথা বলা অ্যাপ্রোচ অ্যাটিটিউডে, কিন্তু যখনই মাইক্রোফোন সামনে, কানের মধ্যে হেডফোন, সামনে অনেকগুলো মেশিনারিজ, তখনই কিন্তু ওই সাইফুলি কিছুটা হয়তো রক স্টাডি জায়গা থেকে একটু সরে আসলেও আসতে পারে। সো এই হচ্ছে, এই ঘটনাগুলো ঘটে যায়, বাট দিস অল আর দ্য পার্ট অফ অফ আওয়ার লাইফ। সো এই জিনিসগুলো হতেই পারে, ইটস ভেরি ভেরি নর্মাল। সাইফুলের হাইট কত? অনেক হাইট কি?
5'8"
5'8" ভেরি স্মার্ট হাইট। সাইফুলের বর্ণনা আমি একটু দিইনি, কারণ যারা ফেসবুকে আছে তারা তো দেখতেই পাচ্ছে, যারা ফেসবুকে নাই তারাও কিন্তু, ইনফ্যাক্ট হয় কি সাইফুল, যদি একজন মানুষের আমরা আবহটা আদলটা একটু কল্পনা করতে পারি, তাকে রিলেট করতেও সহজ হয়। সাইফুল হচ্ছে 5'8" হাইট, যেটা বললো একদম অ্যাথলেটিক ফিগার, যে ফিগারটা অ্যাকচুয়ালি যায়, যথার্থই বলেছে সে, যে ফুটবল খেলার সাথে এই ধরনের অ্যাথলেটিক ফিগারটা অনেক বেশি করে যায়, আবার অনেক সময় শরীরের উপর টর্চার করলে এই ধরনের ফিগার চলে আসে। বাট টর্চারের কথাটা আমি পুরো মাত্রায় বলবো না, কারণ ওর লুকের মধ্যে একটা নায়কোচিত ব্যাপার আছে। ইনফ্যাক্ট সেটা ওর গায়ের কালারের জন্য হতে পারে, হাইটের জন্য হতে পারে, অথবা অ্যাথলেটিক যে ফিজিক তার জন্য হতে পারে। এবং সব মিলিয়ে ওই যে বললাম যে কিছুটা দুষ্টের শিরোমণি, মানে ওই যে বলে কি কিভাবে জানা যায়, স্যালাইন বানানো শেখানো হতো, এক চিমটি লবণ, এক পুট গুড় আর হাফ গ্লাস পানি, ও হাফ আকাশের পানি। তো এখন যদি ওর আমি টোটালটার আমার দৃষ্টিতে বর্ণনা দিতে বলো, তাহলে এক চিলতে, এক চিলতে কিন্তু পরিমাণ হচ্ছে দুষ্টের শিরোমণি দিলাম গ্লাসের মধ্যে, ধরো তার সাথে দিলাম অ্যাথলেটিক যে ফিগারটা বললাম সেটারও মিশ্রণ দিলাম, তার সাথে দিলাম দুইটা দিলাম, রাইট? তার সাথে দিলাম যে একটা অ্যাট্রাক্ট করে না কিছু মানুষ, কালপুরুষ টাইপের কিছু মানুষ, কারণ আমার কাছে মনে হয় যে সাইফুল টাইপ ক্যারেক্টার গুলো হয় এক্সট্রিম লেভেলের খারাপ হতে পারে, যদি খারাপ হতে চায়, অথবা এক্সট্রা অর্ডিনারি রকমের ট্যালেন্ট হতে পারে, অথবা এক্সট্রিম লেভেলের ভালো হতে পারে কোনো একটা সময় বা এখন কিছু একটা, ওরা মাঝামাঝি কোনো জায়গায় থাকে না। সো এক্সট্রিম লেভেলের কোনো একটা জিনিস সেটা ওর মধ্যে দিলাম, যে তিনটা দিয়ে, তিন চারটা দিয়ে যে ঘুটা মারলে যে ক্যারেক্টারটা তৈরি হবে বা যে পার্সোনালিটিটা বের হয়ে আসবে সেটাই হচ্ছে সাইফুল। আমার দৃষ্টিতে সোফার সাইফুলকে দেখে এরকম মনে হচ্ছে। সাইফুলের সাথে সাইফুলের বাকি জীবনের কথাগুলো শুনবো, কিছু টেক্সট এই ফাঁকে নিয়ে নিই।
জি গুরু, অবশ্যই অনেকে আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সালাউদ্দিন আয়বি, তিনি লিখেছেন যে আসলে আজকে স্টোরিটা কেমন,
নাম কি,
সালাউদ্দিন আইয়ুবী।
মানে আইয়ুবীতে পড়ে তাই?
না, তার নামই এটা।
বলিস কি, আচ্ছা তাই হোক। অ্যাকচুয়ালি আমি এসব নাম দেখেছি যে সাইফুদ্দিন মানিক মাদানী, কারণ মদিনার ওই ইউনিভার্সিটি থেকে পড়ালেখা কমপ্লিট করেছে। এখন ইদানিংকালে আবার বাংলাদেশে ট্রেন্ডটা শুরু হলো কিনা যে এতেশাম নর্থ সাউথ, দিস দিস ইজ সামথিং হচ্ছে যে আমার মানে পোর্টফোলিওটা রিচ হচ্ছে নর্থ সাউথ বলে কথা। এখন কখন তুই জিজ্ঞেস করবি তখন আমি বলবো যে আই এম ফ্রম নর্থ সাউথ, রাদার আমি আগে নামের সাথে যোগ করে দিই এতেশাম ফ্রম নর্থ সাউথ, এমা ফ্রম বুয়েট, এমা বুয়েট।
ভাবলাম যে এটা কি হচ্ছে, কলেজে এত শর্ট এসে বললো
গুরু, এত সংকেত সংক্ষেপে মানুষ জি বলে ডাকবে তাই না? জায়গাগুলোতে রাখো তখন ইনফ্যাক্ট লজ্জা করে, বিশ্বাস করো কি নাম ছেলেটা,
কাউসার হোসেন আবির।
আবির লজ্জা করে, লজ্জা কেন করে আমি তো জানি, আমি কি এই কারণে লজ্জা করে? যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, গত কালকেরই ঘটনা, কোনো একটা ক্লিনিকে গেছি, গিয়ে আমি বলেছি যে আমি এই টেস্টটা করাবো, আমার কাছের একজন মানুষের টেস্ট করাবো, তো কখন আসবো, অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট টাইমটা দেন আমাকে একটু। উনি বললেন যে অসুবিধা নাই, যখন ইচ্ছে আসবেন। যখন ইচ্ছে আমি গেছি পরে, তখন বলছে যে কই আমার এটা টেস্ট করানোর ব্যবস্থা করে দেন, তো বলছে না না এটা তো সাতটার পরে ছাড়া হয় না। তখনই না একজন বললো যে যখন ইচ্ছে আসবেন, আপনি কি ঘুরাইতে সব না, আমি লজ্জায় পারি না যে মাটি ফেলে ঢুকে যায়, বুঝছিস? আমার সাথে এতটুকু রিয়েলাইজেশন হলো যে আমার মতো শর্ট টেম্পার্ড মাথা খারাপ রং হেডের মানুষকে এরকম দায়িত্বপূর্ণ জায়গায় বসা উচিত না। শুধু আমার এটাই মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক ছিলাম, বুঝতে পারছিস, আমার জায়গায় আমি ঠিক ছিলাম, বাট ইট ডাজেন্ট মিন যে আমি আমার টেম্পারমেন্ট লস করতে পারি, কারণ আমার একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকা উচিত। জাবিরের মতো অনেকে আমাকে সম্মান করে ভালোবাসে, এবং লজ্জাটা এমন ভাবে পাইছি যে ওরা বলতেছে যে আপনাকে আমরা কিন্তু চিনতে পারছি, পাশের আরো কয়েকজন ওদের স্টাফ এসে একটু ছবি তুলি সেলফি করি, আর আমি লজ্জায় গাড়তেছি তো গাড়তেছি, এক পর্যায়ে আমার চুল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। বাট ফাইনালি যখন ওখান থেকে আসলাম, আমি একবার দুই হাত জোর করে ওদের কাছে ক্ষমা চাইলাম, যেটা আমার কোনোভাবেই করা উচিত না, মানুষ হিসেবে আমি যাই হই না কেন, অ্যাটলিস্ট এরকম দায়িত্বপূর্ণ জায়গাতে আমি যেহেতু কাজ করি, মানুষ ওই শ্রদ্ধা জায়গায় আমাকে দেখে, আমার উচিত না এটা করা, কিন্তু হয়ে যায়। খুব সাধারণ, খুবই সাধারণ এবং খুব নর্মাল ক্যারেক্টারের একজন মানুষ আমি, তাই এর জন্য আবিরের মতো ছেলেরা যখন বেশি বেশি শ্রদ্ধা দেয় আমার লজ্জা করে। আমি কোনোভাবে এটা আই এম নট সাপোজ টু ডিজাইন সাচ এ ক্যারেক্টার যে আমাকে কেউ আইডল হিসাবে চিন্তা করবে বা রিয়েল হিরো ভাববে। এনিওয়ে তাদের মহানুভবতা, স্রষ্টা সবাইকে ভালো রাখুক। ফিরে যাচ্ছে আবার সাইফুলের কাছে। সাইফুল শুনি, আমরা কিন্তু কমা দিয়েছিলাম ডিমে, রাইট? একটা ডিম গোটা খাওয়া,
জি।
আচ্ছা, তারপর থেকে তার আগে জানতে চাই সম্পর্কটা আসলে কিভাবে হয়েছিল, দুইজনের মধ্যে যে রিলেশনশিপটা সেটা কিভাবে হয়েছিল সেটা আগে একটু জানবো।
এটা গুরু, আমি একদিন ইউনিভার্সিটি ফর্ম কিনে এনে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তো এমন সময় ও রিক্সা করে যাচ্ছিল, তো ওকে আমার ফার্স্ট দেখেই ভালো লেগেছে। তো আমরা আসলে একটা চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতাম প্রত্যেক দিন বিকেলেই, আসলে এই ইন্টারমিডিয়েট পাস করার পরে যে বয়সটা থাকে আর কি, আবার কবে দেখতে পাবো, এরকম দেখা যেত যে এক সপ্তাহ পরে আবার একদিন দেখলাম একই টাইমে, তখন আমি আস্তে আস্তে মিলালাম ও হয়তো এখানে কোথাও পড়তে আসে বা কোচিং এ আসে কিনা, আমি এটা নিজে নিজে ভাবতে থাকলাম। তো কথা বলার সুযোগ পাইনি প্রথম, কারণ ওর সাথে সবসময়ই একজন মহিলা থাকতেন, পরে জানতে পারলাম যে ও উনি ওর মা, এখন আমার শাশুড়ি। তো প্রথম তার বুঝতে পারিনি, তো এরকম ওয়েট করলাম অনেক দিন, প্রায় এক মাস, দুই মাস, তিন মাস, এরপরে ছয় মাসের মাথায় যে আমি একদিন ওকে একা রিক্সায় পেলাম, যেহেতু আমরা এলাকায় আড্ডা দিই অনেক ছেলে পেলে।
অবজার্ভ করতেছো তাহলে ছয় মাস?
জি গুরু, সিক্স মান্থ আমি জিনিসটা অবজার্ভ করেছি। একদিন ওকে আমি একা রিক্সায় পেয়ে আমি ওর রিক্সার কিছু কিছু অনেক দূর গেলাম, ওর বাসা পর্যন্ত। তো আমি সেদিন ওর বাসাটা চিনে আসলাম, তারপর গুলো আমি ওকে দেখার জন্য অনেক দিনই ওদের বাসার সামনে গিয়েছি, কিন্তু আসলে ওইভাবে দেখা
কিছু জানে না
ও। আসলে ছয় মাসের ভিতর ওর সাথে আমার আই কন্টাক্ট হয়তো পাঁচ ছয় বার হয়েছে, এবং আই কন্টাক্ট গুলোতে আমি ফিল করেছি, আসলে ও কতটুকু ফিল করেছে এটা আমি তখন বুঝি নাই, বাট আমি ফিল করেছি। তো এভাবে যেতে যেতে একদিন সিক্স মান্থের পরে যেদিন আমি ওর বাসাটা দেখে আসলাম, তারপর আমি মাঝে মাঝে যেতাম, এভাবে আরো প্রায় এক মাস চলে গেল। তারপর একদিন গুরু ওকে আমি রাস্তায় এরকম একা পেয়ে আমি রাস্তায় একটু রিক্সাটা দাঁড় করালাম, তারপরে বললাম এক্সকিউজ মি, আসলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রথম দিন ও আমাকে আসলে একটু সময়ও দিল না, ও আমাকে বললো যে আচ্ছা পরে দেখা যাবে, এটা বলে চলে গেল, আর আমি আর ওকে আটকালাম না।
পরে দেখা যাবে তো বলেছে?
হ্যাঁ পরে দেখা যাবে, এটা আমার কাছে একটা পজিটিভ অ্যান্সার মনে হয়েছে, যেহেতু ওর সাথে আমার আসলে এই সিক্স মান্থে পাঁচ ছয় বার আই কন্টাক্ট হয়েছে, আর আমি ছোটবেলা থেকে একটা আশাবাদী ছেলে, আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, যদিও আমার নিম্নবিত্ত পরিবারে জন্মগুরু, বাট আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি যে আমি একসময় অনেক বড় হব। আমার ফ্যামিলি আমাকে প্রপার এডুকেটেড পার্সন বানানোর জন্য আমার ভাইদের অনেক কন্ট্রিবিউশন আছে, যেগুলো আমি এখনো আমার হৃদয় দিয়ে ফিল করি, কারণ জীবনের একটা পর্যায়ে গুরু আমি অনেক বড় ভুল করে ফেলেছি।
তোমার ওই লাইফটা আমি একটু শুনি না, এখানে সে প্রেমের কথা, বাবা মার কথা, সবাই সব কথাই বলে, তোমার ওই ওই লাইফটার কথা একটু ডিটেলসে বরং শুনি, তোমার পরিবারের কথা, তাদের স্ট্রাগলের কথা, সেগুলো আগে একটু শুনি।
জি গুরু,
আমরা এই জায়গাতেই থামলাম যে তোমার ভালোবাসার মানুষের সাথে তুমি কথা বললে, সে বললো যে ঠিক আছে পরে দেখা যাবে। ওকে, আবার এখানে ফিরে আসবো, তার আগে তোমার পরিবারের যে ট্রানজিশন পিরিয়ডটা মাঝে মাঝে চলে আসছে তোমার কথোপকথনে, তোমার পরিবারের সেই স্ট্রাগলটা সেটা একটু শুনি আগে। একদম ছোটবেলা থেকে
আসলে শুরুতেই বলেছি যে চার ভাইয়ের ভিতর আমি ছোট, ছোট ছেলে। তো আমার বাবা একটা সরকারি চাকরি করতো, অত উচ্চ পদস্থ কর্মকর্তা না, কর্মচারী বলা যায়, চতুর্থ শ্রেণীর কর্মচারী। তো ছোটবেলা আমি ছোট হওয়ায় আসলে ছোটবেলায় এগুলো বুঝতাম না, আমরা চার ভাই সবাই স্কুলে পড়তাম, বাবার একার পক্ষে আমাদের চার ভাইয়ের পড়াশোনা, খাওয়া দাওয়া, পোশাক আশাক, আমার চাচা ফুপু যারা আমাদের বাসায় বেড়াতে আসতো, এই যে খরচটা, তো বাবা ছোট মানে এগুলো আমি বড় হয়ে রিয়েলাইজ করি আসলে, তখন তো বুঝি নাই। তো একটা সময় আমার বড় ভাই একটা স্টেজে যে ইন্টার পাস করার পরে উনি ওনার এডুকেশনটা কন্টিনিউ না করে উনি বাবাকে সাপোর্ট করার জন্য ইনকাম সোর্স সে নিজে তৈরি করে নিল। তো আমার বাবাকে আমরা আসলে খুব কমই সময় পাইতাম, মানে আমার বাবা সেই ভোরবেলা বের হইতো, তার চাকরি শেষ করেতে সে আলাদা একটা কাজ করে ফিরতে ফিরতে রাত এগারোটা সাড়ে এগারোটা হয়ে যেত। তো আমার বড় ভাইয়ের সাথে মানে আমার বড় ভাই অনেকটা আমি বলবো যে আমাকে ছেলের মতো করেই বড় করছে, আমার এডুকেশন, আমার লেখাপড়া, আমার পোশাক আশাক, আমার চলাফেরার পেছনে বড় ভাইয়ের একটা হিউজ কন্ট্রিবিউশন আছে। তো আমার মতো পরিবারের ছেলে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে কমপ্লিট করবে এটা আমি ভাবতেই পারি না আর কি গুরু। তো এই সাপোর্টটা আমার ভাইরা আমাকে সবসময় দিয়েছে, আমি আর আমি এডুকেশনের উচিলায় আমি আসলে আমার সব ফ্রেন্ডরাই ছিল ধনীর ছেলেরা, তো আমি ওদের সাথে চলতে চলতে আমার জীবনটাকে আমি আসলে আমি ভুলেই গেছি বলা চলে গুরু, যে আমার জন্মটা আসলে কোথায়, কারণ আমি যাদের সাথে চলি সবাই মোটামুটি সমাজে প্রতিষ্ঠিত পরিবারের সন্তান, তা আমি ওদের সাথে চলতে চলতে আমি এক সময় ওদের মতোই হয়ে গেছি। তো এখন মনে পড়ে আর কি সেই কথাগুলো গুরু, আমি এডুকেশনটা কমপ্লিট করে যখন আমি সার্ভিসে জয়েন করলাম গুরু, আমি বিআইবিএম থেকে কমপ্লিট করেই এডি ব্যাংকে জয়েন করি গুরু এমটি হিসেবে। দুই বছর পরে আমি পিও হয়ে যাই। তো ওই যে গুরু ভালোবাসার কথাটা বললাম, ওকে আমি বিয়ে করেছিলাম, করেছি আর কি। ও আমার বাসায় চলে আসার পরে আমার বাসায় একটা ছোটখাটো একটা প্রবলেম হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং।
আমরা এই জায়গাতে আসবো, বাট তুমি যে কথাটা বলছিলে যে এরকম আসলে প্রাইভেট ইউনিভার্সিটি এবং যে প্রতিষ্ঠানের কথা তুমি বলছো সেখানে সেই ধরনের ফ্যামিলির ছেলে মেয়েদেরই আধিক্য বেশি দেখা যায়।
জি গুরু।
এবং ওদের সাথে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভুলে যাওয়া যে আসলে আমি কোন জায়গাটা বিলং করছি, সেই জায়গাটা ভুলে যাওয়া। কিন্তু যাদের স্ট্রাগল ছিল, স্পেশালি তোমার বাবা, যাকে দেখতে দেখার সুযোগ হতো না, এই কারণে সারাদিন তাকে হাড় ভাঙা খাটুনির ভেতর দিয়ে যেতে হতো। এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরপরই বড় ভাইকে সংসারের প্রয়োজনে
বাবাকে
সাপোর্ট দেওয়ার জন্য তাকে নিজে চাকরির মধ্যে যেতে হয়। তো এই 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 এত কিছুর পরে যে সবাই মিলে পরিশ্রম করতেছে, সবাই মিলে তারা তাদের জীবনটাকে দিনে দিনে পিছিয়ে ফেলতেছে একজনের স্বপ্ন পূরণ করতে গিয়ে, সেই জিনিসগুলো কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তাহলে?
শুধু ওদের সাথে মিশার জন্যই না গুরু, আমি ওই পয়েন্টটা একটু এনেছিলাম এই জন্য সো দ্যাট এটা মানে ক্লিয়ার হবে কথাটা, হয়তো বা আমি মনে করি। আমি ওকে বিয়ে করার পরে ও যখন আমাদের বাসায় আসে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় গুরু, যে কারণে আমার আসলে ফ্যামিলি থেকে একটু দূরে গিয়ে থাকতে হয়, যেটা আমি আসলে ছোটবেলা থেকে কখনো আমি আমাকে এইভাবে গড়ে তুলিনি। আমি ছোটবেলা থেকে সবসময়, আমি গুরু একবার বলেছি আপনাকে যে আমি আসলে বড় করে স্বপ্ন দেখতেই পছন্দ করি এবং আমি আশাবাদী একটা ছেলে। তো আমি সবসময় চিন্তা করতাম একসময় আমি প্রতিষ্ঠিত হব, বিয়ে করব, আমি ওয়াইফ নিয়ে আমার ফ্যামিলির সাথে একসাথে থাকবো, এটাই ছিল আমার আশা। কারণ আমি ছোট ছোট যে কষ্টগুলো দেখেছি সেগুলোকে আমি ওই সময়টায় পূরণ করব, এটা এই স্বপ্ন নিয়ে আমি বড় হয়েছি। কিন্তু যখন আমার ফ্যামিলি থেকে
ছোটবেলার কষ্টগুলো দু একটা একটু শুনি, একটু ডিটেলিং এ শুনি আমরা, যে কি ধরনের কষ্ট, কি ধরনের অসম্পূর্ণতা চোখে পড়তো পরিবারে যখন তুমি আস্তে আস্তে বড় হচ্ছে তখন?
তখন এরকম চোখে পড়তো গুরু, আমি যে স্কুলে পড়তাম এরকম একটা ব্যবস্থা ছিল যে অ্যাডমিট কার্ড না দেখাইলে পরীক্ষার হলে বসতে দিবে না। তো আমি আমার বড় ভাইয়ের সাথে বয়সে আমার 9-10 বছর ডিফারেন্স, 8-9 বছর হবে। তো দেখা গেছে আমি যখন ক্লাস 1-2 পড়ি তখন সে হয়তো এসএসসি ক্যান্ডিডেট বা নিউ টেনে পড়ে। তো স্কুলে নিউ টেন বা এসএসসি ক্যান্ডিডেট যারা, তাদের সাথে স্যারদের একটা ভালো রিলেশন থাকে। তো এরকম টিচাররা যখন বলতো যে সবার অ্যাডমিট কার্ড আনতে হবে, আমি হয়তো পরীক্ষা দিতে দিব না, এগুলো এসে আমি বাসায় যখন মাকে বলতাম, জানতাম যে বেতনটা হয়তো দেয়া হয়নি, কিন্তু বড় ভাই হয়তো স্যারদেরকে বলে একটা আলাদা পারমিশন দিত, অ্যাডমিট কার্ড না, একটা পারমিশন পেপার,
মনে দেখেই মনে হচ্ছে যে ছোটবেলা থেকেই তুমি অনেক বেশি ফ্যাশন সচেতন বা ফ্যাশন করতে পছন্দ করো, এই ধরনের মানুষ
ফ্যাশন করতে পছন্দ করি। আসলে গুরু আপনি আমাকে যেভাবে বর্ণনা করেছেন, আমি জানি না আমি অতটুকু যোগ্য কিনা, তো আমি আমার বড় ভাইকে ছোটবেলা থেকেই ফলো করতাম। আমার নাম সাইফুল, আমার বড় ভাইয়ের নাম সাইদুল, উনি আমার চেয়ে বেশি স্মার্ট এবং আমি সবসময় চাইতাম আমি ওনার মতো স্মার্ট হই।
মানে রোল মডেল ছিল তোমার?
জি,
আচ্ছা,
বলতে পারেন রোল মডেল। যদিও আমার মতো হয়তো এত বেশি এডুকেশন করার তার সুযোগ হয়নি ফ্যামিলির জন্য, বাট আমি তাকে মন থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আমি চাই আমি যেন তার মতো করে ফ্যামিলিতে নিজের কন্ট্রিবিউশনটা সবসময় করতে পারি বাকিটা জীবন।
এসব অসম্পূর্ণতার কথা আসছে, আমি আবার নিয়ে যাবো অ্যাকচুয়ালি তোমাকে, আমি সরিয়ে নিয়ে গিয়েছিলাম ওই জায়গা থেকে যে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে বলতে চেষ্টা করছো যে তুমি রিক্সা থামো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার ভালোবাসার মানুষটির প্রতি উত্তরে বললো যে আজ না, অন্য কোনো দিন,
পরে কখনো,
পরে কখনো। তো ওইখান থেকে যাব, তার আগে তোমার ফ্যামিলি যে কি ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে গেছে সে সম্বন্ধে একটা ওভারভিউ আমার মনে হয় আমার শ্রোতা বন্ধুরা অলরেডি পেয়েছে। তারপরে সেই জায়গা থেকে স্বপ্নবিলাসী একজন মানুষের উঠে আসা, রাইট? তারপর আরেকটা স্বপ্নের পূরণের দিকে পা বাড়ানো, এখান থেকে আবার শুরু করি। তারপর
গুরু, যখন আমি বিআইবিএম লাস্ট ইয়ার স্টুডেন্ট, মানে তো বিআইবিএম আমরা যখন প্রথম ভর্তি হই তখন থেকে জানি যে যারা টু ইয়ার্স কমপ্লিট করবে এমবিএ মাস্টার, আমাদের ওইখানে একটা জব ফেয়ার হয় এবং জব ফেয়ারে 50 স্টুডেন্ট সবারই চাকরি।
ওই জায়গাতে অবশ্য যাবো আমরা, কিন্তু আমি চাচ্ছিলাম যে ওর সাথে যে সম্পর্কের কথাটা
একটু জানতে। এই জায়গা তুমি একটু, তো লাস্ট ইয়ারে যখন আমি, তখন আসলে ওকে ও আর আমি পালিয়ে বিয়ে করি, বিয়ে করে ও আমাদের বাসায় চলে আসে। চলে আসে যখন, ও প্রায় এক বছরের মতো ছিল, এর ভিতর অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ায় আমি একটু বাসা থেকে দূরে ছিলাম। দূরে থেকে তখন আমি সার্ভিসে জয়েন করে ফেলেছি গুরু, তখন আমি অনেক টাকা বেতন পাই। আমি মনে আছে 2008 যখন জয়েন করি তখন আমি 22,000 টাকা জয়েন করি, এবং আফটার টু ইয়ার্স ঘুরতে ঘুরতে আমি যখন পিও হই তখন আই উইথড্র 48,000 টাকা পার মান্থ। বাট তখন আমি আমার ফ্যামিলি থেকে অনেক দূরে, কিন্তু যেহেতু আমি কখনো এইভাবে থাকবো শুধু ওয়াইফকে নিয়ে আলাদা, ভালোবাসার মানুষটাকে নিয়ে আলাদা, বাবা মা থেকে দূরে, ভাই বোনদের থেকে দূরে, এই জিনিসটা আমি কখনো মেনে নিতে পারিনি। তো ওর সাথে দূরে ছিলাম ঠিকই, কিন্তু আমি আসলে নিজেকে নিজে কখনো ক্ষমা করতে পারিনি গুরু, যে কারণে আসলে আমি ওই সময়টায় একটা এলোমেলো লাইফ লিড দিয়েছি। আমি সার্ভিস করেছি ঠিকই, হয়তো জব শেষ করে অফিস থেকে যখন ফিরেছি বন্ধুদের সাথে গল্প করেছি, আড্ডাবাজি করেছি, বাসায় ফিরেছি রাত করে 10:30, 11:00, কখনো 11:30, 12:00, এমনও হয়েছে মাঝে মাঝে। আমি গুরু বলতে আপত্তি নেই, মাঝে মাঝে আমি ড্রিঙ্কসও করতাম, আমি আমার নিজের নিজের নামে অনেক ব্যাংক থেকে, গুরু ভালো চাকরি করলে আজকাল ব্যাংকিং সেক্টরের ক্রেডিট কার্ডের এমন একটা অবস্থা, আমি বন্ধুদের নিয়ে টাকা খরচ করতাম কিন্তু আমি আমার পরিবারের পেছনে টাকা খরচ করতে পারতাম না, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিংটা এমন একটা পর্যায়ে ছিল যে আমি আমার ওয়াইফকেও দোষারোপ করতে পারিনি পুরোপুরি, আমি আমার ফ্যামিলিকেও দোষারোপ করতে পারিনি, কিন্তু আমি পারিনি আমার ভালোবাসাটাকেও ছেড়ে দিতে, আমি পারিনি আমার ফ্যামিলিটাকেও ছেড়ে দিতে। তো আমি নিজে নিজে আসলে কষ্টটা আমি নিজেই আসলে কষ্টটা ভুলে থাকার জন্য আমি আমার বন্ধুদের সাথে আসলে সময় কাটাইতাম অনেক, এবং এইভাবে আসলে আমি একটা সময় গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি বলা যায় গুরু। আমি আমার নামে লোন করে আমার বন্ধুদেরকে দিয়েছি, সেই বন্ধুরা আমার টাকা পয়সা আজ পর্যন্ত ফেরত দেয়নি, অনেকে যোগাযোগই করে না। তো একটা লাইফে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল গুরু আমার, আমি আমার একটা ফ্রেন্ডকে লোন করে দিয়েছিলাম 2,00,000 টাকার। আসলে আমি একটু আনঅথরাইজড পাওয়ার এক্সারসাইজ করেছিলাম উইদাউট মেনটেনিং প্রপার ডকুমেন্টেশন। তো যখন আমার এই ক্রেডিট কার্ডগুলোর পেমেন্টের জন্য বিভিন্ন ব্যাংক থেকে গুরু ফোন করত, তো আমি অনেক টাকা বেতন পেলাম 7টা ক্রেডিট কার্ডের টাকা দিয়ে, প্রতি মাসে দিয়ে আমার ঘর ভাড়া দেড় টাকাটা আমার পকেটে থাকতো না। তো এইভাবে যখন একটা সিচুয়েশন চলে আসলো গুরু, আমি চারিদিক থেকে আটকে গেলাম। যে বন্ধুরা আমার কাছ থেকে, যাদেরকে আমি একটা সময় হেল্প করেছি, তারা আমার কাছ থেকে দূরে সরে গেল। তো ওই সময় আমি আসলে গুরু ওই যে বললাম যে দূরে থাকায় আমি আমার ওয়াইফকেও পুরোপুরি দোষ দিতে পারিনি, আমার ফ্যামিলিকেও দিতে পারিনি, তো আমি এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করার মানুষ ছিল না আমার। তো একটা সময় গুরু আমার এই ইস্যুটার জন্য আমার চাকরিটা ছাড়তে হয়েছে গুরু, চাকরিটা ছাড়তে হয়েছে। তারপর 2.5 বছরের মতো হবে আমি ফুল বেকার ছিলাম গুরু, কারণ একটা ভালো চাকরি ছাড়ার পরে আমি ট্রাই করেছি অনেক গুরু, তারপর ডিসিশন নিতে পারিনি যে আমি কি ব্যবসা করব নাকি আবার সার্ভিস সেক্টর আসবো। কিন্তু মানে দারিদ্রতার যে ছোঁয়া আমাকে ছোটবেলা লেগেছে গুরু, সেইভাবে লাইফটা আমি কখনোই কাটাইতে চাইনি। আমি সবসময় চেয়েছি একটা সচ্ছল সচ্ছল জীবনযাপন করতে, অনেক টাকা হওয়ার দরকার নেই গুরু, একটা ডাল ভাত খেয়ে কারো কাছে হাত না পেতে যেন স্বাবলম্বী হয়ে সচ্ছলভাবে চলতে পারি সবাইকে নিয়ে, এটাই আমার চাওয়া ছিল গুরু। তো যখন 2.5-3 বছর আমি বেকার অবস্থায় সময় কাটালাম, তখন আমি ভাড়া বাসায় থাকি গুরু, তখনও আমি ভাড়া বাসায় থাকি, এবং আমার একটা টাকা গুরু তখন ইনকাম নেই। আমি আমার যে ভাইটার কথা বললাম, গুরু যে ছোটবেলা হয়তো ওর যে ডিমটা শেয়ার করে খাওয়ার কথা অর্ধেক অর্ধেক, সেটা আমি পুরোটাই খেয়ে ফেলেছি। এই 2.5-3 বছর আমার ওই ভাইটা আমাকে আর্থিকভাবে এমন ভাবে সাপোর্ট করেছে গুরু যে আমি উইদাউট এনি ইনকাম আমি ঢাকা শহরের মতো একটা জায়গায় আমি আমার ওয়াইফকে নিয়ে 10,000 টাকা বাসা ভাড়া দিয়ে খেয়ে পরে ভালো আছি গুরু। আমি কোনো খারাপ রাস্তায় নিজেকে জড়াই নেই। আমার ভাইদের একটাই চাওয়া ছিল যে সাইফুল আর যাই করুক না কেন ও যেন কখনো নষ্ট হয়ে না যায়। গুরু আমি এটা জানতাম, আমি এটা জানতাম, কিন্তু আমি যখন আমার জীবনে একটা অনেক বড় ভুল হয়ে গেছে, ভুলটা হওয়ার পরে গুরু আমি এটা রিয়েলাইজ করতে পেরেছি পরিপূর্ণভাবে যে আসলে আমার কিভাবে চলার কথা ছিল আমি কিভাবে চললাম। সামান্য একটু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমি হয়তো পরিবারের কারোর সাথে শেয়ারও করিনি, তখন তখন হয়তো শেয়ার করলে অনেক কিছু সলভ হয়ে যেত। আর গুরু যেহেতু আমাদের অ্যাফেয়ার ম্যারেজ ছিল তো দুই পরিবার থেকেই আসলে একটা দূরত্ব আগে থেকেই ছিল, ওদের ফ্যামিলি তো থেকে আমাদের ফ্যামিলি থেকেও। আর আমি আসলে আমার বাবা মাকেও কখনো চাইনি ছোট করতে, আমি চাইনি আমার ওয়াইফের বাবা মা শ্বশুর শাশুড়ি তারাও কখনো ছোট হোক। দুই আসলে দুই কুল রক্ষা করতে গিয়ে অনেকে বলে না গুরু যে দুই নৌকায় পা দিলে আসলে ঠিক আছে না, আমার অবস্থা তো অনেকটা তাই হয়েছে। তো আমি যে ভাইটার কথা বললাম গুরু, ও আমার জীবনে আসলে আমার আমাকে টিকে থাকার জন্য আজকের সমাজে সোসাইটিতে শক্তভাবে আমি এখনো সবার সাথে মিলে মিশে চলি, এটা ওর অনেক অবদান গুরু। নয়তো আমি হয়তো গুরু ছোটবেলা থেকে আমি মিরপুরে বড় হয়েছি গুরু, আমি লেখাপড়া করছি ঠিকই, আমি অনেক বন্ধুদের সাথে মিশছি যারা নষ্ট হয়ে গেছে, বিপদে টাকা রোজগার করে, পলিটিক্স করে টাকা রোজগার করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে টাকা রোজগার করে গুরু, তারা তাদের সাথে আমি মিশছি, কিন্তু ওই লাইফগুলো আমার পছন্দ না, আই ডোন্ট লাইক দিস লাইফ। তো আমি ওইগুলো থেকে দূরে নিজেকে সবসময় সরায় রাখছি। আর গুরু আমি সবসময় চাইছি যে আমি আসলে একটা ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই গুরু। ভুল হয়ে গেছে, এখন আমি রিয়ালাইজ করি যে আমার জীবনে একটা ভুল হয়ে গেছে, তো আল্লাহ রহমতে গুরু এখন আমি একটু ভালো আছি গুরু। রিসেন্টলি আমি একটা ভালো অর্গানাইজেশনে জয়েন করেছি।
এই ট্রান্সফরমেশনটা কেমন ছিল সাইফুল, যখন যে ফ্যামিলি যে মেম্বারদের কথা তোমার মুখ থেকে শুনলাম, আজকের তারিখে কিন্তু এরকম ঘটনা হাজারো আছে এই বাংলাদেশে আছে, যেখানে পরিবারের সামান্য একটা অর্থ সম্পত্তির জন্য, সামান্য একটা কোনো কিছুর দখল নেবার জন্য একজন আরেকজনকে খুন করে ফেলতেও কিন্তু কুণ্ঠা বোধ করছে না। আবার সেই সমাজ থেকে এমনই একটা উদাহরণ আপনার মুখ দিয়ে উঠে আসলো যে যে উদাহরণে আপনার ভাইগুলো হচ্ছে একেবারেই স্বপ্ন তুল্য দেব তুল্য কিছু মানুষ, এই মানুষগুলোকে ছেড়ে ইনফ্যাক্ট আপনার বাবা যেভাবে স্যাক্রিফাইস করে যে পরিমাণ কষ্ট করে পরিবারটাকে দাঁড় করিয়ে রাখতে চেষ্টা করেছেন, এদের সমস্ত কিছু পার্টিকুলার কষ্টের ছোঁয়া কিন্তু আপনাকে লাগতে দেয়নি। তারা চিন্তা করেছে এটা হচ্ছে আমাদের আমাদের সবচেয়ে বড় যে উচ্চাকাঙ্ক্ষার জায়গা, আমাদের যে স্বপ্নের জায়গা, আমাদের যে সবচেয়ে ভালো থাকার জায়গা, সমস্ত কিছু যেন পুরা আছে এই মানুষটার মধ্যে, একে দিয়ে আমরা একদিন বড় করে বাঁচব। এটার জন্য মানে একেবারেই একেবারেই সবকিছুর ঊর্ধ্বে রেখে আপনাকে হয়তো চুজ করেছিল তারা।
চুজ করেছে হয়তো গুরু ঠিক আছে, কিন্তু আসলে আমাকে ওইভাবে না, কেউ কখনো ওইভাবে জিনিসটা বলে দেয়নি। হয়তো বড় ভাইরা যদি আমাকে বলে দিত তাহলে হয়তো জিনিসটা আমার মনের ভিতর আরো বেশি দেখে,
কিন্তু অ্যাক্টিভিটিস বাট তাদের স্যাক্রিফাইস, তাদের যে আপনার লাইফের ক্ষেত্রে যে পার্টিসিপেশন, সেগুলোই কিন্তু পক্ষান্তরে বলে দেয় যে আমরা তো কোনোভাবে সমাজের সাথে জীবনের সাথে কম্প্রোমাইজ করে আমাদের জীবনটা পার করে দিলাম।
আমি বুঝি,
আমি চাইলেই হয়তো অনেক আলাদা হয়ে ভালো জীবন তৈরি করতে পারতাম, যেটা আপনার ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ইমিডিয়েট ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার বাবার ক্ষেত্রে প্রযোজ্য, যে এত বেশি ছেলেদের ব্যাপারে পাগল না হয়ে নিজে ভালো থাকার একটা ব্যবস্থা তিনি করে ফেললে পারতেন। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে রেখে তারা চিন্তা করেছে যে আমরা ট্রিপিক্যাল একটা লাইফ লিড করছি, করে যায় কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট এর মাঝ দিয়ে আমরা হয়তো একটু বড় করে বাঁচার চেষ্টা করব। তাই তাদের সমস্ত কিছু ইনভেস্ট করেছে আপনার পেছনে যাতে করে তাদের স্বপ্নটাকে বেশ বাঁচিয়ে রাখা যায়।
অবশ্যই গুরু,
সেই আপনি যখন চলে গেলেন, এই যে দু আড়াই বছর বাইরে থাকা, মাঝে মাঝে আপনি বললেন যে এই দুবিধা আপনাকে শেষ করে দিচ্ছিল, একদিকে ভালোবাসার মানুষকে কোনোভাবেই আপনি খাটো করতে চাননি তার পরিবারের কাছে, অন্যদিকে আপনার বাবা মা ভাই বোন যাদের সাথে এত বেশি আপনি কানেক্টেড তাদেরকে কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারছেন না, হোয়ার আপনি কত ভালো আছেন 2008 এবং যে পরিমাণ স্যালারির কথা বললেন, ওর তো স্যালারি ওরকম টেক হোম নিয়ে যাওয়া একটা বিশাল ব্যাপার, রাজকীয় ভাবে আপনি থাকছেন, কিন্তু সেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসে তাদের পেছনে সেভাবে কন্ট্রিবিউট করতে পারছেন না, এটা তো বড় একটা অসম্পূর্ণতা।
গুরু আসলে এই
খোঁজ খবর তো নিতেন অবশ্যই, অ্যাটলিস্ট যে কেমন আছে কি করছে ওরা, আজ ফ্যামিলিতে এই হলো ওই হলো, ওদের টাকা দরকার এই দরকার,
খোঁজ খবর নিতাম গুরু ওই সময়টায় আমি। কিন্তু আমার আসলে বাসায় আসা হয়তো খুব কম, হয়তো আমার যে ভাই তার কথা বললাম ওর সাথে আমার যোগাযোগ হতো সবসময়, হয়তো দু একদিন পর পরে ফোনে এক মিনিট দুই মিনিট কথা, তখন মাসে একবার এসে ওর সাথে এক কাপ চা খাওয়া, ওর সাথে চা খেয়ে বাসার সবার খবর নেওয়া। আমি বাসায় যেতাম না গুরু, ওই যে বললাম যে মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বাসার উপর একটু রাগই করেছিলাম, আমার একটা রাগ ছিল, খুব ছিল যে আমি না হয় একটা ভুল করে ফেলেছি, ভালোবেসে বিয়ে করে একটা ভুল করে ফেলেছি আমি। তো এইটা আমার একটা সময় মনে হয়েছে যে হয়তো আমার মা আমার বোন কেউ হয়তো বিষয়টাকে সহজ করে নেয়নি, যে জন্য আসলে আমার আমি যখন অফিস শেষ করে বাসায় আসতাম আমার ওয়াইফ রাতে এমন কিছু অবজেকশন দিত যেগুলো আসলে শুনে আমি খুব মানে কষ্ট লাগতাম।
টিপিক্যালি যা হয় শাশুড়ি বউ ননদ মিলে এরকম কিছু ব্যাপার।
আমি আমার জীবনে আমি কখনোই মাকে প্রশ্ন করি নাই যে আজকে কি এই ধরনের কোনো ঘটনা ঘটছে, এটা আমি কখনোই করি নাই, কারণ আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি গুরু। আর আমার ওয়াইফ যখন এই অভিযোগগুলো করতো তখন আমি ওকে মুখের উপর বলতাম না, কিন্তু আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম। আমি জানতাম যে আসলে কে যে মানে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জাস্টিফাই করা খুব ডিফিকাল্ট ছিল গুরু, কারণ আমি তো সারাদিন অফিসে থাকতাম।
মায়ের প্রতি এক্সট্রিম ভালোবাসার কারণে তাকে যে বলবো তাকে ছোট করা হবে,
কোনোদিনই করি না এই কাজটা। আমি কখনোই বেঁচে থাকলে কখনোই বলবো না, হয়তো আমার ওয়াইফ যদিও বলে যে হয়তো মা এটা বলছে বা ওইটা করছে, আমি কখনোই আমার মাকে জিজ্ঞেস করবো না।
কিন্তু দূরে থাকার কারণে, দূরে থাকার কারণে তাদের যে এত কষ্ট, তাদের যে দীর্ঘ নিঃশ্বাস, বাট আপনার সে অর্থে, সে অর্থে তখন ক্ষমতা তৈরি হয়ে গেছে কিন্তু কিছু করা হচ্ছে না
গুরু। আসলে আমি প্রথম দিকে একটু একটু কন্ট্রিবিউশন করার চেষ্টা করতাম, যখন শুরুতে আমি বাসাতে ছেড়ে একটু দূরে চলে যাই তখন মাঝে মাঝেই আসতাম, আমার যে ভাইটা ওর সাথে চা খেতাম বাসার খবর কি, ওরা হয়তো অল্প কিছু টাকা দিয়ে যেতাম, কিন্তু এটা আমি বেশি দিন করতে পারি নাই গুরু। ওই যে বললাম আমি অনেকগুলো ক্রেডিট কার্ড ইউজ করতাম, একটা সময় যখন প্রত্যেক মাসে ক্রেডিট কার্ডের পেমেন্ট গুলো করতে হইতো তখন আসলে ফ্যামিলিতে আমি কোনো টাকাই দিতে পারতাম না। আর যখন আমার আসলে গুরু চাকরিটা ছাড়তে হয়েছে তারপর থেকে এই যে দুই আড়াই বছরে দেখা গেছে, দুই বছরে গুরু আমাদের ঈদ উল ফিতর ঈদ উল আজহা সব মিলে চারটা বা ছয়টা হয়ে গেছে, যখন কোনো অকেশন আসতো আমি দূর থেকে বাসায় আসতাম তখন আমার খুব কষ্ট হইত গুরু। যে একটা সময় আমি অনেক টাকা রোজগার করেছি ফ্যামিলির জন্য কিছু করতে পারি নাই, আর আজকে তো আমার আসলে কিছু নাই, তখন ফ্যামিলির জন্য কি করব, এগুলো আমাকে খুব কষ্ট দিত গুরু। তো আমি সবসময় আত্মবিশ্বাসটা নিজের কাছে রাখতাম গুরু যে একটা সময় সুদিন আসবে, সুদিন আসবে, আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি, আমার যে এলাকায় আমি বেড়ে উঠেছি গুরু, আমার ছোটবেলার অনেক বন্ধুরা আছে যারা আমাকে আর্থিকভাবে সহায়তা না করলেও মানসিকভাবে ভীষণ সহায়তা করেছে, সাহস দিয়েছে সব সময়।
এই গেল পারিবারিক একটা দিক সাইফুল। আজকে কিন্তু ভালোবাসার আদলে কয়েকটা রূপ এবং রঙের সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে আমাদের লিসনার্স কমিউনিটি। এটা গেল পারিবারিক একটা কেমিস্ট্রি, যেখানে বাবা মা ভাই বোন ওদের প্রেজেন্স গুলো আসছে, ওদের সাথে সম্পর্কের ব্যাপারগুলো যাচ্ছে। এবার আমি বন্ধুত্বের ব্যাপারে যাব। বন্ধুত্ব আমার দৃষ্টিতে যেমন আমি মনে করি যে একটা রিলেশনশিপ মানুষের অধিকার আছে, সুযোগ আছে পৃথিবীতে এসে মানুষ নিজে চুজ করে নেয় যে আমার বন্ধু হবে, আর বাকি বেশিরভাগ গুলোই কিন্তু প্রি ডিটারমাইন্ড রিলেশনশিপ, কে কার বাবা হবে মা হবে ভাই হবে বোন হবে উপর থেকে নির্ধারিত। আমরা আমাদের প্রয়োজনে বা ভালো লাগা টানেই বন্ধু তৈরি করে নিয়ে নিজেদের তাগিদে এই পৃথিবীতে এসে এই বন্ধুর হাত ধরেই সবচেয়ে ডিজাস্টার হচ্ছে, আর এই বন্ধুর হাত ধরেই কিন্তু ভালোবাসার ভালোবাসার জায়গাগুলো তৈরি হচ্ছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে এখন একটু কথা বলবো, এই বিষয়গুলো নিয়ে একটু জানবার চেষ্টা করব। এবং এই যে ফ্রেন্ডশিপের কথাগুলো হচ্ছে, এই ফ্রেন্ডশিপই কিন্তু সেই ফ্রেন্ডশিপ যাদের জন্য, যাদের অর্থের যোগান দেওয়ার জন্য, যাদেরকে ভালো রাখবার জন্য, নিজের ভেতরে যে কষ্ট আছে পরিবারকে নিয়ে সেই কষ্টটা ভুলে থাকার জন্য যে বিভিন্ন রকমের আসর অ্যারেঞ্জ করা হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন হয়তো তোমাকেই করতে হচ্ছে, এই কাজগুলো করার জন্য যারা আবার বিভিন্নভাবে তোমাকে ইমোশনালি ট্র্যাপ করে তোমাকে দিয়ে কোনো একটি বিল স্যাংশন করে নেয়া, দেন ফাইনালি তোমার কাছ থেকে বিভিন্নভাবে ধারটা নিয়ে সেসব নিয়ে হারিয়ে যাওয়া, এগুলো কিন্তু আছে এই সার্কেলের মধ্যে। সেগুলোর এই লাইফগুলো নিয়ে কোনো রিগ্রেট আছে কিনা, এই মানুষগুলোকে নিয়ে, এই রিলেশনশিপগুলোকে নিয়ে, এই ব্যাপারগুলো কেমন ছিল, কেন ওদের ব্যাপারে এত তুমি বেপরোয়া ছিলে?
আসলে গুরু, যাদের সাথে, যারা এই কাজগুলো আমার সাথে করেছে, তারাও আমার বেশ ভালো বন্ধুই ছিল। আসলে গুরু, মানুষ চেনা যায় তখনই যখন মানুষ আসলে কোনো বিপদে পড়ে, তখন আসলে আসল বন্ধু কারা এটা বের হয়ে আসে। তো আমি যে এলাকায় বড় হয়েছি গুরু, মিরপুর উৎপত্তি, তো আমার যারা ছোটবেলার বন্ধু ওদের ভিতর 60-70% মানে 10 জনের ভিতর 6-7 জনই আসলে এডুকেশনটা প্রপারলি কমপ্লিট করেনি, ব্যবসা বাণিজ্য করেছে, এটা করছে, সেটা করেছে। বুঝলি গুরু, আমি একবার বললাম যে আমি সব ধরনের বন্ধুদের সাথে মিশেছি, আর যাদের জন্য আমি আসলে আমার নিজের জীবনটাকে উজাড় করে টাকা পয়সা দিয়ে হেল্প করেছি, তারা আমার সুসময়ের বন্ধু। তারা আসলে ইউনিভার্সিটি থেকে, তাদের সাথে আমার পরিচয়। দুইজন বন্ধুর কথা না বললেই নয়, তাদের সাথে আমি ক্লোজলি মিশতাম ইউনিভার্সিটি লাইফেও। তো তারা আমার সার্ভিস লাইফেও, তারা নিজেদেরকে আমার সাথে সম্পৃক্ত করেছে, এবং তারা দুইজন আমার সাথে আসলে আমার টাকা পয়সা নিয়ে, তারা যে বন্ধুর সাথে যে কীভাবে বেইমানি করতে হয়, এই জিনিসটা আমি আসলে অনেকবার মানুষের মুখে শুনলেও যে বন্ধুরা জীবন অনেক বড় ক্ষতি করে, এটা করে, সেটা করে, অনেক সময় শুনতাম, পরিবারেও শুনতাম, বাইরে চায়ের দোকানে বসলেও শুনতাম, বন্ধুদের কাছ থেকে শুনতাম, বন্ধু বন্ধুকে মেরে ফেলছে, পেপারে পড়তাম, টিভিতে দেখতাম। তো কখনো এইগুলো চিন্তা করে আসলে বন্ধুত্ব হয় না গুরু। একটা বন্ধু যখন একটা খারাপ কাজ করে ফেলে, করার আগ পর্যন্ত বোঝা যায় না যে আসলে ও আমার এত বড় ক্ষতি করে ফেলতে পারবে কি পারবে না। তো আমি যখন, ওরা যখন করে ফেলেছে, তখন আসলে আমি যখন আমি বিপদে পড়ে গুরু, অনেকটা দীর্ঘ সময় পার করেছি, তারা ইভেন কখনোই আমাকে একটা দিন ফোন করে জানতে চায়নি যে সাইফুল তুই কেমন আছো, বা তোর ওয়াইফটা কেমন আছে, তুই কি আসলে ঘর ভাড়া দিতে পারতেছিস কিনা। তারাও কিন্তু সেই সময় থেকেই চাকরি করে, হয়তো আমার মতো এত ভালো চাকরি করতো না গুরু, কিন্তু তারা যে চাকরি করতো তা দিয়ে তারা মোটামুটি চলতে পারতো। তো এই জন্য আমার এক্সপেন্ডিচারটাই বেশি হইতো গুরু, আর এটা আমি মন থেকে করতাম, কারণ আমি আমার ফ্যামিলি থেকে তখন অনেক দূরে, তখন ওই বন্ধুরাই আমার কাছে অনেক কিছু। আর আমি আসলে বাসায়ও তখন ওয়াইফকে সময় দিতাম না, কারণ ওর প্রতি আমার একটা রাগ ছিল যে হয়তো ওর মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাকে ফ্যামিলি থেকে দূরে থাকতে হচ্ছে, কিন্তু এটার জন্য আমি ওকে কখনো টর্চার করিনি, বাট আমি ওকে সময় দিইনি গুরু। ওই সময়টা আমি আমার বন্ধুদেরকে দিয়েছি। তো যখন আমি বিপদে পড়ে যাই গুরু, তারা আমার খোঁজ খবর নিবে তো দূরের কথা, এখন তো মানে মোবাইল ফেসবুক অনেক কিছু হয়েছে, তারা কখনো একটা ফোন দিয়ে জানতে চায়নি যে স্যার কি অবস্থা। আর টাকা তো চাইবো দূরের কথা গুরু, আমার টাকা তো দূরের কথা চাইবো, তাদের কাছে যে হাত পেতে সহযোগিতা চাইবো সেটাও সম্ভব না। তখন তোরে গুরু, আমার এলাকায় যারা বন্ধুরা তারা আমাকে, যখন আমি মাঝে মাঝে বাসে আসতাম উইকে একদিন, আমি এখনো গুরু মানে ফ্রাইডেতে আমি থার্সডে নাইটেই বাসায় চলে আসি, আমার ওয়াইফ শ্বশুর বাড়ি চলে যায় আমার, ও বৃহস্পতিবার রাত্রে ওখানে থাকে, আমি আমার বাসায় থাকি, ফ্রাইডেতে আমি বাসায় থেকে এলাকার বন্ধুদের সাথে একটু সময় দিই, পরিবারের সময় দিই। যখনই আমি আসতাম এই বিপদের সময়
এলাকার বন্ধুর সাথে যোগাযোগ সেরকম ছিল না,
ওই সময়টাই ছিল না গুরু। আসলে সবাই চিন্তা করতো ও এখন একটা ভালো চাকরি করে ফ্যামিলি ছেড়ে চলে গেছে, আমাদের কোনো মনে ছেড়ে চলে গেছে বিষয়টা, আমি মানে আমি তখন এইভাবে বুঝতাম হয়তো। তারপর যখন আমি বিপদে পড়ে, প্রথমে তো আমি গুরু আমার বিষয়টা আসলে এলাকার বন্ধুদের সাথেও প্রথম প্রথম আমি আসলে গুরু ইস্যুটা শেয়ার করিনি যে আমি এখন চাকরি করি না। প্রথম 1-2 মাস 3 মাস 6 মাস আমি আসতাম যেতাম, শুধু আমি আমার ভাইটাকে প্রথম দিন যেদিন এই ঘটনাটা হয়েছে তার পরের দিনই ওর সাথে আমি শেয়ার করতে, কারণ ও আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার ভাই বাট ওই আমার সবচেয়ে ভালো বন্ধু, ওর সাথে আমি প্রথম দিনই শেয়ার করেছি যে আমার এরকম একটা ঘটনা হয়ে গেছে। আর ও গুরু, আমি শুরুতে একবার বলেছি যে আমি আসলে খুব চাপা স্বভাবের একটা ছেলে, তো ও জিনিসটা ওর কাছে চাপা রেখেছে অনেক দিন, দীর্ঘদিন,
তো প্রায় 4-5 মাস হয়ে যাওয়ার পরে তখনও আমাকে একদিন পরামর্শ দিল যে তুই নিজে থেকে সবার সাথে শেয়ার কর ইস্যুটা। তখন আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম বিষয়টা, তো সবাই শুনলো ইস্যুটা। শুনে সবাই আমাকে সাহসটা দিল যে একদিন সব ঠিক হয়ে যাবে, তুই ছোটবেলা থেকে এমন, তুই অমন, তুই কখনো এইটাই করস নাই ওইটা করস নাই, মানুষের জীবন অনেক কিছু হয়, ধৈর্য ধর গুরু। তো আমি আমার এই বন্ধুদের কাছে আসলে সবসময় কৃতজ্ঞ। বিশেষ করে সবাই তো আসলে আমাদের বয়সটা এখন এমন হয়েছে গুরু, সবাই বিয়ে শাদী করছে, সবারই একটা দুইটা করে ছোট কিস রয়েছে, সবাই ব্যস্ত। এর ভিতর আমার এক বন্ধু, তার নাম তো না বললেই নয়, তার নাম গুরু তুষারবাবু, ও আমাকে এই দীর্ঘ 2.5 বছরে যখনই আমি উইকেন্ডে বাসায় 10 নম্বর আসতাম, ও আমাকে অনেক সময় দিত গুরু, অনেক সময় দিত, আমার ভিতর আত্মবিশ্বাস তো তৈরি করত। আর ওর পরামর্শে গুরু আমি আপনার এই ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামটা শোনা শুরু করি। তো এই প্রোগ্রামটা শুনতে শুনতে একটা সময় আমার মনে হলো যে আমি একদিন আমার গল্পটা শেয়ার করব সবার সাথে। আমার বন্ধুকে অনেক ধন্যবাদ যে আজকে তার আত্মবিশ্বাসের জন্য, তার সেই মেন্টাল সাপোর্টের জন্য আজকে আমি গুরু আমি আজকে এখন আমি ভালো আছি। মাঝখানে আমি অনেক ভেঙে পড়েছিলাম হতাশা ফ্রাস্ট্রেশন, এখন আমি ভালো আছি কারণ এখন আমি নতুন করে একটা জীবন শুরু করেছি গুরু। আমি একটা ভালো অর্গানাইজেশনে জয়েন করেছি এবং আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি যে আমি আমার পরিশ্রম, আমার স্কিল, আমার অনেস্টি, এগুলো দিয়ে আমি একটা সময় ঠিকই প্রতিষ্ঠিত হয়ে যাবো গুরু। আর ছোটবেলা থেকে আমি খুব পরিশ্রমী ছেলে গুরু, যখন আমি প্রেম করি গুরু আমার ফ্যামিলি এমনিতেই একটু টান পেয়েছিল, তখন ডেটিং যে শব্দটা মানে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়া, এই টাকাটা আমি আমার ফ্যামিলি থেকেও কখনোই নিইনি গুরু। এই টাকাটা জোগাড় করার জন্য আমি তখন প্রাইভেট পড়াইতাম গুরু, আমি 10 নম্বর মানে মিরপুর এরিয়ায় কলাবাগান ধানমন্ডি প্রায় 2-3টা প্রাইভেট পড়তাম, সেখান থেকে আমার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসতো যেটা দিয়ে আমি আসলে বন্ধুদের সাথে আড্ডাও একটু খরচ করতে পারতাম, আর আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেল টাকাটা খরচ করতে পারতাম। মনে পড়ে এগুলো, ভালো লাগে যখন চিন্তা করি। তো পরিশ্রম ছেলে আমি স্টুডেন্ট লাইফ থেকেই গুরু, এই জন্য সেই আত্মবিশ্বাসটা আমার আছে, একটা সময় অবশ্যই আমি যেহেতু নতুন একটা সুযোগ পেয়েছি আমি অবশ্যই পরিশ্রম আমার পরিশ্রম দিয়ে আমার মেধা দিয়ে আমি আবার এই সোসাইটিতে নিজেকে প্রতিষ্ঠিত
করব। অবশ্যই, কারণ আমরা যতটুকু এ পর্যন্ত তোমার মাঝ থেকে যতটুকু জানতে পারলাম, তুমি ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে ঢুকেছিলে তোমার আগের প্রতিষ্ঠানে, ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে একদম এক্সট্রাঅর্ডিনারি। পিকে সিনেমা যদি আমরা অনেকে দেখে থাকি তারা হয়তো রিলেট করতে পারবো, পিকে সিনেমাতে আমি এখানে যে ক্যারেক্টার অন্য গ্রহ থেকে আসা একটি এলিয়ান, এইরকম টাইপের এক্সট্রাঅর্ডিনারি এক্সেপশনালি গুড যারা বা ইনফ্যাক্ট বেস্ট যারা, তাদেরকে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে নিয়ে আসা হয়, এবং এরা কিন্তু সরাসরি টিপিক্যাল যে স্ট্রাকচার এক্সিকিউটিভ দেন সিনিয়র এক্সিকিউটিভ এই ধরনের ফরম্যাট দিয়ে ওরা যায় না, স্ট্রেট ওয়েতে তারা জাম্প করে এবং দেন ফাইনালি এদের মধ্য থেকেই হয়তো একসময় সিএমও সিইও এ ধরনের পোস্টে নিয়ে আসা হয়। তো তোমার মধ্যে যে প্রবাবিলিটি আছে, তোমার মধ্যে যে সেই ধরনের ক্যালিবার আছে সেটা তো পরীক্ষিত, সেটা তো সত্য। তার সাথে যদি সত্যিকার অর্থে তোমার অ্যাটিটিউডটা প্রপার ভাবে এটা 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 ব্লেন্ড হয় তার সাথে, যদি তুমি তোমার এই পরিশ্রম তার সাথে রাইট 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 ফোকাসটা তোমার থাকে, যে ফোকাসটা ডাইভার্ট হয়েছিল কোন এক সময় সেই ফোকাসটা যদি প্রপারলি থাকে, তাহলে আমার মনে হয় না যে তোমাকে আটকে রাখা সম্ভব। তুমি আসলে এক্সেপশনালি বেস্ট কোনো রকম একটা জায়গাতে কোনো একটা কর্পোরেট কোম্পানির একদম চিপ মোস্ট এক্সিকিউটিভ পদে হয়তো আমরা তোমাকে দেখতে পাবো, এটা খুবই স্বাভাবিক, খুবই এক্সপেক্টেড।
অবশ্যই আমার জন্য দোয়া করবে,
অবশ্যই দোয়া করি। কিন্তু তোমার এই কথার মাঝ দিয়ে যতগুলো ক্যারেক্টারটা আমাদের সামনে উপস্থাপিত হলো, এক একটা ঘটনা যেন এক এক রকমের রং এবং রূপ নিয়ে এসেছিল। কিন্তু আমি আমি আমরা আসলে লাকি যে তোমার যে 2-2.5 বছরের যে ট্রানজিশন টাইমটা ছিল যখন তোমার চাকরিটা তোমার কাছ থেকে চলে গেল, দেন ফাইনালি টাকার সংস্থান করতে গিয়ে এই এই ক্রেডিট কার্ড নিয়ে কেউ একজন খুব তিক্ত বিরক্ত হয়ে কোনো একজন ব্যক্তি এরকম এসে হয়তো খুব বেশি তোমার মতো হয়তো ভালো লাগা খুঁজতে গিয়ে ক্রেডিট কার্ডের আশ্রয় নিয়েছো, কেউ হয়তো সার্ভাইভ করতে গিয়ে ক্রেডিট কার্ডের আশ্রয় নিয়েছিল, সেও এরকম সাতটা না একসাথে ১৩টা ক্রেডিট কার্ড কন্টিনিউ করতো, এবং ক্রেডিট কার্ডটা এইভাবে কন্টিনিউ করতো যে এর পেমেন্ট মোড আসলে ওইখান থেকে পেমেন্ট করে, ওইটা আসলে এইখান থেকে পেমেন্ট করে।
আমিও করেছি আর কি, মানে যে একটা পেমেন্ট আরেকটা কার্ড দিয়ে
এক্স্যাক্টলি এইভাবে করতে করতে করতে
লাইবিলিটিকে
আরো বাড়িয়ে দেয়, এটা কিন্তু আলটিমেটলি সারভাইভ করা যায় না।
যদিও আমি গুরু মানে স্টুডেন্ট লাইফে ফান্ড ম্যানেজমেন্টটা পড়েছি,
কিন্তু হয় না,
এটা হয় না
একটা লেভেলে গিয়ে তখন অবশ্যই এটা ব্রেকডাউন করে। যারা ক্রেডিট কার্ড নিয়ে এরকম ভাবে চলছে তাদের জন্য এটা একটা বড় লার্নিং হতে পারে। তো ওই ব্যক্তিটা হঠাৎ করে প্রায় ফোন আসে তার কাছে, ফোন আসতে আসতে একদিন সে পাজল হয়ে যায়, এতখানি পিসড আউট যে পারে না যে নিজে নিজের মাথা মাটির নিচে গেড়ে দেয়, এত কষ্ট। কারণ 13 ক্রেডিট কার্ড একসাথে রোল করাচ্ছে, 13 ক্রেডিট কার্ডকে সে অ্যালাইভ করছে, তার জীবন একেবারে মৃতের মতো অবস্থা। তো বারবার ফোন আসে, বিরক্ত হয়ে একটা ফোন আসছে, ফোনের কনভারসেশনটা অনেকটা এরকম ছিল, কিন্তু সত্য ঘটনা। হ্যালো অমক বলছেন, সে তার চাইতে বিনয় ভাই বলছে যে জি আমি অমকের ছোট ভাই বলছি, যে অমক একটু দেন, তাকে একটু দরকার। তো বলছে যে উনি তো আজকে সকালেই মারা গেছেন। বলেন কি? জি উনি সকালেই মারা গেছেন, আমি ওনার ছোট ভাই। তো বলতেছে যে কিভাবে মারা গেছেন? উনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করেছেন, তা আমরা তো তার সাথে কথা বলা দরকার, ওনার ডেথ সার্টিফিকেটটা একটু যদি কাইন্ডলি কালেক্ট করে দেন। তো বলছে যে এখনো দাফন পর্যন্ত হয়নি, ডেথ সার্টিফিকেট আমি কোথায় কিভাবে দেবো, আমি তো অশিক্ষিত মানুষ, আমিও ছোট ভাই, বাট আমি শিক্ষা দীক্ষা আমার ভিতরে তেমন নাই। তাহলে এক কাজ করেন, যে বুঝে শুনে এমন কাউকে ফোনটা একটু দেন। বলছে সবাই সবার মতো ব্যস্ত, কেউ হয়তো কাফন পরাচ্ছে, কেউ লাশ ধোয়ার কাজে ব্যস্ত, কেউ হয়তো বাঁশ কাটতে গেছে, আমার কাছে ফোনটা আছে এই আর কি। তো বলছে প্লিজ আপনি কাইন্ডলি, আপনাকে আপনি তো বুঝবেন না, কোনো একজন শিক্ষিত মানুষকে আমাদের সাথে ফোনে কথা বলার ব্যবস্থা করেন, তার ডেথ সার্টিফিকেটটা খুব বেশি মাত্রায় জরুরি, কারণ আমাদের ব্যাংকের কিছু কিছু কাজের ব্যাপার স্যাপার আছে। তো বলছে যে ঠিক আছে, আমি কোনো শিক্ষিত লোক পেলে দিব, বলে ফোনটা ডিসকানেক্ট করে দিল। মানে কতখানি জীবন নিয়ে প্রেশার হলে অবলীলায় এই কথাগুলো সে বলছে, সে সে ব্যাংকের অফিসিয়ালের সাথে, সে নিজেই কিন্তু সেই ব্যক্তি যে ক্রেডিট কার্ড এতগুলো করেছিল। তো এইসবগুলো সে অ্যাকচুয়ালি লার্নিং। তো এই জিনিসগুলো ভেতর দিয়ে তুমি তখন গেছো?
জি গুরু, আমি এখানে একটু বলতে চাই আর কি, যখন আমি জবটা হারাইলাম তখন আমার ক্রেডিট কার্ডের কিছু পেমেন্ট লাইবিলিটি থেকেই গিয়েছিল, অলমোস্ট 5.5 লাখ থেকে 6 লাখ টাকা হবে, কারণ এর টাকার লিমিট ছিল 75,000, কোনোটা 50,000, এর ভিতর একটা দুটা কার্ড ছিল যেটা গোল্ড কার্ড 1 লাখ টাকার। তো অলমোস্ট টোটাল সাম অফ অ্যামাউন্ট ছিল অলমোস্ট 5.5 লাখ থেকে 6 লাখ টাকা,
যেটা রোল হচ্ছে,
হ্যাঁ, যেটা আউটে মানে থেকে গেছে, আমার দিতে হবে, পেমেন্ট করতে হবে। ওই সময় আমার জব নেই, তো আমি এই প্রথম দিনই আমার ভাইয়ের সাথে জিনিসটা শেয়ার করছি। তো 15 দিন 20 দিন যখন আমার কাছে ফোনগুলো আসতে শুরু করলো, তখন আমি ওকে ডিটেলস শেয়ার করলাম যে এই অবস্থা, আমার তো লাইবিলিটিও আছে এত টাকা, এমনিতে তো আমার এখন চাকরি নাই, তারপর আমার লাইবিলিটি মার্কেটে এরকম। তখন ও বলল যে তুই এক কাজ কর, তোর ফোন নাম্বারটা যখন ফোন করবে তুই আমার নাম্বারটা দিয়ে দিবি তাদেরকে, এবং বলবি যে আমার সাথে একটু কথা বলতে। তো তখন আমি সবাইকে ইনফর্ম করে দিলাম প্রত্যেকটা অর্গানাইজ ব্যাংকগুলোতে যে এই নাম্বার একটু যোগাযোগ করার জন্য আমি আমার সিমটা চেঞ্জ করব, এই কথা বলে। তারপর আমি আমার সিমটা বন্ধ করে আমি আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম, এবং ও প্রত্যেকটা ব্যাংকে ম্যানেজ করে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড, 6 মাস 7 মাসের ভিতর ও প্রত্যেকটা অ্যাডজাস্ট করে দিয়েছে আমার ভাইটা। তো আমার ভাইটা আসলে এখানে আমি ওর সোর্স অফ ইনকামটা একটু বলে দিই,
ওর নাম কি?
ওর নাম আজিজুল।
একটু কথা বলবো এই তার সাথে, দেখো তো তাকে ফোনে নেওয়া যায় কিনা।
ওর নাম আজিজুল গুরু, ও আমার 1.5 বছর বড়, যেখানে মানে 18 মাস আর কি, যেখানে বাচ্চারা আসলে 2 বছর দুধ খাওয়ার সময় সুযোগ পায় মায়ের। তো ও 1.5 বছর বড় হয়, ও আসলে 6 মান্থ স্যাক্রিফাইস করছে ছোটবেলা থেকে আমার জন্য। তো এগুলো আমি এখন বুঝি, রিয়ালাইজ করি, যখন আমি আসলে এত বড় বিপদে পড়ে গেছি, আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে একটা সময় আমি ওকে হেল্প করব, কিন্তু আমি যখন ফ্যামিলি থেকে ডিটাস্ট হয়ে দূরে, তো ছোট ও একটা গার্মেন্টস রিলেটেড ব্যবসা শুরু করেছিল,
আমাদের এলাকায় জুট ব্যবসা মানে গার্মেন্টস এর কাঁচা কাপড়ের যে ব্যবসা সেটা খুব পরিচিত একটা ব্যবসা,
তো এটা খুব টাফ, অনেক আনরেস্ট একটা বিজনেস, অনেক রকমের সিনক্রেট হচ্ছে
গুরু। তো সেই ব্যবসাটা অনেক আগে থেকেই করে, সবকিছু সবার সাথে ভালো রিলেশন রেখেই, ওর এক বন্ধু আছে ওর নাম আমিন, ওরা দুজন আজ পর্যন্ত একসাথে ব্যবসা করে। তো ওরা এর মধ্যে আবার ওদের ব্যবসাটাকে একটু ডাইভার্সিফাইড করে কিছু ল্যান্ডের ব্যবসাও করেছে, তো যে জন্য একটু সলভেন্ট হয়েছে, আমার এই লাইবিলিটি গুলো শুট করতে ওর একটু খুব ওর পক্ষে সহজ হয়েছে। বাট ওর উপর দিয়ে যে কি গেছে সেটা আমি গুরুর কাছ থেকে দেখেছি আসলে।
এটা আর কি, এবং যে ঘটনাগুলোর কথা এখন এতক্ষণ পর্যন্ত আমরা সাইফুলের কাছে
ইনফরমেশন গুলো আমি আপনার সাথে শেয়ার করতে চাই। ও আসলে এখন পর্যন্ত ও বিয়ে করে নাই, কিন্তু আমি বিয়ে করেছি 4-5 বছর হয়ে গেছে। ও আসলে মানুষটাই এমন, ও আমাদের ফ্যামিলির আমাদের অন্যান্য ভাই যারা আমার বাবা মা।
এবং আজিজুলের কথাই কি তুমি বলছিলে, তোমার এই ভাইয়ের কথাই, যে 2.5 বছর তোমার সংসারের?
জি গুরু, ওর কথাই বলছি,
যে তোমার সংসারকে চালিয়ে গেছে 2.5 বছর ধরে, যে 2.5 বছর তোমার ওই ব্যাংকে চাকরি করে
ছিল না,
কোনো ইনকাম তো ছিল না, এবং সেই সাথে তুমি ব্যাংক করা ফেল হয়ে
আছো। ও কখনো আমাকে বলেও নাই যে আমি এখন তোর বাসা ভাড়া আমি দিব বা তোর খরচকে আমি দিব। ও কখনোই বিরক্ত হয়েও ওর মুখটা আমি কখনো কালো দেখি নাই। ইভেন আমাকে যে খরচের টাকাটা দিয়ে দিত গুরু, সেই টাকাটা সাপোজ 2000 টাকা দিয়ে দিয়েছে, আমি হয়তো 4-5 দিন টুকটাক বাজার করলাম, দুইজন মানুষ গুলো আমরা, আমাদের খরচ খাওয়ার খরচটা খুবই কম আর কি। তো দেখা গেছে 200-300 টাকা পকেটে থাকতে ও নিজে থেকেই ফোন দিত যে কিরে টাকার কি অবস্থা বা পকেটের কি অবস্থা। ও আমাকে কখনো বলেনি যে এখন বাসাটা ছেড়ে দে বা বাসায় চলে আয় বা তোর ওয়াইফ নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়, বলে না যে তোর অনেকই তো
বলে, সবাই বলে
বলে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন বলেনি এই কথাটা। আমি খুব অবাক হই যখন চিন্তা করি এগুলো গুলো আসলে।
রাজ্যের কৃতজ্ঞতা তোমার মাঝে, এই কৃতজ্ঞতা, এত ঋণ তুমি কিভাবে শুধরাবে তুমি খুব ভালো করে জানো।
জানি না গুরু পারবো কি,
তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, স্পেশালি আজিজুল,
তবে ওই সৃষ্টিকর্তার কাছে আমি এতটুকু চাই যে
এগুলোর জন্য যেন অন্তত তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে,
যেন আমি
এই কৃতজ্ঞতা যদি শোধ না করে যাও। কৃতজ্ঞতা শোধের কিছু নাই অ্যাকচুয়ালি, এরা এরকমই, এরা তোমার কৃতজ্ঞতার জন্য মুখিয়ে নাই, তাও আমি বলবো যে নিজের ভেতরের শান্তির জন্য এই মানুষগুলোকে, মানুষগুলোর কাছে থাকা অনেক বেশি জরুরি। এনিওয়ে আমি চেষ্টা করছি আজিজুলকে কিভাবে ফোনে নেওয়া যায়, সাইফুলের ইমিডিয়েট বড় ভাই, যে সাইফুলের কাছ থেকে আজিজুলের জীবনের কথা শুনছিলাম। অলরেডি আমরা আজিজুলকে ফোনে পেয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
জি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে।
জি জি, ধন্যবাদ এর জন্য। আপনি ভালো আছেন?
জি, আমি ভালো আছি, এবং আপনার সাথে কথা বলার জন্য আমি যেমন অনেক বেশি আগ্রহী, আমাদের আজকের সাইফুল, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, আমাদের হট সিট অলঙ্কৃত করেছে থাউজেন্ডস অফ টেক্সট, যত মেসেজ আসছে সবাই, কিন্তু সবার ভেতরের একটা উদ্ব্যক্ত কথা যে এত ভালোবাসা, ভাইকে ঘিরে ভাইয়ের প্রশ্নে এত টান, এই মানুষটার সাথে আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া হোক, এই মানুষটার সাথে আমাদের সাথে একটু কথা বলিয়ে দেওয়া হোক। আমরা এই সময়টাতে যে ধরনের বিভিন্ন রকম ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, এই সময়টাতে এত বেশি আনরেস্ট দেখছি ভালোবাসার নামে। ইনফ্যাক্ট আমরা যে ইমিডিয়েট ফ্যামিলি বিলংস করি, আমাদের বাংলাদেশ শুধু না, এই সাব কন্টিনেন্টে আমাদের অনেক গর্বের একটি জায়গা হচ্ছে যে আমরা পরিবারের মধ্যে ভালোবাসাটাকে দারুণ ভাবে নার্চার করি, যদিও এত বেশি ভালোবাসার জায়গাগুলো দিনকে দিন আলগা হয়ে যাচ্ছে। ওয়েস্টার্ন কালচারের মধ্যে পড়ে আমরা হয়তো অনেক বেশি উন্নত হতে গিয়ে পাশে নিজেদেরকে পারিবারিক এই সম্পর্কে জায়গা থেকে দিনকে দিন আলগা করে ফেলছি। সেই জায়গাতে আপনাদের মতো মানুষও কিন্তু আছে যারা সামনে থেকে দারুণ কিছু এক্সাম্পল সামনে থেকে সেট করছে, আমাদের ভালো লাগার, আমাদের বিশ্বাসের, আমাদের ভালোবাসার জায়গাটাকে আবার নতুন করে পুনরুত্থিত করেছে। আপনার কথা বলতে গিয়ে, আপনার ভাই সাইফুল কতবার যে তার চোখের কোনাতে পানি জমেছে, কতবার যে তার চোখ লাল হয়ে উঠেছে, কতবার যে আবেগে ভালোবাসায় মহব্বতে টানে আপনার আপনার প্রতি সে মনে মনে কুর্নিশ করেছে, আমি বলার ভাষা আমার নাই। এবং আমি কোনো ভাইয়ের চোখে, কোনো একটা ভাইয়ের জন্য আমি সারা জীবন দেখে এসেছি, পিঠাপিঠি ভাই হলে অনেক বেশি নিজেদের মধ্যে ঝামেলা, দ্বন্দ্ব, কম্পিটিশন, এই ব্যাপারগুলোই যেন একটু বেশি বেশি হয়, কিন্তু একটা ভাই আর একটা ভাইয়ের প্রশ্নে এত নিরবিচ্ছিন্ন ভাবে পাগলের মতো ভালোবাসতে পারে, এত নিরবিচ্ছিন্ন ভাবে পাগলের মতো বুকের মধ্যে আগলে রাখতে পারে, এত নিরবিচ্ছিন্ন ভাবে তার সমস্ত কষ্ট, পিছিয়ে থাকা সমস্ত সমস্ত রকমের দুঃখ, সমস্ত রকমের দীর্ঘ নিঃশ্বাস, সমস্ত রকমের ভুল অন্যায় নিজের করে আপন করে নিতে পারে, এর মুখে যদি এসব না শুনতাম বহুকাল এ ধরনের এক্সাম্পল শোনা হয় না। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনার জন্য রাজ্যের দোয়া আমাদের। এখন প্রায় 40-45 লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে আমাদের এই ঘটনাটা শুনছে। আজিজুল, আমি জানি না যে কিভাবে দোয়া করলে স্রষ্টা আপনাকে ভালোবাসায় আগলে রাখবেন, কিভাবে দোয়া করলে আপনি জীবনের সমস্ত স্বপ্নগুলোকে একসাথে পূরণ করতে পারবেন, কিভাবে দোয়া করলে আপনি অনেক বড় করে একদম আপনার স্বপ্নের সমান করে বাঁচতে পারবেন, সেভাবে আমি দোয়া করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সবাইকে সাথে নিয়ে আপনার মতো মানুষের পৃথিবীতে আসা অনেক বেশি জরুরি, আপনার মতো মানুষদের পৃথিবীতে থাকা অনেক বেশি জরুরি, না হলে আমাদের স্বপ্নের এই যে পরিবারগুলো, আমাদের স্বপ্নের এই সমাজগুলো, আমাদের স্বপ্নের এই ভালোবাসার বন্ধনগুলো দিন দিন আলগা হয়ে যাচ্ছে, কারণ আজিজুলের মতো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই আজিজুল, আমি অনেক অনেক খুশি হয়েছি, শ্রদ্ধায় আমি অবনত আপনাকে কাছে পেয়ে, এবং আপনার ভাই এখানে আছে, কথা বলুন।
আমার পক্ষ থেকে এতসাম ভাইরে একটা সালাম জানাই দিস, একটা ধন্যবাদ জানাই দিস।
আসসালামু আলাইকুম,
সকলের জন্য ভালোবাসা থাকলো আর কি।
সব মিলিয়ে একটু আমাদের লিসনারদের উদ্দেশ্য করে বলেন, এই যে এটার পেছনে আপনার মধ্যে কি ধরনের মোটিভ কাজ করত, কেন আপনার পক্ষে পসিবল হয়েছে, কেন অনেক মানুষের পক্ষে এটা সম্ভব হয় না, কেন সবাই এভাবে নিজের কাছের মানুষগুলোকে আপন করে নিতে পারে না, কেন যখন পিছিয়ে পড়ি, এর কিন্তু আলটিমেট ডেস্টিনি হতে পারতো, সাইফুলের আলটিমেট ডেস্টিনি হতে পারতো কোনো রিহ্যাব সেন্টার অথবা কোন রকমের কোনো 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 আনওয়ান্টেড কোনো জায়গা, যে অন্ধকারের জায়গা থেকে ফিরে আসা যায় না যদি সাইফুলের কপালে আপনার মতো একজন আজিজুল না থাকতো। এটা বুঝতে কিন্তু রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না, সে বেঁচে গেছে আপনার মতো একটা ভাইকে পেয়েছিল বলে, যে সাইফুলের সমস্ত কষ্টগুলোকে, সমস্ত অন্যায়গুলোকে, সমস্ত ভুলগুলোকে আপন করে নিয়েছিল, না হলে সাইফুলকে ওই অন্ধকার গলি থেকে ফিরিয়ে নিয়ে আসা যেত না। কারণ আমি জানি যে আশপাশের এরিয়ার কথা বলছে, সেখানে পায়ে পায়ে অন্ধকারে যাওয়ার জায়গা একদম উন্মুক্ত হয়ে আছে, যেমন ইনভেস্ট তেমন অন্ধকারে যাওয়ার পথ, শর্টকাট পথ একদম রেডি হয়ে আছে। ভাগ্যিস আজিজুল আপনি ছিলেন, কোন স্বপ্নের কোন পূর্বজন্মের পুণ্য করে এসেছিল হয়তো, ভাগ্যের জোরে আপনাকে পেয়েছে। তাই আপনার কাছে আমি একটু জানতে চাই, একটু কথা বলুন, প্রাণ খুলে বলুন, আজকে বহুদিন পরে, হয়তো কখনোই আপনি বলতে চাইবেন না আপনার অব্যক্ত কথাগুলো, বাট আপনার এই কথাগুলো শুনেও যদি আমাদের মতো অনেকেই আছে, তারা যদি ভাইয়ের প্রশ্নে এই ভালোবাসার বোধোদয় অ্যাটলিস্ট তৈরি হয়, পরিবারের প্রশ্নে টান এই মহব্বতের জায়গাটা তৈরি হয়, আপনার পেছনে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কেনই আপনি মনে হয়েছে যে না আমার ভাই, এটা আমার রক্ত, আমার জিন, আমার একই জিন আমাদের মধ্যে প্রবাহমান, একে বাঁচাতে হবে, একে পর করে দিলে চলবে না, কি কারণে আপনার এগুলো মনে হয়েছিল একটু বলেন, একটু ডিটেলসে বলেন আপনি।
আসলে সবচেয়ে বড় কথা, দয়াল মাওলা আমাদের ভালোবাসেন, এটাই আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন, তাই না?
জি অবশ্যই,
আমরাও সেই ভালোবাসার টানে পরিবারগত বন্ধনে তৈরি হয়েছে আমাদের জীবন, তো সবার মধ্যে এই ভালোবাসাটা থাকা উচিত।
অবশ্যই তাই, অবশ্যই তাই। এবং সাইফুলের যখন বিভিন্ন রকমের ঘটনা আপনি শুনছিলেন, তখন আপনার মনের মধ্যে কি কোনোভাবে এরকম ক্ষোভ তৈরি হয়নি, যে যখন গেছো তাহলে যা তো নিজের ভাগ্য তুই নিজে দেখে নে, এগুলো কখনো মাথায় আসেনি, রাইট?
না, এগুলো কখনো মাথায় আসে নাই, বরঞ্চ আরো মাথায় আসছে যেটা, যদি সাইফুলের মতো এরকম আরো ভাই থাকে আমার, তাদের জন্য যদি কিছু করতে পারি ভবিষ্যতেও, তো তখনও নিজের আর কি খুব ইয়ে মনে হবে, মানুষ বলে মনে হবে আর কি।
যেহেতু গেল ঠিক আছে, বাট আজিজুল আপনারও তো জীবন আছে, আমরাও তো চাই যে আপনি আপনার ঘর আলো করে কেউ আসুক, স্পেশালি আমরা চাই আজিজুল যে ধরনের মানুষ, সে ধরনের মানুষ অ্যাটলিস্ট তার নিদর্শন পৃথিবীতে রেখে যাক, এ ধরনের নিদর্শন না থাকলে তো আমাদের বড় বেশি সমস্যা ভাই, আমাদের তো দেখবার মানুষের সংখ্যা কমে যাচ্ছে পৃথিবীতে, তো সেই স্বপ্ন পূরণ হবে তো, একদম 40-45 লক্ষ মানুষ শুনতেছে কথা, দেন আপনি এমনি সময় কালে কালে অনেক বেলা হয়ে গেছে আজিজুল,
জি
কথা দিচ্ছেন,
কথা দিচ্ছি, আসলে কথা তো দিয়ে আমরা মানুষ তো কথা দিয়ে কথা রাখতে পারি না।
আপনি রাখবেন,
আমার মালিকের উপরেই ছেড়ে দিয়েছি।
ছেড়ে দিয়েছেন, বাট আপনার সদিচ্ছা থাকা চাই তো, মালিক তো বারবার বলছে।
অবশ্যই তুমি আছে, মা বাবার দোয়া আছে, আপনাদের দোয়া থাকবে, আপনাদের প্রতি ভালোবাসা থাকবে, সবার ভালোবাসা থাকবে, অবশ্যই হবে।
ওকে, এবং আপনার ওই ঘটনাটা ঘটলে আমি সাইফুলের মাধ্যমে খবর নিয়ে আপনার সাথে আমি ফোনে কথা বলবো। ওকে,
ইনশাআল্লাহ
অনেক ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম। এই ছিল আমাদের সাইফুলের ভাই আজিজুল। আজিজুলকে, আজিজুলের কথা সাইফুল বলছিল যে একটু ইন্ট্রোভার্ট ধরনের, সেই সব জিনিস আসলে প্রাণ খুলে বলতে পছন্দ করে না, বরং নিরবিচ্ছিন্ন ভাবে অন্ধকারে থেকে মানুষের জন্য কাজ করে যেতে চায়। কিন্তু আমি তাকে আমার পক্ষ থেকে, সাইফুলের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে পেরে অনেক খুশি হয়েছি। এভাবে বাকি জীবনের আরো কিছু কিছু টুইস্ট নিয়ে, সাইফুলের জীবনের কিছু টুইস্ট নিয়ে আমি আসব। একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে এখনই।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ, বন্ধু আমরা শুনছিলাম কিন্তু আজিজুল ভাইয়ের কথা। আশা করছি ভালো কিছু আমরা একটা গুড নিউজ অবশ্যই পেয়ে যাব। আর অলরেডি ফেসবুকে অনেক 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 কমেন্ট আজিজুলের, আজিজুল ভাইয়ের জন্য এবং সাইফুল ভাইয়ের জন্য, যে আল্লাহ যেন তাদেরকে সব সময় একসাথে রাখে এবং তারা যেন সব সময় সারা জীবন যেন একসাথে থাকে। আর বন্ধুরা যারা এখনো ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4 এ। আর সেখানে কিন্তু সাইফুল ভাইয়ের ছবি দেয়া আছে, সবন্ধু লাইক দিয়ে অবশ্যই আপনি আপনার কমেন্টই করবেন। আর এই মুহূর্তে আছেন ফেসবুকে আমাদের সঙ্গে ইব্রাহিম খলিল আছেন, মোহাম্মদ সাগর তালুকদার আছেন, প্রসঞ্জিত আছেন ইন্ডিয়া থেকে, আরো আছেন রবিউল ইসলাম আছেন ইংল্যান্ড থেকে, তিনি লিখেছেন রিয়েলি এডুকেটিভ স্টোরি, লাভ ইউ গুরু। মজনুল রেজা আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ রুবেল হোসেন আছেন, আরো আছেন মেহেদি হাসান, জনি শূন্য অরণ্য আছেন, তিনি লিখেছেন অন্যরকম এক অনুভূতি আজকের গল্পে, সাইফুল ভাইয়ের ভয়েসটা আসলে অসাধারণ। জাহিরুল ইসলাম সুহান আছেন আমাদের সঙ্গে, ভুইয়া ফয়সাল আছেন, তিনি সাউথ কোরিয়া থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, আব্দুল্লাল মামুন, তিনি থ্যাঙ্কস জানিয়েছেন ঢাকা এফএম কে এত সুন্দর একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আর আছেন আমাদের সঙ্গে সজীব, তিনি লিখেছেন তার বড় ভাইটিও এমন কিন্তু তিনি অনেক টাকা অপচয় করেন, তার জন্য আজকে অনেক বেশি মন খারাপ হচ্ছে, আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে সজীব। ইব্রাহিম খলিল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন শিশির পাঞ্জোরা, তিনি লিখেছেন সাইফুল ভাইয়ের ভাইয়াকে অনেক 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 সালাম। মোহাম্মদ আরিফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আসলে পৃথিবীর সব বড় ভাই যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো। মেঘাচ্ছন্ন আবিদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন স্পার্কেল তোতা, তিনি লিখেছেন এত ভালো ভাইয়া কি আজও আছে এই পৃথিবীতে, অবিশ্বাস্য, সবকিছুই কি এমন এমন তো মনে হয় কিন্তু আসলে অবিশ্বাস্য নয়, সত্যি কিন্তু আছে, যেমন সাইফুল পেয়েছে আজিজুলের মতো এত অসাধারণ চমৎকার একটি ভাই। দিদার আলম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন হাসান রিটান, আরো আছেন আব্দুল্লাহ আল মামুন, তিনি লিখেছেন আজিজুল ভাইকে আমার সালাম, অবশ্যই সালামটি কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি আজিজুল ভাইয়ের কাছে। মইনা আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি এবং তার ওয়াইফ একসঙ্গে শুনছেন আমাদেরকে এবং তাদের খুবই ভালো লাগছে। মামুন আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আল্লাহ তার অনেক 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 মঙ্গল করুক, আসলে অনেক মঙ্গল কামনা তার জন্য। অজয় পাল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজ, রাইজিং সান এমডি রাতুল, রিয়াদ হোসেন হৃদয় আছেন আমাদের সঙ্গে, ইব্রাহিম খলিল, বাশার ইসলাম সিএম আছেন, ইয়াসিন আরাফাত জাবির আছেন আমাদের সঙ্গে, আরো আছেন বরকত শিকদার, তিনি লিখেছেন জীবন বড় কষ্ট, জীবন তো কষ্টের হয় মাঝে মধ্যে কিন্তু সবসময় তো কষ্টের হয় না। মাকসুদ ইকবাল ফাড্ডান আছেন, তিনি লিখেছেন স্যালুট আজিজুল ভাইকে, এমন জীবন গড়েছ তুমি, মরিলে হাসবে তুমি কাদিমের ভুবন। আরো আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাহিন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোশারফ জামান রিপন, তিনি লিখেছেন নাইস স্টোরি, আসলে সবসময় তো আমরা ভালোবাসার অনেক রকম গল্প শুনি কিন্তু আজ আসলেই কিন্তু অন্যরকম ভালোবাসার গল্প, ভাই এবং ভাইয়ের জন্য ভালোবাসার গল্প আমরা শুনছি। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন ফেসবুকে, www.facebook.com/thakafm90.4 এবং 16260 তো আছেই বন্ধু। আর এই মুহূর্তে চলে যাচ্ছি একটি গানের বিরতিতে, তো সঙ্গে থাকুন।
একজন মানুষ আছে যাকে আমি দুঃখ দিতে পারি, আমার এমন একজন মানুষ আছে যাকে আমি দুঃখ দিতে পারি, আবার চোখের পানি মুছে দিয়ে মুখে নিতে পারি, আমার এমন একজন মানুষ আছে যাকে আমি দুঃখ দিতে পারি।
খেলা কখন হচ্ছে ঢাকা এফএম ভার্সেস আজিজ গ্রুপ অনেকে জানতে চেয়েছেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি কালকে ঠিক আড়াইটা বাজে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনারা আসবেন এবং অনেক বেশি মজার হবে কিন্তু খেলাটি, এবং আশা করছি আমাদের বাড়ি ঘরে সেখানে থাকবে, তো তাকেও দেখার চান্স পেয়ে যাবেন আপনি। আর এই মুহূর্তে দেখছি ফেসবুকে অনেকে আছেন আমাদের সঙ্গে, বাশার ইসলাম আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ বাচ্চু মিয়া আছেন, ফেরদৌস আহমেদ আছেন, তিনি এবং তার মামা আমাদেরকে একসঙ্গে শুনছেন, মোহাম্মদ সোহাগ আছেন, তিনি লিখেছেন আপনি হাজার বছর বেঁচে থাকেন, তানভীর আহমেদ ভূঁইয়া আছেন, নাসিম এম খান আছেন, আরো আছেন আমাদের সঙ্গে ইমন ইমরান আছেন, রুবেল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখছেন বড় ভাই যেন এইরকমই হয়, গ্রিনহার্ট রাহুল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সোয়েব হাসান, মোহাম্মদ সোহাগ আছেন, ইস্তার জাহান প্রিয়া আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ভালোবাসা বাংলাদেশ শুনতে অনেক বেশি ভালো লাগে, গল্পগুলো শুনে অনেক বেশি প্রেম করতে ইচ্ছা করে যখন প্রেম রিলেটেড অনেক বেশি কথাবার্তা হয়।
কে বলেছে এই কথা?
ইস্তার জাহান প্রিয়া। পাশাপাশি ভয়ও হয়।
দেখো প্রিয়া, তোমার মধ্যে প্রিয়কে পাওয়ার, প্রিয়তম ভাবে কাউকে পাওয়ার, প্রিয়া হয়ে প্রিয়তমের সাথে মিশে যাওয়ার মন মানসিকতা তৈরি হয় কিনা সাইফুল এবং সাইফুলের প্রেমিকার কথা শুনে। ইনফ্যাক্ট কিছুটা আমরা মানে জাস্টিফাই করিনি আমি আমাদের লিসেনারদের সাথে, কেমন লিসেনাররা নড়ে চড়ে বসেছিল, কেবল প্রেমের সাগরে হাবুডুবু খাবে এরকম একটি মন মানসিকতা তৈরি হয়েছিল, কিন্তু একেবারে আমি ভিলেনের মতো সেই জায়গা থেকে ওকে লিসেনারদেরকে সরিয়ে নিয়ে অন্যদিকে নিয়ে গেছিলাম। আবার আমি লিসেনারদের ডিমান্ডের কারণে, লিসেনারদের রিকোয়েস্টের কারণে প্রেমের সাগরে অনেকেই হাবুডুবু দিতে চাই। প্রিয়ার মতো যারা আছে, যে প্রেমের কাহিনী শুনলে নাকি প্রেমের মতো কাউকে পেতে মন চাই, এই ধরনের শ্রোতা বন্ধু, ইনফ্যাক্ট গল্পের জাস্টিফিকেশনের স্বার্থে আবার নিয়ে যাচ্ছি আমাদের আমাদের সাইফুলকে ঠিক সেই জায়গাতে যেখান থেকে তাকে সরিয়ে নিয়ে এসেছিলাম, যেখানে সাইফুল দীর্ঘ 7 মাস তার ভালোবাসার সেই মানুষটিকে ফলো করার পরে ফাইনালি সাহস করে বলেই বসেছিল, এক্সকিউজ মি, আপনার সাথে কি আমি একটু কথা বলতে পারি, তখন তার ভালোবাসার মানুষটির প্রতি উত্তরে বলেছিল আজ না অন্য কোনো দিন। তো অন্য কোনো দিন তারপর আবার সাক্ষাৎ হলো, রাইট সাইফুল?
জি গুরু,
সাক্ষাৎ হলো। আমি এই মানুষটিকে নিয়ে কথা একেবারেই হয়নি আজকের পুরো পুরো আমাদের আয়োজনে, তো তার সাথে প্রেমের সম্পর্ক, দেন বিয়ে, দেন বিয়ের পরবর্তী সময়, তার পক্ষ থেকে তো অনেক স্যাক্রিফাইস ছিল পুরো সিচুয়েশনটা মেনে নেওয়ার জন্য, কারণ আপনি তার প্রতি কোনো টর্চার করেননি এটা যেমন সত্য, বাট একেবারে সাইলেন্ট কিলারের মতো, নীরব ঘাতকের মতো আপনি যে বাইরে বেশি বেশি করে সময় ব্যয় করতেন বন্ধুদেরকে নিয়ে, এবং যাচ্ছে তাই ভাবে আসরে বসে নিজের মতো করে সময় কাটাতেন, তার তো ইম্প্যাক্ট অবশ্যই সেই মানুষটির উপরে এসে পড়তো, কারণ সে তো আপনার মুখের দিকে তাকিয়ে থেকে তার পুরো জীবনটাকে সঁপে দিয়েছিল। সেই মানুষটাকে যদি আখেরে না পায় তাহলে তারও তো নিজের ভাগ্যের কোঠায় একেবারে শূন্য হয়ে যায়। তো এটাও একটা বড় বড় ব্যাপার ছিল তার তরফ থেকে, আমার মনে হয় যে অনেক অনেক স্যাক্রিফাইস ছিল। তো আমি আবার নিয়ে যেয়ে আপনাকে ঠিক ওই রিক্সার সামনে দাঁড় করিয়ে দিলাম, ওখান থেকে আপনার শুধুই ভালোবাসার মানুষটিকে ঘিরে যে গল্পটা সেটা একটু শুনি।
জি গুরু, তো আমি সেখান থেকেই শুরু করছি। ওদের যেদিন বললো যে পরে এক সময়, তো এর এক সপ্তাহ মাথায় হবে গুরু, সেম ডেতেই একদিন আমি আড্ডা দিচ্ছি, তো ও রিক্সা করে আসলো, আমাকে বললো একটু আমাদের অরিজিনাল দশে হলমার্কের একটা দোকান আছে, আমাকে বললো হলমার্কের সামনে আপনি একটু আসেন, বলে ওই রিক্সা নিয়ে চলে গেল। তো গুরু আমি আরেকটা রিক্সা নিয়ে গেলাম, যাওয়ার পরে বললো কি বলবেন বলেন। সেদিন আসলে ও যখন ডেকে নিয়ে গেছে আমাকে, প্রথম কথাটাই বললো কি বলবেন বলেন। তো আমি আসলে খুব, আমার ভিতর হঠাৎ করে একটা ভয় কাজ করলো, তো আমি কথা না বাড়িয়ে আমি বললাম কাইন্ডলি যদি আপনার ফোন নাম্বারটা দিতেন আমাকে তাহলে ফোনে কথা বলতাম। তো আমাকে, আমার স্টিল মনে আছে, আমার বললো ফোন নাম্বার মুখে বললে তো মনে রাখতে পারবেন না। তা আমি বললাম বলেন আপনি, মনে রাখতে পারবো, কারণ আমার সাথে কাগজও নেই কলমও নেই। তো আমাকে ফোন নাম্বারটা মুখে বললো, মোবাইল না তখন টিএনটি লাইন, ওদের 9300।
এখানে বলার দরকার নাই,
বলবো না,
মিনিমাম কয়েক লক্ষ ফোন আসবে কালকে,
আমি শুধু দুইটা 9 দিয়ে শুরু আর কি।
আচ্ছা ঠিক আছে,
আমি ওটা মনে রাখলাম গুরু। তারপর আমি একদিন ফোন দিলাম, ওই নাম্বারটা ফোন দিলাম, দিয়ে আর ওই ফোন নাম্বারটা নেওয়ার সময় আমি শুধু ওর নামটা জানতে চেয়েছিলাম, তো তখন ওর নামটা বললো আমাকে, আমি ফোন দিয়ে ওই নামের চেয়ে তখন ওর সাথে আমি ফোনে আস্তে আস্তে,
ওই নামটা কি আমরা জানতে পারি?
ওর নাম শুভ গুরু। তো এভাবে ফোনে কথা বলতে বলতে আস্তে আস্তে আমাদের ভিতর একটা বন্ধুত্ব তৈরি হলো, একটা ফ্রেন্ডশিপ তৈরি হলো। সম্পর্কটা আসলে এক মাস দুই মাসের মাথায় তুই তুই একটা সম্পর্ক হয়ে গেল। ওই সময় আমি ভার্সিটি ভর্তি হব, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আরও এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছে। তো গুরু আসলে প্রথম দেখেই আমি বলেছিলাম যে ওকে আসলে ফার্স্ট দেখে আমার ভালো লেগেছে, আর তখন সেদিন তো ও রিক্সায় বসা ছিল, আর যেদিন ও আমাকে ডেকে নিয়ে গিয়ে ফোন নাম্বারটা যেদিন দেখেছি সেদিন ও রিক্সা থেকে নেমেছিল। গুরু ওর হাইটটাও আমি একটু বলতে চাই, ও 5 ফিট 5 ইঞ্চি
বলো কি অনেক হাইট,
আমি 5'8" ও 5 ফিট 5। তো
আল্লাহ মানে হিউজ মেয়েদের মেয়েদের ক্ষেত্রে,
আর আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া।
মানে একটু দূর দিয়ে হাঁটলে মেয়েদের হাইট তো ওকে বা লম্বা তোমার চাইতে বেশি দেখে,
এই জন্য গুরু ও হিল পরে না স্লিপার পরে সবসময়
দয়া করে। হ্যাঁ বলো তারপর।
তো গুরু তারপর আমরা যখন সম্পর্কটা বন্ধুত্বের মতো হয়ে গেল তখন আমরা প্রতি 15 দিনে বা এইরকম করে দেখা হইতো গুরু। আমাদের বাসায় আবার ফোন ছিল না, আমি বাইরে থেকে মাঝে মাঝে ওকে ফোন দিতাম দোকান থেকে, তখন দোকান থেকে ফোনে কথা বলা যেত। আর মোবাইল যারাও ইউজ করতো এটা তো 2000-2001 এর কথা আর কি, খুব সীমিত সংখ্যক লোক মোবাইল ইউজ করতো তখন। তো আমরা দেখা যেদিন করতাম দেখা শেষ করে এইভাবে মানে কথা বলতাম যে এই রবিবারের পরের রবিবার বিকাল 4টায় দেখা করব। তো এর মাঝে হয়তো একবার দুইবার ফোনে কথা হইতো, না হইলে দেখা যেত যে সেই এক রবিবারের পরের রবিবার বিকাল 4টায় ওই জায়গায় ও আসছে আমিও আসছি, এবং এইভাবে একটা দীর্ঘ দিন পার হইতো গুরু, 2-3 বছর। কারণ আমার হাতে মোবাইল সেট আসছে আসলে অনেক পরে, তো কমিউনিকেশনটা এইরকম ছিল। আর এটা আসলে আল্লাহ দেয়া, আমি আসলে আমার জীবনে একটাই প্রেম গুরু, আর আমি ওকেই বিয়ে করছি। আমি আসলে ওকে নিয়ে সারাটা জীবন থাকতে চাই, আমি আসলে ওকে ভালোবাসি।
বিয়ের সিদ্ধান্তটা কিভাবে হঠাৎ?
গুরু আসলে
নিঃসন্দেহে বাড়ির কোনো পারমিশন নেয়নি, রাইট?
না বাড়ির পারমিশন সেও নেয়নি আসলে,
তুমি তো নাওনি, সে ঘটনা তো অলরেডি উঠে এসেছে।
তো সম্পর্কটা আসলে আমি 7 বছরের মাথায় মানে 2001 থেকে কন্টিনিউ করতে করতে একটা সময় ওর বিয়ের জন্য বাসা থেকে খুব বেশি প্রেশার চলে আসে।
কয় বছরের মাথায় প্রেমের?
7 বছর।
প্রেমের 7 বছরের মাথায়?
জি গুরু 7 বছরের মাথায়, 2007-এ। তখন আসলে বাধ্য হইলাম আর কি, দুজন বিয়ে করে ওকে আমি একবারে বাসায় নিয়ে গেলাম। আর আমি গুরু ওই যে অনেকে আছে বিয়ে করে বাইরে চলে যায় 2-3 বা 3 দিন, আসলে আমি আমার ফ্যামিলির কাছে ক্লিয়ার গুরু, আর আমার বিয়েতে আমার ভাইটা ও মেয়ের পক্ষ থেকে প্রথম সাক্ষী যে ভাইটা কথা বলল আইজ গুরু, ও আমাকে আসলে তখন থেকে এইভাবেই সাপোর্ট করছে। আমি আসলে কোনো কিছু চাওয়ার আকাঙ্ক্ষা করছি ও চেষ্টা করছি সেটা যেন আমি পূরণ করতে পারি। তো আমরা প্রায় গুরু রিক্সা ঘন্টা করে ভাড়া নিয়ে ঘুরতাম আর কি, দেখা যায় তো যে মিরপুর থেকে রিক্সা নিচ্ছি, রিক্সা ইব্রাহিমপুর হয়ে কাফরুল হয়ে চাওয়াপাড়া হয়ে আগারগাঁও হয়ে মোহাম্মদপুর হয়ে ধানমন্ডি হয়ে টিএসসি হয়ে তারপর আবার মিরপুর ওকে যখন ছেড়ে আসতাম 4-5 ঘন্টা হয়ে যেত রিক্সায়। তখন তো এত বাইন্ডিং ছিল না, এখন যেমন অনেক রিক্সা মেন রোড গুলোতে উঠতে দেয় না, ভিআইপি রোডে উঠতে দেয় না, ওই সময় তো আসলে রিক্সা গুলো যেতে পারতো। তো এইভাবে এক দীর্ঘদিন ওর সাথে ঘুরতাম। আর আসলে চলতে চলতে যখন ও আমার ফ্যামিলি সম্পর্কে জানলো, আমার সম্পর্কে ডিটেলস জানলো, ওরা আসলে ও একটা ভালো মানে আমার চাইতে সলভেন্ট ফ্যামিলি তোর জন্ম হইল, ও আসলে কখনো ওই জিনিসটা আমার সাথে দেখাইতো না। ও যখন আমার সম্পর্কে জানতে পারলো তখন ওকে আমি অনেক দিন গুরু অকেশন বা স্পেশাল ডেগুলোতে যেমন পয়লা বৈশাখ তারপরে ঈদের আগে পরে একটু স্পেশালি ঘুরতে চাইতাম, একটা ভালো রেস্টুরেন্টে বসে খেতে চাইতাম, একটা ভালো ফাস্ট ফুডের দোকানে বসে খেতে চাইতাম। কারণ গুরু আমি বলেছি যে আমি আসলে আমার বন্ধুরা ছিল সব ধনী পরিবারের ছেলে, ওদের সাথে চলতে চলতে আমি আসলে ভুলে গেছি আমি কোন পরিবারের সন্তান। তো যখন ওর সাথে প্রেম করতাম ওকে আমি মাঝে মাঝে এই জায়গাগুলোতে নিয়ে যেতে চাইতাম, কিন্তু ও কখনো যেতে চাইতো না, ও হয়তো বা আমার টাকাটাই বাঁচাইতো। গুরু আমার মানে দীর্ঘ সময় তো ওর সাথে এইভাবেই কাছে ঘুরতে বেরোইছি, হয়তো টং দোকান থেকে রিক্সাটা বার করে রিক্সায় বসেই রিক্সাওয়ালাকে দিয়ে 2 কাপ চা আনছি, গুরু 2 কাপ চা দুইজন খেলাম, তারপর ও হয়তো মাঝে মাঝে শখ করে একটা পান খেত, এটা আমার খুব ভালো লাগতো, তারপর হলে আমি ঘুরি ঘুরি বলেই ডাকতাম মাঝে মাঝে। তো আমি ওকে যেমন ভালোবাসি ও আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার এই 2.5 বছরে যখন আমার একটা টাকাও ইনকাম ছিল না, মনকে কখনো ছেড়ে যায় নাই গুরু, বা কোনোদিন বলে নাই যে আমি আর পারতেছি না আমি চলে যাব। হয়তো আমি ওকে ঠিক প্রপার ফুডটা দিতে পারি নাই।
বিয়ে করলে বাড়ি থেকে কোনো একটা কারণে বের হয়ে গেলে, আড়াই বছর চাকরি নাই, ক্রেডিট কার্ডের খড়গ মাথার উপর ঝুলছে, তুমি প্রায় ডিস্ট্রয়।
জি,
কোনো না কোনো ভাবে তোমার বড় ভাই যা দিচ্ছে তার উপরেই পরিবার
খেলাম বা একসাথে টিভি দেখতেছি, এই দু একটা জিনিস ও হয়তো বললো যে কালকে সবজি লাগবে, এই দু একটা কথাগুলো, কিন্তু ও নীরবে আমাকে সাপোর্ট দিয়ে গেছে যে একটা সময় আবার হয়তো ঠিক হয়ে যাবে। কারণ আমার ভালো অবস্থা, ও আমাকে স্টুডেন্ট লাইফ থেকে দেখছে আমি কেমন ছেলে। গুরু আসলে আমি অনেক আছে যে আড্ডাবাজি করেও লেখাপড়াটায় মনোযোগ দেয় না, কিন্তু গুরু আমি বন্ধুদের সাথে গল্প করলো আমি আমার এডুকেশনটায় প্রপার টাইম দিয়েছি। প্রেম করলো গুরু আমি রাত জেগে জেগে পড়াশোনাটা কমপ্লিট করছি। আমি বিবিএতে আমার 75 স্টুডেন্টের ভিতর আমি সেকেন্ড হয়েছি গুরু আফটার 4 ইয়ার্স, 3.71 সিজিপি আমার। এবং এমবিএ তে গিয়ে আমি তাহলে এখানে আমার ব্যাচে ফার্স্ট হয়েছি গুরু। আমি প্রপার এডুকেশন ও প্রপার টাইম দিয়েছি গুরু। ও আমাকে স্টুডেন্ট লাইফ থেকে দেখছে, অনেকে স্পেশাল ডেতে দেখা গেছে আমার পড়ানো আছে বা আমার পরীক্ষা আছে গুরু, ভার্সিটি লাইফটা হয়তো হুট করে একটা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন থেকে যায় যে আজকে প্রেজেন্টেশন আছে, হয়তো সেই দিনটা হয়তো আগে পরে একটা স্পেশাল ডে আসছে, হয়তো ও সেই দিনটা আমার সাথে দেখা করাটা ও স্যাক্রিফাইস করছে, ওর বার্থডেটা ও স্যাক্রিফাইস করছে, দেখা গেছে আমার একটা পরীক্ষা আছে বা আমার পড়ানো আছে, আমার স্টুডেন্টের পরীক্ষা, এগুলো অনেক স্যাক্রিফাইস করছে স্টুডেন্ট লাইফ থেকে গুরু আমার জন্য, আমি মনে করি আর কি। আর এই আড়াই বছর তো অসহনীয় কষ্ট সহ্য করছে করতে আর কি, যেখানে আমি ওকে আসলে 4টা ফেস্টিভ্যাল ঈদে আমি ওকে নতুন একটা কাপড় দিতে পারি না, হয়তো ওর বাসা থেকে একটা কাপড় দিছে ওকে নতুন, সেইটা নিয়ে ও সন্তুষ্ট থাকছে, কিন্তু আমার কাছে ওইভাবে আবদারও করে নাই গুরু। কিন্তু আমি উপলব্ধি করছি আসলে ও যে স্বপ্ন নিয়ে আমার কাছে আসছে সেটা আমি আসলে পূরণ করতে ব্যর্থ হয়েছি, তবে বাকি জীবনটা আসলে আমি জীবন তো ওর সাথেই কাটাইতে চাই গুরু যতদিন আমি বেঁচে থাকবো। আর যে কষ্ট আমার জন্য সহ্য করেছে আমি জানি না আসলে এটা আমি কিভাবে পূরণ করব, বাট আমি এখন থেকে গুরু নতুন আমার একটা জীবন শুরু হয়েছে আমি বলেছি গুরু, আমি সেই ওই প্রেমের লাইফটা ফিরে যেতে চাই, যে প্রেমটা আমি ওর শুরুতে যে প্রেমটা যে ভালোবাসাটা ওর আমার ভিতর ছিল, আমি আমার জীবনটাকে নতুন করে এখন থেকে এইভাবে শুরু করতে চাই। আর আমি বিলিভ করি যে আমি পারবো গুরু, আমি আপনার কাছেও দোয়া চাই, আমি সব লিসেনারদের কাছ থেকেও দোয়া কামনা করি আমাদের দুইজনের জন্য। আর এই আড়াই বছরের ভিতর গুরু আমরা দুইজন আসলে আমাদের একটা বেবি নেওয়া খুব জরুরি, তো সবার কাছে দোয়া চাই আর কি।
এই এই বিষয়ে তোমরা যখন দীর্ঘ 7 বছর প্রেম করেছো, ঢাকার কোন অলিগলি তোমরা বাদ রাখনি, প্রেমিক প্রেমিকা ঘুরতে গিয়ে কি ধরনের স্বপ্ন তোমরা দেখতে, কি ধরনের কল্পনা, কি ধরনের চিন্তা ভাবনা তোমাদের মধ্যে কাজ করতো?
আমার আমার ভিতর তো গুরু সবসময় এই চিন্তাটাই করতো, কাজ করতো যে একটা সময় এডুকেশনটা শেষ হবে আমিও বিয়ে করব।
বাইরে ঘুরতে যাওয়ার কোন প্ল্যান করেছিলে যে এই দেশ ঘুরতে যাবো, এই জায়গা অবশ্যই যাবো?
না গুরু, এইরকম আসলে দেশের বাইরে কখনো যাবো এইভাবে চিন্তা করি নাই, চিন্তা করেছি যে আমাদের দেশে যে ভালো জায়গাগুলো আছে যেমন কক্সবাজার, সিলেট
গিয়েছিলে
গুরু? আসলে একবার শুধু সিলেট গিয়েছি, সেটাও আর কি ওই রকম করে হয় নাই আর কি। তো আমি আসলে ওকে বঞ্চিত করছি গুরু, আমার আসলে ওই ভালো সময়টাই ওকে ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই সময়টা আসলে ডিস্ট্রয় হয়ে গেছে গুরু। মানে আমি আমার ফ্যামিলি থেকে পৃথক হয় না, আমি ওই লাভটা ওর জন্য দেখাইতেই পারিনি। একটা সময় আমার গুরু আমার লাভটা শেষ হয়ে গেছিল, হয়তো আমি মনে করছি যে ওর জন্য আজকে আমার জীবনটা এরকম হলো, পরিবার থেকে আমি বিচ্ছেদ মানে একটা সময় আমার মনে হয়েছে, সেই জন্য আসলে আমি ওকে বঞ্চিত করছি। কিন্তু আমি ওকে কখনো ছাড়ি নাই আর ও আমাকে কখনো ছাড়ে নাই গুরু।
এই এই জায়গাতে হয়তো দেখো আমি একটা প্লটের কথা বলি সাইফুল, এই প্লটের সাথে তুমি নিজে কতটুকু একমত? আমার যতটুকু মনে হয়েছে তুমি কিছুটা ওপেন মাইন্ডেড ছেলে, যে সত্য কথা মেনে নেওয়ার মতো, সত্য কথা অ্যাডমিট করার মতো ক্ষমতা এবং সাহস রাখো।
জি গুরু,
প্রথম কথা হচ্ছে যে তুমি হচ্ছে আসলে একটা ব্লেসড পার্সোনালিটি। ব্লেসড এই কারণে বলবো যে সমস্ত উইং তোমাকে সাপোর্ট করেছে, অবশ্যই কিছু না কিছু তোমার মধ্যে আছে হয়তো। এই ধরনের সিচুয়েশনে একসাথে সবগুলো উইং ফেলিওর হওয়ার কথা, যে ধরনের টাফ টাইম তুমি পার করেছ, বাট ইউ আর সাচ এ ফরচুনেট গাই যে সমস্ত উইংই তোমার পাশে থেকেছে। পরিবারের সাথে তুমি কোনো না কোনো ভাবে মনোমালিন্য হওয়ার পরে যখন ডিটাচড হয়ে গেলে, পরিবারে কিন্তু তোমাকে আর সে অর্থে দেখবার কথা না, কিন্তু পরিবারের মানুষজন বিভিন্ন ভাবে এগিয়ে এসেছে তোমাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে সুস্থ রাখা যায়, তুমি জানো কোনোভাবে খারাপ কোনো সংসর্গে ঢুকে গিয়ে নিজেকে নিঃশেষ না করে দাও।
যেগুলো
আজকের পৃথিবীতে আমরা দেখি যে এই জায়গাতে পরিবারের সেইভাবে কোনো ইনভলভমেন্ট থাকে না অনেক ক্ষেত্রে। আবার আজকের পৃথিবীতে আমরা এও দেখি, এরকম প্রেম করে ভালোবেসে বহুত বিয়ে হতে দেখি, যখন সুরে বাঁশি বাজে না, যখন অভাব অনটন এসে হানা দেয়, যখন পারস্পরিক সম্পর্কের মধ্যে গ্যাপ তৈরি হয়, তখন কেউ আর এই ভালোবাসাটাকে সামনের দিকে কন্টিনিউ করতে চায় না, সেখানে শুভ কিন্তু তোমার হাতটাকে আরো বেশি শক্ত করে ধরেছে, অপেক্ষা করেছে যেকে তুমি চিনি, এ তো আমার সেই ভালোবাসার মানুষ, কোনো না কোনো ভাবে অবশ্যই কোনো এক সময় সমহিমা সে আবর্তিত হবে, কোনো না কোনো সময় সে আবার ফিরে আসবে আমার কাছে। তার মানে সমস্ত দিক দিয়ে বন্ধুদের ব্যাপারে তোমার অবশ্যই হয়তো সুযোগ ছিল তোমার এলাকার বন্ধুদেরকে, যখন তুমি খুব ভালো আছো তখনও তারা কাছে না আসতে পারে তাদের হীনমান্যতার কারণে, যে এখন সে তো অনেক ভালো আছে তো এখন আমাদের যাওয়াটা ঠিক হবে কিনা, বাট তুমি কিন্তু সেই সময় সেই মহানুভবতা দেখাতে পারোনি যে তোরা ওইভাবে চিন্তা করিস না, আমি কিন্তু তোদেরই সাইফুল আছিস, আয় দুহাত বাড়িয়ে রেখেছি আমার, আমাকে তোরা জড়িয়ে ধর, সেই মহানুভবতা কিন্তু তোমার জায়গা থেকে তুমি তখন দেখাতে পারোনি। সো তোমার জায়গাগুলো থেকে তুমি ইন্টেনশনালি আনইনটেনশনালি পরিস্থিতির কারণে অনেক ভুল করে গেছো সাইফুল, বাট কোনো উইং কোনো রিলেশনশিপের ফরম্যাটই তোমাকে তোমার সাথে বিট্রয় করেনি, তোমাকে ছেড়ে যায়নি, কি তোমার পরিবারের লোক, কি তোমার এলাকার বন্ধু বান্ধব, কি তোমার ভালোবাসার মানুষ শুভ। এর জন্যই বলছি যে তুমি একটা ব্লেসড পার্সোনালিটি, তুমি সাচ এ ফরচুনেট পার্সন যে এত কিছুর পরেও মানুষের ভালোবাসাগুলো নিরবিচ্ছিন্ন ভাবে পেয়ে গেছো। সাধারণত এরকম পরিস্থিতিতে মানুষ একসাথে সমস্ত ভালোবাসা হারিয়ে ফেলে, কিন্তু এরকম দুর্বিষহ অবস্থার মধ্যে, এরকম কাঙ্গাল অবস্থার মধ্যেও কিন্তু কেউ তোমাকে ছেড়ে যায়নি, সবাই তোমাকে ভালোবেসেছে। এটি একটা দিক। আরেকটি দিক হচ্ছে যে তুমি ইন সাম এক্সটেন্ট নিজের ভালো লাগাকে অনেক সময় হয়তো তুমি প্রাধান্য দাও, এবং নিজের ভালো লাগার ব্যাপারে, নিজের ভালো থাকার ব্যাপারে, নিজে ভালো ভালো আছো সেটার ব্যাপারে তুমি কম্প্রোমাইজ করতে জানো না। আজিজুলের মতো লোক আছে কিন্তু পৃথিবীতে, যারা নিজেদের ভালো লাগাগুলোকে স্যাক্রিফাইস করে আরেকজনের ভালো লাগার সাথে নিজের জীবনকে জড়িয়ে নিতে পারে। আবার সাইফুল এরকমও কিন্তু মানুষ আছে পৃথিবীতে যারা নিজেদের ভালো লাগার সাথে কম্প্রোমাইজ করতে পারে না। কিরকম কম্প্রোমাইজ করতে পারে না? তোমার পেছনে যে এফোর্টগুলো আসতেছে তোমার পরিবার থেকে, তোমার বাবা, তোমার ভাই, তোমার পরিবারের লোকজন থেকে, অথবা তোমার পরিবারের লোকজন নিজেদের বাকি সদস্যগুলোকে ডিপ্রাইভ করে, নিজেদের বাকি সদস্যগুলোকে ডিপ্রাইভ করে তোমার পেছনে যে লজিস্টিক ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে, তখন কিন্তু তোমার ভাবনাতে আসাটাই স্বাভাবিক। তখন ভাবনা তোমার পরিণত হওয়ার মতো বয়স কিন্তু হয়ে গেছে যে আমার পেছনে যদি তোমরা তোমাদের সমস্ত অক্সিজেন সাপ্লাই দিয়ে ফেলো তাহলে বাকি পরিবারের মেম্বার গুলোতে কমাতে চলে যাবে, তাদেরকে বাঁচাবে কে? কিন্তু তারপরেও তুমি যেহেতু ছোটবেলা থেকে এইভাবে ভালো লাগা পেতে অভ্যস্ত, তুমি তোমার ভালো লাগার সাথে কম্প্রোমাইজ করতে চাওনি, রাদার তুমি তোমার মনের মধ্যেই বসিয়ে নিয়েছো যে আমি এভাবেই থাকতে চাই, আমি এরকমই থাকবো, আমি যেন এমনই থাকি। দেন তোমার রিলেশনশিপের ক্ষেত্রেও ওখানে তুমি কম্প্রোমাইজ করতে চাওনি। হোয়াট এভার দ্য ফ্যামিলি ইজ, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আমি ভালোবেসে ফেলেছি, আমার একে পেতে হবে, সো আই জাস্ট গো উইথ দ্য রিলেশনশিপ, আমি বিয়ে করে ফেললাম। তখনও তুমি চিন্তা করনি যে এত ভালোবাসা, যারা নিজেদেরকে কোমায় পাঠিয়ে দিয়ে তাদের সমস্ত অক্সিজেন আমার পেছনে সাপ্লাই করেছে, সেই মানুষগুলোর কি হবে, তারা মেনে নিতে পারবে কিনা, আমি তাদের ভালো লাগার জন্য তাদের সাথে কম্প্রোমাইজ করেই বিয়ের সিদ্ধান্তে যাব, অথরাইজ আমি আমার ভালোবাসার মানুষটাকে স্যাক্রিফাইস করে দিব, কারণ নীতিগতভাবে আমার পরিবারের মানুষগুলোকে কষ্ট দিয়ে নিজের স্বপ্ন বিলাসিতা দেখানোর সুযোগ আমার নাই, কারণ তারা জীবনের প্রথম দিন থেকেই তোমার জন্য যে পরিমাণ স্যাক্রিফাইস করে আসছি, কিন্তু সেখানেও তুমি কম্প্রোমাইজ করনি, যেহেতু তোমার ভালো লাগার মানুষ, যেহেতু তুমি তাকে ভালোবাসো, যেহেতু তুমি তার সাথে জীবন পার করতে চাও, সেই কারণে পরিবারের সাথে আলোচনা করারই প্রয়োজন মনে করে তুমি সিদ্ধান্ত নিয়ে বসেছো। সো ফাইনালি তুমি পরিবারের কাছে আসলে, পরিবারের সাথে কোনো না কোনো ভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং তুমি বেরিয়ে গেলে। এবার বেরিয়ে যাওয়ার পরেও যেহেতু তোমার হাতে বেসুমার টাকা, কারণ ওই সময় 48,000 টাকা, 40,000 থেকে 48,000 টাকা ড্র করা একটা ইয়াং ছেলের জন্য, যা রক্ত টকবগ করতেছে, সেই রক্ত টকবগে একটা যুবকের জন্য এই পরিমাণ ওরতপ মানে হাতে পাওয়া, সে নিঃসন্দেহে একটা ডেসপারেট লাইফ চুজ করে নিবে, যে লাইফের মধ্যে চরম মাস্তি আছে, চরম ভালো লাগা আছে। এবং সেই মাস্তিটাকে লজিক্যাল করার জন্য তুমি কিন্তু মনের মধ্যে সাজিয়ে নিয়েছো যে ইন সাম এক্সটেন্ট আই এম ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট মাই ফ্যামিলি, অ্যাবাউট মাই ওয়াইফ, কেন তারা দুইজন মিলে সিঙ্ক্রোনাইজ হলো না। এইটাকে মনের মধ্যে সেট করে নিয়ে তুমি তোমার মাস্তি লাইফের দিকে চলে গেছো, এবং ওই মাস্তি লাইফে গেছো, বাট লজিক্যালি যুক্তি দিয়ে তোমার মাথাকে বুঝিয়ে দিয়েছো যে আমি যাইতে চাই না, আমি গেছি যেহেতু আমার মনের মতো করে আমার
কোনো কিছু
পরিবারের এবং আমার বইয়ের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন হলো না কেন। কিন্তু এখানেও তুমি দায়িত্ববোধের পরিচয় দিতে পারতে যে ঠিক আছে আমি একটা ভুল করেছি বা তাদের ভুলের জন্য ঘটনাটা ঘটেছে, কিন্তু সবকিছুর বিরুদ্ধে গিয়ে এখন আমার আরো বেশি সতর্ক হতে হবে যে কত তাড়াতাড়ি আমি আমার পরিবারকে নিয়ে আবার আমার ইমিডিয়েট এবং এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার গুলোকে একসাথে নিয়ে আসতে পারি। তা না করে সেখানে তুমি নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে সমস্ত স্যাড ফাইল ডিল করা বন্ধ করে দিলে, তোমার পরিবার আলাদা হয়ে গেল, তোমার বউ আলাদা হয়ে গেল, এগুলো তো স্যাড ফাইল, রাইট? স্যাড ফাইল ডিল করা বন্ধ করে দিয়ে মাস্তি লাইফে চলে গেলে, এবং হিউজ মাস্তি, যখন গ্লাসে হুইস্কির ঝংকার উঠে, যখন মাস্তি চলে, যখন 8-10 জন মেম্বার একসাথে হয়, এক সমবয়সী, যখন সমবয়সী মেম্বার বললেও শুধু না, সেখানে যদি কলেজ ভার্সিটি লেভেলের ফ্রেন্ড যুক্ত হয় তাহলে তো মাস্তি আনলিমিটেড, মাস্তি একেবারে আনলিমিটেড। এবং এবং ওই যে বললাম যুক্তি দিয়ে আবার যদি মাথাকেও বুঝিয়ে ফেলতে পারো যে নো আই এম সাপোজ টু বি হিয়ার ইন 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 এনি কাইন্ড অফ ড্রিঙ্ক পার্টি বিকজ আমার সাথে যা হয়েছে দিস ইজ নট জাস্টিফাইড, এই কারণে মনকেও যদি তুমি বুঝিয়ে ফেলতে পারো তাহলে তার লাগেই না। যেমন যারা ফেন্সিডিল খায়, যারা হিরোইন নাই, দোস্ত আজ তুই এসেছিস তোর অনারে, আজ 6 ইঞ্চি একটু হয়েই যাক, যে মূর্তির যে লেভেল লাগা যে 6 ইঞ্চি সেটা নিয়ে আসে, মধুর মতো মিষ্টি, খাওয়ার সাথে সাথে কপাল ঘামতে থাকে, মাথার মধ্যে চুলকাতে লাগে, মাথায় চুলকালে যে এত টেস্ট পাওয়া যায় এই প্রথম ত্রিমূর্তির এই ফেন্সি খাওয়ার পরেই টের পাইলাম। সো আজকে তুই চলে যাচ্ছিস দোস্ত, পরের দিনেরই কাহিনী, তোর কারণে আজকে খায় কোনো না কোনো ভাবে মাথাকে বুঝিয়ে নেয়। ইনফ্যাক্ট তুমি শুনে অবাক হবা, বহুকাল আমি হিরোইনের আড্ডাতে বসে ওদের কথোপকথন শুনেছি, না বিশ্বাস করতেই পারো বন্ধুরা যে আমি খাইনি, বহুকাল শুনেছি, যেখানে তারা তারাও কিন্তু তাদের মতো করে লজিক্যাল করে নেয়, ওই যে এনভায়রনমেন্টে পড়ে যে খাচ্ছে শেষ মুহূর্তে খাচ্ছে, আজ হয়তো 2-1 দিন সার্ভাইভ করবে পৃথিবীতে, একদম শেষ মুহূর্তে খাওয়া, তখনও লজিক্যাল করে নেয় যে কোনো একটা যৌক্তিক কারণে সে খাচ্ছে, নাহলে খেত না। কারণ যে মানুষটার মধ্যে মিনিমাম সেন্স আছে সেও কিন্তু ইন্টেনশনাল নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় না, সে কোনো না কোনো ভাবে তার নিউরনকে বুঝিয়ে নেয় যে আমি এই কারণে কাজটা করছি, না হলে করতাম না। কারণ তুমি দুইটা স্যাড ফাইল ডিল করা বন্ধ করে দিয়ে একটা মাস্তির লাইফে ঢুকে গেলে, দিয়ে কার্ডের মাধ্যমে আরো করাপ্টেড হলে, টাকার মাধ্যমে দেউলিয়া হয়ে গেলে, জীবনটাকে ধ্বংস করে দিলে, কিন্তু তার চাইতে এই পথটা কিন্তু আরো বেশি কষ্টের হতো। বাট এই স্থিতি এটাই তো তোমার করা উচিত ছিল, সেটা হচ্ছে যে আমি কিভাবে দুই পরিবারকে কত তাড়াতাড়ি সিঙ্ক্রোনাইজ করতে পারি, আরো বেশি রেসপন্সিবল আচরণ আমার করা উচিত, টাকা জোগাড় করা উচিত, সবাইকে মিলে যদি আমি ভালো রাখতে পারি তাহলে অবশ্যই তারা ভালো থাকবে, ওদের ডিমান্ড হয়তো আলাদা আলাদা থাকা, ওকে ডান, আলাদা আলাদাই থাকার ব্যবস্থা করি, বাট তারা যেন সবাই ভালো থাকে সেই ব্যবস্থাও আমি করি।
সেই রিয়েলাইজেশনটা এখন আমার হয়েছে
এক্স্যাক্টলি, কিন্তু মাঝে 2-4 বছর পার হয়ে গেছে। এটা হওয়ার কারণই হচ্ছে, এটা হওয়ার কারণই হচ্ছে আগুনে পুড়ে যদি সে কেউ খাঁটি শোনা হয়, দেরি হয়েছে বাট ফাইনালি ইউ কাম ব্যাক, এটাই হচ্ছে গুড নিউজ। এবং সবচেয়ে বড় গুড নিউজ কি জানো, তোমার চাকরি পাওয়া না, এই চাকরি আবারও তোমার কাছ থেকে তো ফাঁকি দিয়ে চলে যেতে পারে, অথবা তুমি চাকরি ছেড়ে দিতে পারো। গুড নিউজ হচ্ছে তোমার এই রিয়েলাইজেশন, গুড নিউজ হচ্ছে তুমি যে নিজেকে বুঝতে পেরেছো যে আসলেই তো অনেকে আমার জন্য বেঁচেছে, আমি তো তাদের জন্য একটা দিনের জন্য বাঁচতে পারিনি, না আজিজুলের জন্য, না ওই বাপটার জন্য, যে বাপটার মুখ দেখার সুযোগ আমার হয়নি জ্ঞান হওয়ার পর থেকে, কারণ সে তার নিজের মাস্তির জন্য, তোমাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য, তোমাদেরকে কোনো না কোনো ভাবে ভালো রাখবার জন্য, সেই মায়ের জন্য যার মায়ের, যে মাকে কোনোদিন বিলাসিতা করতে দেখনি, যে মাকে সারাদিন শুধু দেখেছ কিভাবে পরিবারটাকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে পরিবারের সবগুলোর মুখে খাবার তুলে দেওয়া যায়। আমার তো আজিজুলের আজকে জ্বর হয়েছে, আমার সাইফুলের তমক হয়েছে, তমকের তো তমক হয়েছে, এই নিয়ে যায় প্রতি মুহূর্তের সময় পার হয়ে যায়। আমার আজিজুল এক বছর দেড় বছর, এটা কোনো বয়স না, সমবয়সী একজন মানুষ, ও কি করলো আর আমি কি করলাম? আর যদি এই অবস্থাতে দুজন হাজির হয়ে যাও স্রষ্টার কাছে, কে কার কাছে কি এক্সাম্পল দিবে, কে কার কাছে কি এক্সপ্লেনেশন দিবে, কে কার কাছে কোন কথা বলবে? তুমি যদি আজিজুলের জন্য বলো যে আজিজুলকে আমি ভালোবাসি, আজিজুল হয়তো তোমার কাছে গোটা পৃথিবী দিয়ে দিয়েছে, সেটাকে তুমি কি বলবে? সমবয়সী একটা ছেলে সারা জীবন কি শুধু কৃতজ্ঞতায় পোষণ করবে, ভালোবাসি মুখে শুধু এই কথাটা বলবে? এখন সময় এসেছে টু মেক ইট ইন অ্যাকশন, ইন রিটার্ন তার কাছে সবকিছু নিয়ে যাওয়ার, যে খবরদার এটা সাধারণ মানুষের জায়গায়, অতিমানব হতে যাস না আজিজুল, আমিও পারি, তোরই ভাই আমি, একই রক্ত আমার শরীরে আমার ধমনীতেও দৌড়াচ্ছে, একই জিন আমিও ক্যারি ফরওয়ার্ড করছি, তুই যদি তো অতিমানব হতে পারিস, আমি সাধারণ হলেও খুব বেশি সাধারণ না, দেখ আমি তোর জন্য এই করতে পারি, দেখ আমি তোর জন্য ওই করতে পারি, দেখো বাবা আজিজুল ভাই পারে না আমিও পারি, দেখো মা তোমরা পাগলের মতো তোমাদের সমস্ত অক্সিজেন দিয়ে তোমরা নিজেদেরকে কোমায় পাঠিয়ে দিয়েছিলে, তোমাদের জন্য আমিও পারি, এই করেছি আমি, ওই করেছি আমি, সেই রেসপন্সিবিলিটি দেখার সময় এসেছে, শুভকে জানিয়ে দেওয়ার সময় এসেছে। তুমি ভুল করনি, তুমি অন্ধকারে কাঁচকে হিরে মনে করে তুমি ভুল করনি, আমার কষ্ট হবে ভেবে কখনো তুমি এক কাপ চায়ের বেশি কখনো আমার কাছে খেতে চাওনি, পান যে মানুষটি কখনো মুখে নেয়নি, তুমি পান মুখে চাবি হয়েছে আর আমার সামনে মিথ্যা অভিনয় করেছো, তুমি খুব খুশি হয়েছে, কিন্তু এখন এখন পর্যন্ত এমন কোন প্রেমিকা আছে যে প্রেমিকাকে তুমি হেলোয়েশিয়াতে নিয়ে যেয়ে বার্গার খাওয়াও, অথবা তুমি ফিশানকংয়ে নিয়ে যেয়ে কোনো রকমের খাবার খাওয়াও, অথবা গ্লোরিয়া জিন্সে নিয়ে এসে কফি খাওয়াও, অথবা তুমি আলবিনিয়াতে নিয়ে যে খুব ভালো কোনো ফুড এক্সপ্লোর করো, অথবা তুমি আরো কোনো দামি রেস্টুরেন্ট তুমি ওয়েস্টার্নে নিয়ে যাও, তুমি শেরাটন সোনারগাঁয়ে নিয়ে যাও, তুমি দারুণ ভাবে পার্টি করো, এই করো সেই করো, দারুণ একটা বিএমডব্লিউ নিয়ে ভা করে বেড়ায় যাও, কোন মেয়ে পছন্দ করবে না বলো? তার ভালোবাসার মানুষের বাহুডোরে থেকে এ ধরনের লাইফ, এ ধরনের হোটেল, এ ধরনের রেস্টুরেন্ট, এ ধরনের ফুড, এ ধরনের নেচার এক্সপ্লোর করতে কে চাইবে না? সবাই চাইবে, কিন্তু পার্থক্য এখানে কিছু দারুণ কিছু মেয়ে থাকে, দারুণ কিছু ব্লেসড মেয়ে থাকে তোমাদের মতো পুরুষের কপালে যারা পড়ে, যারা অভিনয় করে হলেও বলে যে আমি তোমার কাছে এতেই ভালো আছি, তোমার আমার ওগুলো করানোর দরকার নাই, যার পাশে তুমি তোমার অসম্পূর্ণতার জন্য যেন কষ্ট না পেয়ে যাও, তাকেও দেওয়ার অনেক কিছু আছে, এখন অনেক রেসপন্সিবিলিটি দেখানোর সুযোগ আছে। মিথ্যা অভিমানের ছলে বহু বছর তাকে তুমি কষ্ট দিয়েছ, শুধুমাত্র টর্চার করলেই তো কষ্ট দেয়া না, তার সাথে যে নন কোঅপারেশন, তার সাথে যে মিথ্যা অভিমানের বেশাতি দেখিয়ে তাকে সরিয়ে রাখা, যে ভালোবাসা সে ডিজার্ভ করে সে ভালোবাসার পাশ দিয়ে না যাওয়া, এগুলোও তো কষ্টের অনেক বেশি সময়, সেগুলো শুধু আসলে তাকেও ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় লট অফ রেসপন্সিবিলিটি, নাও জাস্ট টাইম হ্যাজ কাম, এখন আর একটা মুহূর্ত কোনোভাবে সময় নষ্ট করার সুযোগ নাই, অনেক কিছু করার বাকি, অনেক কিছু ফিরিয়ে দেওয়ার বাকি, অনেক কিছু তাদের কাছে নিয়ে হাজির হওয়ার বাকি, না হলে এ ধরনের শুভ আজিজুলরা নতুন করে মানুষকে ভালোবাসার সাহস আর পাবে না। এবং তুমিও যে ধরনের আত্মসম্মান নিয়ে তুমি বড় হয়েছ, যে ধরনের ট্যালেন্ট তোমার মধ্যে আছে, যে ধরনের ক্যালিবার তুমি রিপ্রেজেন্ট করো, যে ধরনের মানসিকতা তুমি রিপ্রেজেন্ট করো, নিজেকেও নিজে ক্ষমা করতে পারবে না স্রষ্টা যদি পাশে তোমার কাছ থেকে সময় না কেড়ে নেয়।
জি গুরু, অবশ্যই মানে আমার জন্য দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা আমাকে সুস্থ রাখে, আমার জ্ঞান বুদ্ধি আমার সুস্থতা সব কিছু নিয়ে আমি যেন আমার পরিবার, আমার ওয়াইফ, আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমি সমাজে ভালোভাবে বেঁচে থাকতে পারি।
অনুষ্ঠানে আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমি প্রত্যেকটা ক্যারেক্টার সম্বন্ধে তোমাকে বলতে বলবো, যে ধরনের রিয়েলাইজেশন তাদেরকে ঘিরে, তারা হয়তো অনেকেই শুনছে তোমার অনুষ্ঠানটি এখন, সেই কথাগুলো আমি তোমার কাছে প্রথমে আমি শুনতে চাইবো, তোমার এলাকার বন্ধু বান্ধবকে ঘিরে যদি তুমি নাম মেনশন করতে চাও করতে পারো, তাদেরকে উদ্দেশ্য করে অব্যক্ত কোনো কথা যেটা হয়তো বলা হয়নি বলতে খুব মন চায়, যেহেতু তুমি বলছিলে যে আমি খুব ইন্ট্রোভার্ট প্রকৃতির একজন মানুষ, আজকে হয়তো বলে ফেলো অনেকে হয়তো শুনবে হয়তো খুশিও হবে।
আসলে আমার অবসর সময়টুকু আমি বন্ধুদের সাথে কাটাতেই বেশি পছন্দ করি, আমি নামটা দিতে, নাম কিছু না বললেই নয়, এমনি তোর বাবু আলম মারুফ আমিন আইজুল, কবি, এইজ, নাদিন,
কিছু বলা আছে তাদের উদ্দেশ্য করে?
আমি ভালোবাসি তাদেরকে, আসলে বন্ধুদেরকে, এবং তারা যে আমাকে এত বেশি ভালোবাসে সেই জন্য আমি কৃতজ্ঞ আমার বন্ধুদের কাছে।
তোমার বাবাকে উদ্দেশ্য করে?
আমার বাবার সাথে আসলে আমার কথা হয় খুব কম, আমার বাবা মা দুজনেই আমাকে আসলে অনেক বেশি ভালোবাসে। আমি আমার মাকে আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার বাবাকেও বেশি ভালোবাসি, বাট তার সাথে কথা হয় খুব কম। আচানা করু যে বাবা তো আসলে ওই সময়
বাবা মাকে হজ করেছেন?
না, শুধু আব্বা হজ করেছেন, মা করে করেনি। বেশি আছেন, দুজনেই দোয়া করবেন তারা
যদি সম্ভব হয়। এখনই তুমি মোটামুটি প্রতিজ্ঞা করেই ফেলো যে তাদের তো হজে যাবে, সব ভাইরা করবে, করলে করবে, এট লিস্ট তুমিও লায়ন একটা কন্ট্রিবিউশন করবে এতটুকু
ইনশাআল্লাহ গুরু। মানে আমি অবশ্যই কন্ট্রিবিউশন করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়।
আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্তত তোমার এই ইচ্ছাটা পূরণ করুক, তাও তুমি অনেক বেশি মনের দিক থেকে হালকা হতে পারবে। তো এই যদি ইচ্ছা করেই থাকো সেখান, এটার কারণে তোমার আজকে থেকে আমার মনে হয় প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব যেন তাদের এই
আমার ভিতর কোনো রিয়েলাইজেশনটা আসার পরে আসলে আমি এই প্রতিজ্ঞাটা করেছি, আমি নিজেকে ওইভাবেই গড়ে নিব, নিয়েছি মেন্টালি আর কি, এখন শুধু পরিশ্রম করে অর্জন করা বাকি।
ভাইদেরকে উদ্দেশ্য করে, স্পেশালি তোমার রোল মডেল তোমার বড় ভাই, রাইট?
জি গুরু।
তাকে উদ্দেশ্য করে কিছু বলো।
সে সবসময় ভালো থাকবে, আর তাকে আসলে অনেক বেশি ভালোবাসি, তার সাথে বয়সের গ্যাপটা অনেক বেশি, এই জন্য তার সাথে কথা হয় কম, মাঝখানে মিডিয়া হয়ে আইজুলি মিডিয়া হয়ে কাজ করে, বাট তাকে আমার অনেক বেশি ভালো লাগে, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি চাই সে যেন তার পরিবার, তার একটা ছেলে বললাম মিষ্টি, সবাইকে নিয়ে আমরা যেন ভালো থাকতে পারি গুরু আর কি।
আজিজুলকে উদ্দেশ্য করে
আমি চাই ও রিসেন্ট ওর বিয়ের সিদ্ধান্তটা নেক। আমি ওকে অনেক বেশি ভালোবাসি বলবো, ওকে ভালোবাসি আর আমার জীবনটা আমি আসলে ওর সাথে থাকতে চাই।
ওকে, একদম শেষ মুহূর্তে আমাদের লিসেনার্স কে উদ্দেশ্য করে, টোটাল প্রোগ্রাম এই আয়োজনকে উদ্দেশ্য করে,
এই মুহূর্তে যারা ঢাকায় এসে শুনছেন, 45 লাখ 70 লাখ লিসেনার সবাইকে আমি শুধু দুইটা ছোট ওয়ার্ড বলবো গুরু। যে দুটো ওয়ার্ডকে মনে ধারণ করলে একটা মানুষ অনেক দূর যেতে পারে, লাভ এবং হোপ। এই দুটো ওয়ার্ডকে একটু শক্ত করে মনে ধরতে হবে, ভালোবাসাটা আর আশা রাখতে হবে, একদিন না একদিন হবে, এবং সেটা বাস্তবায়নের জন্য, সে আশাটা বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, ভালো থেকে বিপথে গিয়ে নয়।
এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট একটা মানুষের গল্প আমরা শুনছিলাম যে হচ্ছে সাইফুল, যে সাইফুল একেবারেই কিন্তু এমন একটি স্পর্শকাতর জায়গার উপরে দাঁড়িয়েছিল যে কোনো সময় তার স্খলন হতে পারত। স্খলন মানেই হচ্ছে একেবারে জীবন মৃতের মতো ধ্বংস হয়ে মৃত্যুর জন্য শুধু প্রহর গোনা, সমস্ত রিলেশনশিপের ঊর্ধ্বে চলে যাওয়া, ধ্বংসের একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকা, কখন আমার জীবন লীলা সাঙ্গ হবে। আর আরেকটা দিক ছিল কোনো না কোনোভাবে ইউটার্ন নিয়ে আবার ফুল ট্র্যাকে এসে পৌঁছানো যায় কিনা। আল্লাহ আসলেই সহায় ছিলেন এবং কিছু ভালোবাসার মানুষ ছিল দারুণভাবে যারা পাশে এসে দাঁড়িয়েছে। আজিজুলের কথা না বললেই না, তার ভালোবাসার মানুষ শুভর কথা না বললেই না, তার বন্ধু বান্ধব, পরিবারের লোকজন সবাই কাছ থেকে এই ছেলেটিকে আপন করে নিয়েছিল বলেই আমরা ফাইনালি সাইফুলকে ঘুরে দাঁড়াতে দেখেছি। এবং সাইফুলের ইউটার্ন ফাইনালি, সে একটি সাকসেসফুলি একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছে, আবার নতুন করে তার কর্মতৎপরতা শুরু হয়েছে, স্বপ্ন দেখছে যা ভুল করেছে জীবনে সে ভুলের যেন পুনরাবৃত্তি না হয়। এখন শুধুই সময় এসেছে আমার যে মানুষগুলোর ভালোবাসার প্রতিদান আজকের সাইফুল আমি, সে মানুষগুলোকে আরো বহুগুণে ভালোবাসা তাদের কাছে ফিরিয়ে দেওয়ার। যতক্ষণ পর্যন্ত এই ভালোবাসা তাদের কাছে পুরো মাত্রায় ফিরিয়ে না দিতে পারছে, সাইফুলের এই জীবন মানসিকভাবে একটা চাপের মধ্যে থাকবে, কারণ শুধুই ভালোবাসা পেতে তো সে আসেনি, তারও সেই ক্ষমতা আছে, তারও সেই মানসিকতা আছে ভালোবাসার মানুষগুলোকে আরো বহু গুণে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার। অনেক অনেক শুভকামনা সাইফুলের জন্য, এবং আমি চাই তার উত্তরোত্তর আরো বেশি উন্নতি হোক, অনেক বড় করে বাঁচুক। আর যে কথা সবার জন্য বলি সাইফুলের জন্য সে একই কথা, স্বপ্নের চাইতে আরো বেশি করে বাঁচুক। বিদায় নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা কিছু টেক্সট দেব এবং টেক্সট নিয়ে আনুষ্ঠানিকভাবে আমি আজকের মতো বন্ধুদের কাছ থেকে বিদায় নিব। তার আগে মা কিছু টেক্সট আমরা নিয়ে নিই।
অবশ্যই অনেক 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 এস এম এস এবং কমেন্ট এসেছে আমাদের, যার মধ্যে থেকে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মুসলিম মোহাম্মদ প্রিন্স খান আছেন, এবং অনেকে অস্থির হয়ে যাচ্ছেন কেন তাদের কমেন্ট এবং এস এম এস পড়া হয় না প্রোগ্রামের ফাঁকে। এত সুন্দর ভালোবাসার গল্প, এত সুন্দরের মাঝে আমি কিভাবে এস এম এস এবং কমেন্টগুলো পড়ি বলুন। আজকে অবশ্য গুরু আমাকে লাস্ট চান্স দিয়ে ফেলেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অন্তত পক্ষে আমি নামগুলো পড়তে পারবো। আশা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন প্রমী বেলি রোড থেকে, তিনি তার ফ্রেন্ড আশা সোমা শিল্পীকে অনেক বেশি ভালোবাসেন এবং তারা এই মুহূর্তে সবাই আমাদেরকে শুনছে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং টাইগার হাফিজ জঙ্গল মোল্লা বাড়ি থেকে আমাদের সঙ্গে আছেন, আরো আছেন মোহাম্মদ আকাশ হোসেন।
টাইগার অনেক অনেক শুভকামনা, বহুদিন বাদে তোমার নামটা শুনলাম, ভালো থেকো।
এবং তিনি আমাদের লাল গোলাপের মিষ্টি শুভেচ্ছা দিয়েছেন, তার শুভেচ্ছাগুলো আসলে অনেক মিষ্টি হয় এবং আমার অনেক বেশি ভালো লাগে। ফাহিম খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মিম সাইফুল ইসলাম আছেন, সাদেক খান জয় আছেন, তিনি লিখেছেন আজকের স্টোরিটা রিয়েলি সুপার, থ্যাংক ইউ ঢাকা এফএমের অল মেম্বারদের, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর একটি কমেন্ট করেছেন আমাদেরকে। মোহাম্মদ আইয়ুব মাহমুদ শ্রাবণ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আইয়ুব আবু রায়হান, তিনি লিখেছেন তিনি অনেক এস এম এস করেছেন কিন্তু তার এস এম এস পড়া হয়নি, আমি এখন দেখেছি আমি কিন্তু পড়ে দিয়েছি আপনার এস এম এস তে। আরো আছেন আমাদের সঙ্গে পিয়া আজিমপুর থেকে, সাওয়ান মুস্তফা আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন গুরু আমার জীবনও ঠিক একই রকম, আমিও ভার্সিটিতে পড়ি আর আমার ভাইয়াকেও আমাকে এরকমই ভালোবাসে, আশা করছি আপনার সেই ভালোবাসার ভাইটি এবং আপনাকে যিনি এত ভালোবাসেন তার ভালোবাসার মর্ম আপনি অবশ্যই অবশ্যই দিবেন। আরো আছেন আমাদের সঙ্গে সৈকত আহমেদ, আহমেদ মেহেদি হাসান আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ মাহবুব খান মেহেদি হাসান তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি লিখেছেন তার খুব ইচ্ছা আমাদের সবাইকে দেখার, ঢাকায় সবাইকে দেখার, ইন্তেজার ভাইয়া ইমা এবং তার সবচেয়ে বেশি পছন্দের গুরু এতেশামকে, তার তিনি মারা যাওয়ার আগে তিনি আমাদের সবাইকে দেখতে চান। গুরু মেহেদি হাসানের জন্য কিছু একটু বলেছেন।
আমাদেরকে দেখার মধ্যে এমন কোনো সার্থকতা নাই, তো আসলে একই দেখার ইচ্ছে আমাদের মধ্যেও কাজ করে, আমরাও চাই যে যারা আমাদেরকে এত ভালোবাসে তাদের সাথে আমরা পরিচিত হই, যোগাযোগ করি। ইনফ্যাক্ট এই কারণে আমি বাইরে কোনো অনুষ্ঠান থাকলে, লাইভ কোনো প্রোগ্রাম থাকলে আমি বিভিন্নভাবে আমি কমিউনিকেশনটা পৌঁছে দিই, অ্যাটলিস্ট এই প্রোগ্রামের বাহানায় অন্তত আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করার সুযোগ তৈরি হবে। বিদায় নেওয়ার সময় চলে এসেছে বন্ধু, কালে কালে অনেক বেলা হলো, বিদায় নিয়ে নিই। আজ হয়তো 10 মিনিটস আর্লিয়ার আমরা চলে যাচ্ছি, সবাই অনেক ভালো থাকুক, অনেক বড় করে বাঁচুক। গুরু এহতেশাম আপনাদের ওয়ান অ্যান্ড অনলি স্বপ্নের ফেরিওয়ালা, ভালোবাসার ফেরিওয়ালা, যে সব সময় আপনাদের কাছে পছন্দ হোক আর না হোক কড়া নাড়িয়ে বারবার বলে, সবাই ভালো আছেন তো কড়া নাড়িয়ে বারবার বলে, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। পরিস্থিতি হয়তো অন্যরকম, বাতাসে হয়তো কোনো না কোনো অস্থিরতার, কোনো না কোনো কষ্টের গন্ধ, পা বাড়াতেই হয়তো প্রতি মুহূর্তেই দুশ্চিন্তা, প্রতি মুহূর্তেই হয়তো ভীতি, মন কিছুটা এলোমেলো করে রাখছে, সব সময় হয়তো একটা কি এক অজানা অনুভূতি, অজানা ভীতি আমাদেরকে তাড়িত করে বেড়াচ্ছে, তার মধ্যেও হয়তো ভালোবাসার ফেরিওয়ালা হয়ে রাত বিরাতে আপনাদের কাছে একই তথ্য, একই ভালোবাসার গল্প, একই রকমের অনুভূতি নিয়ে বারবার হাজির হচ্ছে। কেউ কেউ হয়তো চিন্তাও করতে পারেন যে মানুষটা কি খুব বেশি মাত্রায় আবেগপ্রবণ হয়ে ভালোবাসার কথাগুলো বলছে, যার সাথে বাস্তবতার সামান্যতম কোনো সম্পর্ক নেই, এখন কি সময় এসেছে এই কথাগুলো শুনবার? বাইরে যেখানে ভীত সন্ত্রস্ত হয়ে আছে আমি, সেখানে ভালোবাসার এই রকম ফেরিওয়ালার ভালোবাসার এই ধরনের কথোপকথন কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? আসলে আমি মানুষ হিসেবে খুবই ক্ষুদ্র, ক্ষমতা খুব বেশি মাত্রায় সীমাবদ্ধ। আমার পক্ষে যে জিনিসটি সম্ভব সেই কাজটাই করে বেড়াই আমি। আমি আপনাদের ভালোবাসার ফেরিওয়ালা, আমি গুরু এহতেশাম, সুযোগ পেলেই আপনার কাছে চলে যাই, আপনার ভালো লাগুক অথবা না লাগুক। আপনারা সেই কথা শুনবার মতো অবস্থায় হয়তো নাই, তাও বলবার চেষ্টা করি, কারণ আমি স্বপ্ন দেখি আজ না হোক কাল, কাল না হয় পরশু, কোনো না কোনো একদিন ভালোবাসার এই সম্পর্ক প্রতিষ্ঠিত হবেই। কোনো না কোনো কোনো একদিন ভালোবাসার এই 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 অনুভূতিগুলো সংস্কৃতিতে পরিণত হবে, কালচারে পরিণত হবে। তখন মানুষ মানুষকে অবশ্যই ভালোবাসবে, শক্ত করে পরস্পরের হাতটাকে ধরবে, আর কোনো রকমের চোখ রাঙানি নয়, কোনো রকমের ভয় ভীতি প্রদর্শন না, সমস্ত কিছুকে ওভারকাম করে সবাই একজোট হয়ে বলে উঠবে, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় বন্ধু।
ভালোবাসার সেই বন্ধুটিও তার ভালোবাসার গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করলো। আর যেতে যেতে বলে যেতে চাচ্ছি, অবশ্যই আপনি আমাদের ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তার জন্য আপনাকে এসএমএস করতে হবে, এবং এসএমএস করার জন্য আপনার সেল ফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এখানে বলুন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর যারা এতক্ষণ ছিলেন ফেসবুকে আমাদের সঙ্গে এবং 16260 তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিছু নাম না পড়ে যেতেই পারছি না। এম কে এস মাহবুব খান, আর আছেন আমাদের সঙ্গে সাদিক খান, জয়, সুমন দিদি, তামান্না জাহান, মাহমুদ, মোহাম্মদ সাদ্দাম হোসেন সৌদি আরব থেকে, মোহাম্মদ প্রিন্স খান, মুশির রহমান, রুমান, সুস্মিতা, ইলা ইলা, আশা করছি আমি কিন্তু আপনার সঙ্গে খুবই রাগ করেছি, পরীক্ষা বাদ দিয়ে আপনি আমাদেরকে শুনছিলেন, এটা খুবই পথে কাজ হয়েছে, আশা করছি নেক্সট টাইম থেকে এই কাজটি আপনি অবশ্যই করবেন না, সবসময় পরীক্ষা কিন্তু আগে তারপরে সবকিছু। আর বন্ধু আজকের মতো বিদায় নিচ্ছি, সামনের বৃহস্পতিবার অবশ্যই আপনাদের সঙ্গে আবারও কথা হবে নতুন কোনো ভালোবাসার বন্ধুকে নিয়ে, হয়তো বা আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, তো দেরি করবেন না, এখনই এসএমএস করে ফেলুন। আর যেতে যেতে যা বলে যেতে চাচ্ছি, অবশ্যই বেশি বেশি ভালোবাসুন এবং ভালোবাসার মানুষটিকে অনেক বেশি টেক কেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।
সাথী কে চিনে নিও, মনের মাঝে যে চিরদিন তাকে দেখে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার, পথের সাথী কে চিনে নিও, মনের মাঝে যে চিরদিন তাকে দেখে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার, পথের সাথীকে চিনে নিও।
This track was downloaded from FusionBD.com.